This track was downloaded from fusionbd.com.
আমি আমার বাবার বড় ছেলে, আমরা দু ভাই এক বোন। তো আমার যখন ক্লাস টু এতে পড়ি, তখন আমি আমার বাবাকে রাত্রেবেলা বলতেছি, বাবা আমাকে একটা গল্প শোনাও। তো বাবা আমাকে গল্প শোনাতো। তো গল্প শোনাতো কি, প্রথম একদিন বলতো, গল্প শুনতে শুনতে ঘুমাই দিতাম। তো আরেকদিন এরকম পাশে বলতাম, যাব্বু আমাকে একটা গল্প শোনাও। ঠিক আগের দিন রাতে যে গল্প বলছে, আজকেও সেই গল্প। তো এখন আমি দুদিন একে একে দুইটা গল্প একই গল্প শুনিয়া আমি একটু অবাক হই
যে গল্প কেন একই
একই কেন। তো আমি আমার আম্মাকে প্রশ্ন করলাম, আম্মু আব্বুকে বললাম যে আমাকে গল্প শোনানোর জন্য, আব্বু আমাকে কেন একই গল্প দুইবার শোনায়। তখন আমার আম্মু বলে আমাকে যে, এটা যে বলতেছে সেটা তোমার আব্বার বাস্তব জীবন কথা। আমি তখন অবাক হই, এটা কি? তখন আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার বাবার জীবনে যা কিছু হয়েছে আর আমি যেটুকু শুনলাম, আমি যদি বড় হওয়ার পরে আমি আমার বাবার এই দুঃখ কষ্ট মুছে দেব, এবং কি যত বাধা বিঘ্ন আসুক না কেন, আমি কখনো আমার বাবার কাছ থেকে দূরে সরে যাব না।
অংশবিশিষ্ট শুনি তো বুঝলুন কি ধরনের।
আমার বাবা আমার দেশের বাড়ি ঝিনাইদহ, গ্রামের বাড়ি ঝিনাইদহ, গ্রামের নাম মধুপুর, ওখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আর আমার বাবার অরিজিনাল বাপের বাড়ি হইতেছে কি নোয়াখালী। আমার বাবা দেশ স্বাধীনের আগে ওখান থেকে চলে আসছে। ওইটার আসার কারণ হইতেছে আমার দাদি আর আমার দাদা। তখন আমার দাদার আমাশা নামে একটা রোগ ছিল, তখন ওই রোগের চিকিৎসা সহজ হতো না। তো এই রোগটা নিয়ে আমার দাদা দাদির সাথে একটু কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি। এক পর্যায়ে আমার দাদা তাকে মুখে ডিভোর্স দিয়ে ফেলায়। আর তখনকার আমলের মানুষ তো খুব জেদি ছিল, যেটা বলবে ওইটাই, তাতে যদি ক্ষতি হয় তাতে সমস্যা নেই। আমার দাদিও সরল সোজা লোক ছিল, তার বাবা বাড়িতে চলে আসছে। ওখানে আমার এক চাচা আর আমার আব্বা ছিল, তুই চলে আসছে। আসার পরে দিয়া তখন আমার দাদির বাবাই তাকে আর যেতে দিচ্ছে না। এক পর্যায়ে আমার বাবা সবই তো বুঝে, মা ছাড়া থাকতে পারে না, তার মার কাছে চলে আসলো। চলে আসলে কি, তার নানা তাকে জাগা দেয় না, তোর বাবা আমার মেয়েকে পাঠিয়ে দিছে, তুই কেন এখানে। তাকে মানে আমার দাদাকে মানে গালমন্দ করে আমার বাবাকে সরাই দেয়, আর আমার দাদিও আমার আব্বাকে কাছে রাখতে পারে না। তো এবং কি সে নিজে খাইতেও পারত না, এমন পর্যায়ে চলে গেছিল। তো নানা যখন উনি আবার মসজিদে ইমামতি করত, উনি তখন যশোরেই থাকে, নোয়াখালী নাইটা, তখন ইমামতি করত। আমার আব্বা যখন তাকে দেখত, তখন সে বাসায় ঢুকতো না, ঘরেও ঢুকতো না, আর ত্রিসীমানায় দাঁড়াতো না। তো যখন না দাঁড়াতো, যখন উনি আবার মসজিদে চলে যেত, তখন আমার আব্বা আসত। যদি খাওয়ার সুযোগ দিতে পারছে তো খাইতে দিছে, আর যদি না পারছে সে না খেয়ে রয়েছে।
মায়ের সাথে দেখাটাও করার
সুযোগ নাই। ওই যে যখন তার নানা মসজিদে চলে গেছে কিংবা বাজারে গেছে, উনি আবার খলিফা মানে এখন যে টেলারিং এর কাজ করে, ওনার বংশ এই টেলারিং এর কাজ। তো উনি আবার বাসায় বেশি একটা আসতে পারত না। তো আমার আব্বা একদিনকা এমন অবস্থায় ক্ষুধার্ত, সে খাওয়ার সুযোগ পাইতেছে না, রাত্রবেলা হয়ে যাইতেছে, অমাবস্যা পূর্ণিমা রাত, এই রাত্রে সারাটা দিন না খাওয়া, রাত পর্যন্ত আমার দাদিও ঘরে তো ঘুমাইতেছে না, আমার সন্তান ঘরে পিছনে দাঁড়িয়ে আছে,
কি অবস্থা।
পরবর্তীতে আবাবে দাঁড়ায় আছে, যখন আমার আব্বার নানা ঘুমাইয়ে গেছে, তখন আমার আব্বা আর আমার দাদি যে হাঁস মুরগিতে খাইতে দেয় না, প্লেট দিয়ে আনতে গেলে শব্দ হবে দেখিয়া, হাঁস মুরগিতে যে খেতে দেয় যে ভান্ড যেটা বলে, ওইটার ভিতরে
মাটির তৈরি ভাঁড়ের মতো,
ওইটার ভিতরে ভাত কড়া দিয়ে, কড়া তরকারি দিয়ে, দেশ গ্রামের ঘর তো চৌবাড়ি ঘর, নিচে রেলিং এর নিচ দিয়ে ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে তাকে আমার আব্বাকে দিয়েছে, আর আমার আব্বা দাঁড়া দাঁড়ায় খাইছে। এমন কষ্ট করে মানুষের, এবং কি এমনও দিন গেছে মায়ের সাথে দেখা করতে পারে নাই এবং খাইতেও পারে নাই। এই অমাবস্যা পূর্ণিমা রাত্রে সে তারপরের দিনই মানুষ মাটি দিয়ে ঠিয়ে গেছে দিনে আসরের সময়, আর আমার বাবা সে ওখানে বুক বাঁধায় ওই রাত্রে পার করছে, ওই কবরে
কবরে
কবরের উপরে বুক বাঁধায় শুয়ে রয়েছে।
দাফন করার সময় সেই সুযোগটা সে পায়নি?
না, আমার আব্বা মানে অন্য লোক মাটি দিয়ে চলে গেছে।
হ্যাঁ
হ্যাঁ, চলে যাওয়ার পরে সে ঘরেও থাকার জায়গা নাই, এখন তো উঠানে দাঁড়িয়ে থাকবে, তাকে দেখে ফেলাবে, মানে আমার আব্বার নানা।
আচ্ছা আচ্ছা,
এই জন্য সে ওই যে মানুষ মাটি দিয়ে ঠুয়ে গেছে, কবর বুক বাদাইয়া সে শুয়ে আছে নতুন কবরে, কবরের উপরে।
আচ্ছা আচ্ছা,
তো এইসব কথা আমাকে তখন আব্বার কাছে যখন গল্প শুনতে চাইতাম তখন সে আমাকে বলতো। তখন আমি বললাম আমার আম্মারে আমার আব্বার জীবনে এত কষ্ট হয়ে গেছে, কয় হ্যাঁ। তো আমার আব্বার আরেকটা ভাই ছিল, আমার আব্বার ছোট, যখন ছোট ছিল তখন নোয়াখালী গেছে আমার আব্বা আবার, তখন যখন এখানে এরকম এই অবস্থা তখন সে নোয়াখালী গেছে, যাইয়া দেখেছে তার ভাইও অসুস্থ। ওদিকে আমার আমার দাদা পরবর্তীতে এখনো বিয়ে করে নাই, ওই ভাই অসুস্থ দেখা তার ভাইরে কোলে করে নিয়ে ওইখান থেকে আবার যশোর আসছে। আমাদের যশোর ওই স্টানে মানে আমাদের বাড়ির স্টানের নাম হচ্ছে চৌরাস্তা, ওই স্টানে যখন নামছে তখন আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি যখন পড়ে তখন ওই বৃষ্টি অবস্থায় ভিজা অবস্থাতেই আমার আব্বা ওই ভাইকে কোলে করে নিয়ে তার মায়ের কাছে গেছে। এখন যাই দেখে তার মা দরজার উপরে চেয়ার উপরে ঝেলান দিয়ে বসে আছে। তখন আমার দাদি দিকে তো অবাক, তার সন্তান একজন ভিজতেছে আরেকজন কোলে ভিজতেছে। যখন নিয়ে তার কোলে দিছে, আমার দাদি কোলে নিয়ে আমার মানে ছোট চাচাকে কোলে নিয়ে মাথা মুছতেছে আর কাঁদতেছে। আমার আব্বার নানা দেখা এই অবস্থাটা দেখা আমার দাদির কোল থেকে ওই বাচ্চাটা নিয়ে ঢিলে মেরে ফালাই দিছে, যে এই বাচ্চা মানে একটু গালিতে বলছে যে জানোয়ারের বাচ্চা কেন আমার বাড়িতে। পরবর্তীতে ওই বাচ্চাটা নিয়ে আমার আব্বা আবার সে তার বাপের বাড়িতে চলে গেছে। তখন তো আমার দাদার সন্তান, আমার দাদা তখন কান্নাকাটি করছে, আমি যেটা শুনছি আমার আব্বার কাছ থেকে। আমার আব্বার একটা ফুপু ছিল, তাকে বলেছিল তার নাম ধরে, তার নামটা আমার এখন স্মরণ আসতে হইতেছে না, তো যে আমার এই ছেলেটাকে তুই রাখ, তুই মানুষ কর, আমি তোরে একখানি জায়গা তোর নামে দিয়ে দেব। তখন সে বলল যে আমার বাচ্চা আমি পালতে পারি না, তোর বাচ্চা আমি কি করে পালবো, কয় দেখ তুই যদি পালিস আমার এই বাচ্চাটা বেঁচে যাবে, কারণ মায়ের দ্বারা আমি দিতে পারবো না। তো উনি আর রাখে নাই, তো আমি বলছি যে তুই যেহেতু রাখিস নাই তো ঠিক আছে আমার বাচ্চা আমার কি দেখতে হবে। পরবর্তীতে সে আমার আব্বা আর আমার দাদা ওখান থেকে চলে আসে রয়েছে,
উনি তো এখনো সুস্থ আছেন।
আমার বাবা আমার দাদা জি মারা গেছে,
মারা গেছে।
হ্যাঁ, আমি তাকে ছোটবেলায় শুধু আমি একবার দেখছি কিন্তু আমার স্মরণ নাই তাকে।
আমরা ফজলুর রহমানের ঘটনা শুনতে চাই, কিন্তু ফজলুর রহমানের ঘটনা শুরু হতে মানে যে ঘটনাটার উপস্থাপনা বা অবতারণা হলো সেটি কিন্তু অনেক প্যাথেটিক, যে সেই ছেলেটি বা তার ভাই তারা কোনোভাবেই কিন্তু দায়ী না, যে কারণে তাকে চোরের মতো দেখা করতে হবে তার মায়ের সাথে, এবং মা মারও সুযোগ নাই যে মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরবে। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমাশয় রোগ, সেটি নিয়ে বাকবিতণ্ডা, যার কনসিকোয়েন্স কোথায় গিয়ে দাঁড়াচ্ছে চিন্তা করে দেয়। আমরা একটু ভেবে দেখি না নিজেদের অহম্বোধ, নিজেদের ইগো, নিজেদের ব্যক্তিত্ব দেখতে গিয়ে আমরা আসলে বলির পাঠা বানাই সন্তানদেরকে। ফজলুর, আপনার জীবনের কথা শুনি।
আমার জীবনের কথা তো আমি এই স্বপ্ন নিয়ে আমার বাবার কষ্ট দুঃখ কথা শুনে আমি বড় হয়েছি। তো আমি ক্লাস যেইটুকু পড়েছি ওখানে প্রাইমারি শেষ করেছি গ্রামের বাড়িতে, শেষ করার পরবর্তীতে আমার আব্বা আমাদের গ্রামে এমনই অবস্থা হয়ে দাঁড়াইছে যে ওখানে আমরা থাকি না, আমাদের এমন অবস্থা দাঁড়াইছে আমাদের টার্গেট যে আমরা ঢাকা চলে আসবো। অতি ফার্স্টে আমার আব্বা আসে, আমার আব্বা চলে আসলে আমি কষ্টে পড়ে যাই, তখন আমি রাইসমিলে কাজ করি, রাইসমিলে কাজ করি, আমার আব্বা ঢাকাতে আসে। তো ঢাকা থেকে আসে রাইসমিলে আমি কাজ করতেছি ওখানে, এক পর্যায়ে ওখান থেকে আমরা কিছুদিন পরে ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে আমার পড়ালেখা বাদ, আমি পড়ালেখা করি, আমি বাবার বড় ছেলে, আমার বাবার কষ্টের দিনগুলো আমি আমার অনেক কাছ থেকে দেখেছি, এবং কি আমার টার্গেট যে আমার বাবাকে আমার সুখী করতে হবে। তখন এই ঢাকা যখন আসছি তখন আমার টার্গেট যে আমি কিভাবে পয়সা উপার্জন করব। আমার নামে নামেই একটা ওখানে আমি কাজ করছি প্যাকেজিং বলে, মানে মিষ্টি কার্টুন তৈরি করে, ওখানে দিন 10 টাকা হাজিরা, মাসে 300 টাকা বেতন আমি কাজ করি, 300 টাকা বেতন আমি কাজ করি। যাই হোক, ওখানে আমি কাজ করতেছি, 3 মাস পর দিয়ে আমার বেতন আবার বাড়লো। আমার কাজের অবস্থা থেকে আমি যে কোনো কাজ একবার দেখলে আমাকে যে কোনো কাজ বলেন গুরু, আমি একবার দেখো পরবর্তীতে ওই কাজ আমাকে আর কেউ দেখানো লাগবে না, বলান লাগবে না, যে কোনো কাজ আমি করতে পারি। তো ওখানে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ, কাজ করতে করতে যাই হোক এক পর্যায়ে আমি একটা অবস্থাতে দাঁড়ালাম এখন দেখতেছি আমার যে এই স্বল্প আয়, এই আয়তে আমাকে চলতেছে না, আমাকে আরো বেশি করতে হবে। তখন আমি চিন্তা নিলাম যে আমি গার্মেন্টসে ঢুকবো। তখন আমি উচলাম বা যাই হয়েছি আর আমার বয়স যাই আছে, কিন্তু আমার ফেজের ভিতরে মানে যে গার্মেন্টসে চাকরি করতে যে বয়সটা দরকার, যে মানে
পরিণত
ভাব, সেই ভাবটা আমার ভিতরে বয়স হলো সেই ভাবটা নাই।
আচ্ছা
ঠিক আছে, নাই তো আমাকে এর আগেও নিয়ে গেছিল আমার কাকা গার্মেন্টসে কাজ করার জন্য, কিন্তু আমাকে ওখানে কুলিয়ারসর নামে একটা ফ্যাক্টরি আছে সাইনবোর্ড বোর্ড বাজার পরে সাইনবোর্ড, ওখানে তো ওখানে জং বস দেখে আমাকে বলছে তোমার বয়স যেন তেন, তোমাকে দেখে তো কুচি মনে হয়, তোমাকে তো চলবে না, তোমার মুচি ওঠে নাই, এমন কথা বলে।
এটা হাস্যকর শোনালেও বন্ধুরা এটি খুব ভালো একটি দিক, এবং কমপ্লায়েন্ট কোম্পানি হিসাবে যেসব বিশেষ করে গার্মেন্টস এর ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে, কারণ গার্মেন্টস আমাদেরকে বাঁচিয়ে রেখেছে অনেকখানি আমাদের অর্থনৈতিক চাকা পক্ষান্তরে আমাদেরকে। এবং পোপ কিন্তু এই কথা বলতেও দ্বিধান্বিত হননি যে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা কৃতদাসের জীবন যাপন করে বাংলাদেশে। এবং সবচেয়ে বড় যেটি ব্যাপার, যে কথা বলার জন্য প্রসঙ্গটি টান দিলাম, সেটি ইন্টারন্যাশনাল লেবার ল এবং বাংলাদেশের লেবার ল সেটি পারমিট করে যে চাইল্ড লেবার, এটাকে কিন্তু এটা একটি বড় রকমের অ্যাবিউজ, এই জিনিসটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে সবাই মিলে। এবং জন স্যার যে কথাটা বললেন আপনি ফজলুর, জন যথার্থই করেছেন যে আসলে যদি আন্ডার এজ মনে হয় তাহলে সেটা পরখ করে দেখে নেওয়া উচিত, আন্ডার এজ হলে কিন্তু অ্যাকচুয়ালি সেটা পারমিট হওয়ার কথা না। বাট আপনার তো এজ হয়ে গেছিল, বাট দেখে
বোঝা যায়
কম বয়সী মনে হয়,
যার কারণে সে আমাকে বলছে তুমি বয়স যখন হবে তখন তুমি, আমি বয়স জানতাম তোমাকে ওরকম একটা দেখলে আমি তখন তোমাকে নিয়ে আসবো, তোমার আঙ্কেলকে আমি দেখলাম তাকে দিয়ে আমি নিয়ে আসবো, ঠিক আছে। তখন আমি যাই হোক গেলাম, যাওয়ার পরবর্তীতে আমি আবার সেই মিষ্টি কারখানায় ওখানে আমি কাজ করতেছি, ওখানে এসে আমার বেতন তখন 600 টাকা হলো, কারণ যেহেতু আমি ওখানে ওই মালিকের নামে নাম আমার নাম, এবং কি তার ওয়াইফ, ওই মালিকের ওয়াইফ, তার মেয়ে এবং কি তার ছেলে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, যেহেতু তার বাসার পাশেও আমি আবার থাকি, এবং কি তার ছেলে, তার নাম হলো লিটন, এই মুহূর্তে আমি তাকে না বললে নাই পারতেছি না, তো উনিও আমাকে অনেক আদর করত। তো ওখানকার যে পরিবেশে যে আরো অনেক ছেলেপেলে কাজ করত, ওদের থেকে আমাকে ভিন্নভাবে দেখত, আমার কথার উপরে, আমার চলাফেরার উপরে, এবং কি যে কোনো জিনিস কাজের কোয়ালিটির উপরে আমাকে অনেক ভালো জানত। তো যাই হোক, ওখানে 600 টাকা যখন স্যালারি করলো, করার পরবর্তীতে আমি আবার দীর্ঘদিন যাইতেছি, যাওয়ার পরে দেখতেছি যে না আমার চলতেছে না। তখন আমার টার্গেট যে না আমি এখন একটা গার্মেন্টসে গেলে আমি যেতে পারবো, এখন আমার ওই অবস্থাতে আসছে পড়ছে। তখন আমার বাসার পাশেই ফ্যাক্টরিটা বিএসআইএস নাম ফ্যাক্টরি, নামটা উল্লেখ করি সমস্যা নেই। তো
আপনি উল্লেখ করেন, এই ফাঁকে আমি একটা আওয়াজ দিই, আমরা খুব ভালো করে আমি জানি, আমার কাছে খবর আছে যে গার্মেন্টস যখন নাইট শিফট হয় অনেক ফ্লোরে কেউ 400 কোনো 500 ওয়ার্কার বা আরো বেশি ওয়ার্কার যারা কাজ করে, তারা অনেক ক্ষেত্রে স্পিকারের ব্যবস্থা করে আমাদের অনুষ্ঠানটি শুনবার চেষ্টা করে।
জি জি জি,
আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা বিশ্বাস করুন, আপনারা আছেন তাই আমি আছি, আপনাদের জন্য স্পেশালি বলছি যারা গার্মেন্টসে এখন এই মুহূর্তে কাজ করছেন এবং আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, শুনছেন যে আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন তো, যারা গার্মেন্টসে কাজ করছেন এবং কাজের সাথে সাথে আমাদের অনুষ্ঠানটি শুনছেন, একসাথে জোরে একটা করতালি দেন আপনারা, আমরা এখান থেকে শুনবার চেষ্টা করছি এবং আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের সাথে আছি আমরা।
তো তখন আমি ওখানে গেলাম, ওই ফ্যাক্টরির গেটের সামনে গেলাম, যাওয়ার পর আমাকে নিল 930 টাকা 70 টাকা বেতন হিসেবে হেল্পারে, যাকে আমি কাজ করতেছি। আমি কাজ করার কিছুদিন পরে আমার বোন আমার সাথে যোগ হলো, যাক দুই ভাই বোনে কাজ করতেছি, হঠাৎ একদিন আমার বোন আমাকে মানে ওভারটাইমের যে বিলটা আমাদেরকে দেওয়া হলো, দেওয়ার পরে বাসায় গেলাম, যাওয়ার পরে আমার বোন আমার আগে বাসায় চলে গেছে, আমি একটু পরে গেলাম, তো আমার বোন জিজ্ঞেস করতেছে ভাইয়া কত টাকা পাইছেন, তখন আমি বলতেছি তুই কত টাকা পাইছিস, তো বলতেছে আমি তো এত টাকা পাইছি, তো আমি বলতেছি আমি কত টাকা পাইছি। তখন আমার আম্মাকে বলতেছে আমার বোন যে আম্মা ভাইয়া আমার বড়, আমি তার ছোট, তার থেকে আমি 1 টাকা বেতন ওভারটাইম বেশি পাইছি। তখন ওই জিনিসটা আমার ভিতরে কাজ করলো যে আসলে কথাটা সত্য, আমি তোর বড়, ও আমার ছোট, আমার থেকে ও 1 টাকা বেশি পেয়েছে, টাকা একটা সেটা বড় কথা না, কথাটা আমি ওরকম ভাবে মাইন্ডটাই নিই, কিন্তু আমার ভিতরে একটু জিত লাগছে, আমার ভিতরে একটু জিত কাজ করছে যে না আমার বোনটাই কথাটা বলছে আসলে একটু ঠিক। তাহলে আমাকে
টাকার পরিমাণ কত ছিল?
টাকার পরিমাণ তখন আনুমানিক 571 টাকা আর 570 টাকা সম্ভবত।
কত ঘন্টা এর জন্য ওভারটাইম করতে হয়েছে?
ওইটা সম্ভবত আমার অনেক দিনের, তার 10 থেকে 12 বছর আগের কথা। তো ওইটা গিয়া
মানে গড়ে সকাল থেকে সন্ধ্যা অবধি কতক্ষণ কাজ করতে হতো
তখন
ওভারটাইম সহ?
হ্যাঁ, ওভারটাইম সহ 10 ঘন্টা।
দশ ঘন্টা
এবার নিম্ন 10 ঘন্টা কাজ করা লাগতো
ওভারটাইম সহ 10 ঘন্টা। তখন বয়স তো খুবই কম, ছোট বোনের বয়স তো আরো কম।
ছোট বোন মানে ও মেয়ে সুইট হয়ে গেছে তখন চাকরি করার মতন,
কিন্তু যাই হোক ম্যাচিউরড হয়েছে, তারপরেও বয়স কম, কৈশোরের গন্ধ এখনো যায়নি আপনার এবং তার শরীর থেকে এটি। এবং আমরা জানি যে 1863 মনে হয় সোফার, আমার যতটুকু মনে হচ্ছে যে এইটি ছিল মাসিক ন্যূনতম বেতন এই গার্মেন্টস শ্রমিক ভাই এবং বোনদের, যেটি হয়তো সরকার উন্নীত করেছেন 3000 টাকায় বর্তমানে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের লিভিং স্টাইল, লিভিং প্যাটার্ন যে অবস্থাতে আছে এবং যেসব জায়গাগুলোতে সব ফ্যাক্টরিগুলো এবং তাদেরকে যে কারণে যেসব জায়গায় থাকতে হয়, এবং এটি নিয়ে তো রীতিমতো স্বেচ্ছাচারিতা শুরু করেছে সেখানকার বাড়ির ভাড়াটিয়া মালিকরা, যারা ভাড়া দেয় এইসব গার্মেন্টস শ্রমিক ভাই বোনদেরকে, তারা যে পরিমাণে ভাড়া দাবি করে এবং ভাড়া আদায় করে তাতে করে তাদের থাকা খাওয়ার মতো
সম্ভব হয় না,
সেই অবস্থা থাকে না। এই মানুষগুলোকে বাঁচতে, এদেরকে বাঁচাতে সাহায্য করুন, না হলে আমাদের নিজেদের কিন্তু বাঁচা দায় হয়ে যাবে। আজ অনেক প্রাউডলি বলি যে বাংলাদেশ গার্মেন্টস শিল্পে ওয়ার্ল্ডের মধ্যে ইটস দ্য সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি, এবং আমরা আমেরিকাতে গিয়েও যখন বাংলাদেশের তৈরি মেড ইন বাংলাদেশ একটি টি শার্ট হাতে তুলি তখন গর্বে বুক ভরে যায়। এদেশটাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো সব খুব বেশি উপলক্ষ কিন্তু নাই, যে গুটি কয়েক উপলক্ষ আছে তার একটি বড় অংশ জুড়ে আছে এই গার্মেন্টস। এই মানুষগুলোকে বাঁচতে, এদেরকে বাঁচাতে সাহায্য করুন। যারা গভর্নমেন্টের বিভিন্ন স্টেক হোল্ডারে আছে, জোর অনুরোধ জানাচ্ছে আমাদের এই জায়গা থেকে, আরেকবার নতুন করে ভাবা যায় কিনা, পুনর্বিন্যাস করা যায় কিনা তাদের কম্পেনসেশন এবং বেনিফিট, যাতে করে তারা খুব ভালো থাকতে তারা চায় না, অ্যাট লিস্ট কোনো রকমে খেয়ে পরে বাঁচতে পারে। দয়া করে দেখবেন ভেবে জিনিসটি।
This track was downloaded from FusionBD.com.
Yes, Shelai Didimoni shunchilam James er ei chomotkar oshadharon gaan ti ar onek bondhui amar kache amader sathe ei murte achen SMS ebong Facebook er maddhome. Jemon Farooq Hussain likhechen je Fazlur Rahman bhai apnar kotha shunte bhalo lagche, jani na shesh ta ki hobe. Ebong arekjon bondhu likhechen je unar golpo ta hoyto beshi koshter, eta uni ekta predict korei niyechen. Ar arekjon bondhu likhechen tomader ei golpo gulote ashulei prottekker jonno shikkhoniyo bishoy royeche. Shobuj ei kotha ti likhechen jatrabari theke. সো বন্ধু, আপনি আপনার যেসব পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড কমেন্টস আছে আমাদেরকে লিখে পাঠান 16260 তে, এবং আমাদের যে ফেসবুকে অফিশিয়াল ফ্যান পেজ আছে সেটাতেও কমেন্ট করবেন, এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং এই পেজটিতে এসে দেখবেন যে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে আজকের যে কারেন্ট পোস্ট, পোস্টে লেখা আছে ফজলুর রহমান আজকের প্রাণা ভালোবাসা বাংলাদেশের গেস্ট। সো এই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি তত। এবং আরো একবার গুরুকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের এই পেজটিতে যাতে লাইক করেন সব বন্ধুরা, সেটা যাতে গুরু সব বন্ধুদেরকে আরো একবার জানিয়ে
দেন। অবশ্যই আমি অনুরোধ করব, বরাবরের মতো আবারও বলছি যে এটি আসলে আপনাদের আমাদের জন্য দর্পণের মতো, অনেকটা আয়নার মতো, যেখানে আমরা আমাদের মুখ দেখতে পাই। বলতে এটাই বোঝানো যে আমরা যে ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করছি সেই অনুষ্ঠানের সাথে আপনারা কিভাবে সাড়া দিচ্ছেন সেটি আমরা দেখতে পাই। তাই অবশ্যই www.facebook.com/dhakafm90.4 এই ফেসবুক আইডিটা টিউন করুন এবং সেখানে লাইক এবং কমেন্টস দিয়ে জানিয়ে দিন আমাদের সাথে আপনাদের সম্পৃক্ত থাকার কথা।
আর আরেকটা জিনিস বলে দিতে চাই যে আপনি কিভাবে আমাদের এই ফেসবুকের ফ্যান পেজটি খুঁজে পাবেন, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের অফিশিয়াল ফ্যান পেজটি ওপেন হয়ে যাবে, এবং এটি যে রিয়েল সেটি আপনি বুঝবেন। এখানে লাইকিং এর পরিমাণ হচ্ছে 1,45,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা এফএম 90.4 এর রিয়েল এবং অ্যাকিউরেট অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ।
আমরা চলে যাচ্ছি আবার ফজলুর রহমানের কাছে। ফজলুর, শুনছিলাম আপনার জীবনের কথা এবং বাকি বাকি অংশটা আপনার মুখ থেকে।
তো যাই হোক, আমি ওখান থেকে কাজ করে এক পর্যায়ে সোয়েটারের কাজ শিখি আমার বোনের উপরে। যাই হোক, আমি 2010 সাল গুরু।
আমার 2010 সাল গুরু বলতে যে ধরনের একটা আওয়াজ দিল ও নিঃশ্বাস নিল কিছু মনে হয় আছে?
2010 সাল যখন আসলো তখন আমি বোর্ডবাজারের পাশাপাশি একটা ফ্যাক্টরিতে আমি কাজ করতেছি, সোয়েটার ফ্যাক্টরি, নামটা উল্লেখ করে দিই। ওইটা আমার সবচাইতে ভালো একটা মালিকের ফ্যাক্টরি। আমার ওখানকার ভিতরে আশেপাশে যত মালিক আছে তার থেকে এক নম্বর মালিক আমি নিজে এখনো দাবি করি, এখনো তাকে আমি সেলিউট করি। যদি কখনো কোনো মানুষ পেয়ে থাকি মালিক হিসেবে, আমি ওরকম একজন মালিক আমি আর কখনো পাইনি। ফ্যাক্টরিটার নাম হচ্ছে সাউদান, বর্তমান গ্রুপ হয়েছে, আসলে আছে বর্তমান।
সাউদান গ্রুপকে আমরা অবশ্যই সম্মান জানাই, যে মালিক এবং শ্রমিকের সম্পর্কটা এমনই হওয়া উচিত, যে মালিকের কথা বলতে গিয়ে যে এক্সাইটমেন্ট দেখলাম।
কঠিন একটা মানুষ, উনার সরাসরি উনার সাথে আমি যে কথা বলছি, আমার উনার সাথে কথা বললে মানে বুক ভরে দেয়। এবং উনি আমাকে বলছে, আমার উনি সরাসরি, আমি একটা শ্রমিক, সে একটা মালিক, তার সাথে প্রতি মাসে আমি সপ্তাহে একদিন, মাসে একটা মিটিং আমার চলতো, যেহেতু আমি সেতু বন্ধন কমিটির একটা সদস্য ছিলাম।
আচ্ছা, এই সম্পর্কটা থাকলে আমার মনে হয় যে আমি যে কষ্টের কথা বলছিলাম সে কষ্টটা খুব বেশি দিন থাকবে না এই গার্মেন্টস ভাই বোনদের জন্য।
জি জি। তো যাই হোক, ওখানে কাজ করা অবস্থাতেই আমার বাসায় আমার একটা ফ্রেন্ড ছিল, আমার সাথে থাকতো, তো তার কাছে থেকে সে আমাকে একটা মোবাইল নাম্বার দেয়। তো মোবাইল নাম্বার দিলে ওই নাম্বারটা আমি কেয়ার করি না। একদিন, দুই দিন, তিন দিন, নাম্বারটা আমার কাছে দিছে ঠিক আছে, কিন্তু আমি আমার ফোনে নাম্বারটা এখনো ঢুকাই নাই। রাত্রে আমার ঘুমাচ্ছে না, আমি যে কোনো একটা কারণবশত, টেনশনের কারণে। তো দেখতেছি যে নিজেকে এখন সামনে নিয়ে যেতে হবে, নিজেকে বাঁচাতে হলে আনন্দ উল্লাসেরও দরকার আছে, অনুভূতিরও দরকার আছে। তো আমি নিজেকে এইভাবে দাঁড় করানোর জন্য একদিনকে আমি নাম্বারটা থেকে ফোন দিলাম। ওই নাম্বারটাতে যে ফোন দিলাম, তার ডিটেলস সবকিছুই মোটামুটি আমি জানি, কিন্তু তাকে আমি দেখি নাই। তো ফোনটাতে যখন ফার্স্টে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করলো, হ্যালো কে? তখন আমি বলি, আমার নাম ফজলুর রহমান, তো আপনি কে? তা আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি এবং কি আপনাকে জানি, আপনার বাড়ি ওখানে, আমার বাড়ি এখানে, আপনি, আমি এখানে এই অবস্থাতে আছি, আপনি এই ফ্যাক্টরিতে এখানে এই অবস্থাতে আছেন। হ্যাঁ ঠিকই তো আছে। তো তার সাথে কথা বলতেছি বলতেছি, সে আমাকে বলে, আপনি আমাকে ফোন দিবেন না। আমি কেন ফোন দেবো না, আপনাকে আমি জানি শুনি, হয়তো আপনি আমাকে বলতেছেন আপনিও দেখেন, কিন্তু আপনাকে আমি দেখছি। তো যাই হোক, তার সাথে কথাবার্তা বলতে 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 এক পর্যায়ে তার সাথে আমি এমন অবস্থাতে গেছি, মানে ভালোবাসার একজন একজনকে ভালোবেসে ফেলেছি। তো তার সাথে মোটামুটি প্রতিদিন কথা চলতেছে। তো তাকে একদিনকে আমি ফট করে ফোন বললাম, আসো আজকে আমরা দেখা করি। তো সে বলতেছে, আচ্ছা ঠিক আছে দেখা করব। তো কিভাবে, তুমি কোথায় আছো? হ্যাঁ আমি তো এখন অফিসে আছি। তুমি কোথায় আছো? আমি তো আজকে যাই নাই, আমি বাসায় আছি। ও বলতেছে, আমি আজকে যাই নাই, আমি বাসায় আছি। তো ঠিক আছে দেখা করা যায়। তো আমি বের হবো, তখন আমি তাকে বলতেছি আমি বের হবো, সে বলতেছে যে হ্যাঁ তুমি বের হো। তো যাই হোক, বের হইলাম। বের হইয়া তার বাসার পাশাপাশি, মানে মেন রাস্তা, আমি মেন রাস্তার ওখানে দাঁড়াই আছি। দাঁড়াই থাকার পরে যে সে আসতেছে না কেন, আমি ফোন দিতেছি, সে বলতেছে দাঁড়াও আমি আসতেছি। তো গুরু, সে যখন অতি ফার্স্টে আমার সামনে এসে দাঁড়ালো, তাকে এক পাক দেখলাম, শুধু হাস গেলে মানে চোখের পলক যে জিনিসটা, ওই এক পলকে আমি তাকে দেখছি ফেস টু ফেস তাকায়া। তার ওই অবস্থাতে আমি যে এক পলক দেখলাম, ওই এক পলকের ভিতরে তার ফেসের দিকে তাকাইছি ঠিকই, কিন্তু আমার নজর গেছে একটা দিকে, তার এখানে কপালের একটু মানে টিপটা বললেই হয় ওই বরাবর একটা তিল ছিল, আছে।
আচ্ছা, দুই ভুরুর মাঝখানে যেখানে টিপ পড়ে সেখানে,
সেম মানে একটা কাজলের যে টিপটা বলে, সেম ওরকম। ওই জিনিসটা দেখে আমার ভিতরে মানে একটা অন্যরকম অনুভূতি, আসলে কি এবং কি তার হাইট, আগে তো আমি আমাকে বলে দিছে, তো সুন্দর গায়ের রং এবং কি তার যে হেয়ার স্টাইলটা মানে বহুত সুন্দর আমার কাছে, মানে আমি বলে বুঝতে পারি না যে তার এইটার সাথে আর তার হেয়ার স্টাইলের সাথে সুন্দর লাগছে আমাকে। যাই হোক, সে আমাকে বলতেছে যে এখন আমি দাঁড়াতে পারবো না এখানে।
বন্ধুরা, আমরা ফজলুরের বর্ণনা দিয়ে দিই, যেহেতু আমি গেস্টের বর্ণনা দিতে পছন্দ করি। ফজলুরের আসলে বয়সের সাথে তার এক্সপ্রেশন বুঝবার উপায় নাই, তাকে দেখলে এখনো কিন্তু আসলে খুব কম বয়সই এরকম মনে হয়, তরতাজা, একেবারে সদ্য শৈশব পেরিয়ে আসা কৈশোরের মতো একটা লুক। তার ফিজিক হচ্ছে একদম ফিট ফিজিক বলবো, যেখানে খুব মোটাও না একেবারে পাতলাও না, এবং সে পরে আছে একটি টি শার্ট এবং তার সাথে একটি জিন্স, সব মিলিয়ে এই হচ্ছে আমাদের আজকের ফজলুর রহমান। বর্ণনা দিছিল তার ভালোবাসার মানুষটি।
তো যাই হোক, তখন তার সাথে ওই অবস্থাতে এসে আমাকে বললো যে আমি এখানে দাঁড়াতে পারবো না, আমার প্রবলেম হতে পারে, তো আমি এখন চলে যাই। যাস, সে চলে গেল, আমি আমার মতন বাসায় চলে আসলাম, কন্টিনিউ কথাবার্তা বলতেছে। তখন রাত্রেবেলা যাই আমি আবার তাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে
তার ভালো লাগা তো সীমা পরিসীমা নাই,
মানে ওই লাস্ট ওই এখন আসতেছে কথাটা গুরু। তো তাকে আমি বলতেছি কি আমাকে তো দেখলে, আমি তো তোমাকে তো দেখিনি, কেন দেখো না আমাকে, আমার সামনাসামনি হয়েছে না? হ্যাঁ হয়েছে ঠিকই, কিন্তু আমি তোমার দিকে তাকাই নাই। মানে তুমি বলে ফেলতেছে, মানে ফার্স্টে তুমি নিয়ে অনেক কিছু হয়ে গেছে, তুমি সে বলে না কখন। তো তার নাম লিপি। তো এই লিপি নামটার ভিতরে আমার ভিতরে অনেক মানে দুর্বলতাও আছে এবং কি কষ্টকরও আছে, আবার সৌন্দর্যও আছে এই নামটার ভিতরে, লিপি নামটা।
এই আজকে প্রেমিকদের জন্য ওপেন করে দি স্টুডিও, সবকিছু একই ফরম্যাটে যাবে, একই নিয়মে যাবে, এমন কোনো কথা নাই। ফোন ওপেন করে দে আগামী 5 মিনিটের জন্য, যারা যেমন উইশ করতে চায় তার সবচেয়ে কাছের মানুষকে ঘিরে উইশ করতে পারে। ভালোবাসার বাংলাদেশের টেলিফোন লাইন ইজ ওপেন অনলি ফর দোজ পিপল দে হু আর ফল ইন লাভ, এবং তারা তাদের ভালোবাসার মেসেজ পৌঁছে দেখ তাদের ভালোবাসার মানুষের কাছে, কারণ ভালোবাসা ভর করেছে আমাকে ফজলুলের এই ভালোবাসার কথা শুনে।
অলরেডি ফোন আসা শুরু করেছে।
হ্যাঁ, একটা ফোন কল নিয়ে নি। হ্যালো, আসসালামু আলাইকুম।
তো
আমরা গল্প চলতে থাকবে, এই ফাঁকে যদি কোনো ফোন আসে আমরা ফোনটা নিয়ে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি গো, ভালো আছেন?
জি ভালো আছি, অন্য কোনো কথা নাই, ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে কিছু বলার থাকলে বলুন।
জি আমার তো তেমন কোনো নাই, তো কাকু
আমাকে বলেন যে গুরু আপনাকে আমি খুব ভালোবাসি, বলে ফেলুন।
আপনি আমাদেরকে ফোন করবেন 09611904904 এই নাম্বারটিতে, এটা হচ্ছে আমাদের আইপি ফোন নাম্বার। এন্ড আমার মনে হয় না নাম্বার বলার কোন দরকার আছে, কারণ অনেক বন্ধুই ফোন করে যাচ্ছে।
আমরা কিন্তু শুধুমাত্র সেই সব ফোন কলগুলো এন্টারটেইন করব যারা তাদের ভালোবাসার কথা পৌঁছে দিবে তার ভালোবাসার মানুষের কাছে, শুধু মেসেজ যাবে। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনার ভালোবাসার মানুষটির নাম বলুন এবং আপনার ভালোবাসার মেসেজটি পৌঁছে দিন তার কাছে। জি আপনাকে শুনতে চাচ্ছি আমরা। হ্যালো, আপনি কি আছেন? যাই হোক, এখনো প্রায় 4 মিনিট সময় আছে ফজলুরের ভালোবাসার কথা শুনে। ভালোবাসার ভালোবাসার ভাগ্য দেবী আমাদের উপর ভর করেছে, তাই আমি কিছু সময়ের জন্য ফোন লাইন ওপেন করেছি। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি ভালোবাসার মানুষের নাম বলে তাকে আপনার মেসেজ দিন, চলে যাবে ইথারে তার কাছে। ভালোবাসার মানুষ নাই রে ভাই কোনো? আপনার ভালোবাসার মানুষকে কিছু বলার থাকলে বলুন।
আমার ভালোবাসার মানুষ যে আছে,
জি
তাকে আমি
এখন
কোনোদিন
মানে
বলতে শ্বাস পাইনি।
আজকে বলে ফেলুন অনিয়ারে, জি আজকে অনিয়ারে বলে ফেলুন তাকে উদ্দেশ্য করে।
জি আমি বলতে চাই যে আমার আপনারা সবাই মিলে একটা দোয়া করবেন, আমি যেন তাকে বলতে পারি।
জি আমরা দোয়া করি আপনার প্ল্যাটফর্ম থেকে ট্রেন না ছুটে যায়, বলছি বলবো এই চিন্তা করতে গিয়ে, সে যেন ভালোবাসা আপনার পৌঁছে যায় তার কাছে এবং সেও যেন ভালোবাসা অ্যাকসেপ্ট করে। পরবর্তী ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
ওকে আমরা আরেকটা লাইন ট্রাই করছি।
নেক্সট ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম। নাম্বার গুলো ড্রপ করছে। আমার মনে হয় ভালোবাসা মানুষগুলোরও এত বেশি প্রেশার, আমাদের সার্ভার হয়তো ঠিক নিতে পারছে না। আমরা কিন্তু ফজলুরের গল্প নিয়ে আছি, শুধু ফজলুরকে উদ্দেশ্য করেই কিছু ভালোবাসা মানুষের কথা নিয়ে নিচ্ছি আর কি।
আর অবশ্যই আপনি আপনার ভালোবাসার কথাগুলো সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিবেন আমাদের কাছে 16260 তে, এবং আপনি আমাদের ফেসবুকে যে অফিশিয়াল ফ্যান পেজ আছে আমাদের পোস্টের এখানটাতেও আপনি কমেন্ট করতে পারেন, আপনার ভালোবাসার কথা লিখে জানাতে পারেন। আর সেক্ষেত্রে অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর অনেক বন্ধুই ট্রাই করছেন এবং ট্রাই করতে করতে যেটা হচ্ছে আমাদের অনেকগুলো লাইন জ্যাম হয়ে যাচ্ছে মাঝে মাঝে। যাই হোক,
ফোন কল অ্যাকচুয়ালি ড্রপ হচ্ছে বেশি, আমরা হয়তো আর 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যে আর 2-1টি ফোন কল পেলে নিব যারা হয়তো ভালোবাসার কথা পৌঁছে দিবে সেই ভালোবাসার মানুষের কাছে। কিন্তু তার আগে ফজলুর যে কথা বলছিলেন, যেটি শুনে আমার মধ্যে আসলে ভালোবাসার ভাগ্য দেবী ভর করেছিল, যে অদ্ভুত দেখতে ওই মানুষটি, দারুণ গায়ের রং, বিশেষত তার দুই ভ্রুর মাঝখানে যে টিপের মতো তিলটা, সেটি আপনাকে দারুণ ভাবে ছুঁয়ে গেছিল। তারপর
তারপরে রাত্রেবেলা তাকে আমি ফোন দিলাম যে আমি তো তোমাকে দেখলাম, তুমি আমাকে তো দেখলে, তো আমাকে কেমন লাগলো? গায়ের রং তো একটু কালো তো হলে তো আমার ভালো লাগছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভালো যদি লেগে থাকে, যদি ভালো বেসে থাকো, তাহলে মনে হয় না আর বেশি কিছু বাকি থাকার। আসলে কতটুকু আমাকে ভালোবাসো? আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি।
আচ্ছা ফোন কল যেহেতু বলেছিলাম, লাস্ট ফোন কলটা নিয়ে নি। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। প্রবলেম হচ্ছে আসলে, ফোন আসছে কিন্তু ফোনগুলো প্রত্যেকটা ড্রপ হয়ে যাচ্ছে। সরি, আমাদের এটা আসলে টেকনিক্যাল ডিফিকাল্টিজ, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আর ফোন কল আপাতত তাহলে না নি, আমি কয়েকবার ইন্টারাপ্ট করেছি, শুরু করুন ফজলুল।
তো তার সাথে কথা বলতেছি, ফোনে কথা বলা হইতেছে রাত্রেবেলা, দিনের বেলা হইতেছে, দিনে যদি আমি কাজ করি, কাজ করা অবস্থায় কানে হেডফোন লাগাই আমি কথা বলি তার সাথে। পরবর্তীতে তাকে আমি একদিন বললাম চলো আজকে আমরা কথা বলি সরাসরি, ফেস টু ফেস। তো বলতেছে না আজকে পারবো না। কেন পারবে না? একটু সময় করে নাও, তুমি পারবে সময় নিতে? আমি হ্যাঁ আমি যখন তখন পারবো, কারণ আমি যেখানে আছি যখন তখন আমি বেরোতে পারবো, আর আমাকে কেউ কখনো বাধা দেবে না। আর গুরু আমি ওখানে এমন একটা অবস্থাতে আছি আমাকে কেউ কখনো কোনো কিছুতে বাধা দেয় না, কারণ আমি কোনো অন্যায় ভাবে কোনো কিছু করি না, উল্টারও আমি অনেকে সলভ করি যে কোনো ব্যাপার থেকে। আমাকে যথেষ্ট পরিমাণে সবাই ভালোবাসত। ফ্যাক্টরির ভিতরে মোবাইল ইউজ করতে দেয় না, আমি ব্যবহার করতাম, আমি কানে হেডফোন লাগিয়ে কথা বলতাম। তো যাই হোক, তাকে আমি বললাম যে ঠিক আছে চলো আজকে আমরা দেখা করি, তো কোথায় যাবে? তো আমি, ও আমাকে বলতেছে কোথায় যাবে বলো। তো আমি বলছি এই মুহূর্তে যেই সময় আছে, এই সময়ের ভিতরে জুরজার হাস্ট এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারবো। কখন এয়ারপোর্ট গেছো? কয়েক আমি এয়ারপোর্ট গেছি ঠিকই, কিন্তু এয়ারপোর্ট মন মতন দেখতে পারিনি। তো ঠিক আছে চলো আজকে এয়ারপোর্ট যাবো। এর ভিতরে তার ভালো লাগা কি খাবার জিনিসগুলা ভালো লাগে সে আমাকে বললো। তো ঠিক আছে আমি বেরোলাম, সেও বেরোলো। বেরোয়ার পরবর্তীতে সে রিক্সা উঠলো, আমিও রিক্সা উঠলাম। ওঠার পরবর্তীতে আমি যখন বরাবর স্ট্যান্ড থেকে কলেজ গেটের কাছাকাছি আসি, চারদিক দিয়া মেঘ, অন্ধকার হয়ে আসতেছে, এবং কি সেও রিক্সায় আমিও রিক্সা। সে আমাকে বলতে চায় এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? ভালোবাসার আবেগে সবকিছু আজকে ভিজিয়ে দেবো, সমস্যা আছে তোমার? এই আমার কোনো, তুমি যদি ভিজতে পারো আমার কোনো সমস্যা নাই, যেহেতু তোমাকে আমি জীবনসাথী হিসেবে মেনে নিয়েছি, শুধু একটা মানে সামাজিক যে জিনিসটা ওইটা বাকি আছে। তো ঠিক আছে আজকে ভিজব। কলেজ গিয়ে যাত্রী শ্রাবণীর সামনে আসতে না আসতেই তুমুল বৃষ্টি গুরু, এমন বৃষ্টি আসলো ওখানে কলেজের ছাত্রছাত্রী দাঁড়ায় আছে, বেশি করে ছাত্রী বেশিরভাগই, মাত্র দুইটা স্টুডেন্ট ছেলে আর আমরা দুজন, ওই বৃষ্টিতে ভিজতেছি। ওখানে সবচেয়ে একটা বড় অনুভূতি আমার দিকতে সাইড করে কাজ করছে, কলেজ স্টুডেন্ট যারা দাঁড়ায় আছে একজন একজন ওরা বলা বলি করতেছে, দেখো দুজন কি হাইট কি লম্বা, আমাদের উপরে এখানে এরকম লম্বা কেউ নাই এরা দুজন ছাড়া। তো আরেকটা মেয়ে বলতেছে কি বলিস দেখ তো, একজন একজন কি সুন্দর মানাইছে। এইভাবে মানে আমি শুনতেছি, ও শুনতেছে, আর ও আমাকে খুশামার বলতেছে দেখো কি কয়। তো এই জিনিসটা ওর ভিতরে তখন কাজ করছে, এদিকে আবার বৃষ্টিতে ভিজতেছি। তো একটা মেয়ে বলতেছে আমরা প্রশ্ন করি, আমরা গুরু কালাম, আমরা দুজন শুনতেছি যে ওরা কি বলতেছে। তো সে বলতেছে, এক পর্যায়ে একটা মেয়ে বলেই ফেললো, আচ্ছা ভাই একটা প্রশ্ন করি, কি প্রশ্ন বলেন, আপনার কি স্বামী স্ত্রী? তখন আমি তাকে বললাম কি মনে হয় আপনার? তো ও মেয়েটা আবার ওকে বলতেছে, তার নামটা এখন বলে দিই, তার নামটা হইতেছে আখি। তো বলতেছে যে আপনারা কি হন আপু, আপনারা কি হন, আপনার কি মনে হয়? মনে হইতেছে আপনারা দুজন হাজবেন্ড ওয়াইফ। তো মনে করলেন তাই। যাই হোক, বৃষ্টির ভিতরে থেমে গেল, থেমে যাওয়ার পরে আগের ভিতরে তার যে অনুভূতিটা আরো আমার প্রতি সে সাপোর্ট করতেছে, এবং কি আগের থেকে যে একটু যদি দূরে থাকে সে আরো কাছে আসতেছে। তো যাই হোক, ওখানে উপরে দোতলায় উঠা আমরা দুজন বাগড়া খাইলাম, খাওয়া দাওয়া করা। বৃষ্টিতে সেদিনকে আর এয়ারপোর্ট যাওয়া হয় নাই। তো না যাওয়া যাওয়ার পরবর্তীতে তখন তার বাসাতে তাকে পৌঁছা দিয়ে আসলাম, আমি চলে আসলাম। আবার ফোনে কথাবার্তা চলতেছে গুরু তার সাথে, এমন কথাবার্তা হয়তো এমন কোনো ঘন্টা না বা নাই যে তার সাথে পাঁচ মিনিট কথা না হইতো, সে কথা ছাড়া থাকতে পারতো না, আমি কথা ছাড়া থাকতে পারতাম না। এক পর্যায়ে তার সাথে বিবাহের কথাবার্তায় চলে যাই যে বিয়ে করব। তখন সে আমাকে বলে যে তুমি তো বিয়ে করবা, তো আমার এখানে কিছু কিছু শর্ত আছে। তো শর্তটা কেমন? শর্তটা হইতেছে এরকম, আমাকে বিয়ে করতে হলে আমাকে আলাদা থাকতে হবে। তো আলাদা থাকতে হবে তার কারণটা কি? তখন সে বলছে যে আমার সবচেয়ে বড় একটা অভাব সেটা হলো আমার বাবার অভাব। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে চলে গেছে, আখি বলতেছে। তখন আমি তখন চিন্তা ভাবনা করলাম আমার যে বাবা সে এতিম, আর এতিমের মর্ম কি সে বোঝে, এবং কি আমার আব্বা যথেষ্ট পরিমাণে আমার মন থেকে এবং কি আশেপাশে যারা বর্তমান আছে আমার বাবা মা, আমি মনে করি আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ ওকে যথেষ্ট পরিমাণ আদর করতে পারবে, আর ওই যার ওর ভিতরে যে অভাবটা সেই অভাবটা আমার বাবা পূরণ করতে পারবে। তখন আমি বললাম যে দেখো মানুষ তো ধরেই বিয়ে করার পর আলাদা হতে পারে না, তুমি বিয়ে করবা ঠিক আছে, আমি মানুষের জন্য আলাদাও থাকতে পারে না, তো বিয়ে হবে, আলাদা হতে হলে একটু সময় লাগে, নিম্নে এক থেকে দেড় বছর দুই বছর সময় লাগবে, এর ভিতরে তুমি তোমার জিনিসগুলো তুমি তাদেরকে বুঝাও এবং তুমি তোমারটা বুঝে নাও। তো ঠিক আছে, ওইভাবে সম্পর্ক চলতেছে। এক পর্যায়ে তার মাকে সে জানানোর পরে দিয়া তার মা বলে দেয় ওখানে তোমার বিয়ে করা লাগবে না, বিয়ে করা লাগবে না। এদিকে দুজন এমন পর্যায়ে চলে গেছে একজন একজন ছাড়া থাকতে পারি না। পরবর্তীতে সে বাড়িতে চলে যাবে, গুরু এখানে আমার একটু কথা বলতে হবে, সেটা হলো আমার পিছনে একটু কিছু ব্যাপার আছে, সে ব্যাপারটা নিয়ে সে একটু মানে নারাজ। আমার ওখানে তখন তাকে বলা ছিল না, বলা হয়নি, তো আমি চেয়েছিলাম যে তুমি আমার সামনাসামনি হও, আমার কথাগুলো তখন জানতে পারবা। এক পর্যায়ে আমার আম্মার মাধ্যমে সে কথাটা জানতে পারে, জানার পরবর্তীতে সে না করে দেয় যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন তার মার কথা শুনে সে না করে দেয়
পূর্বের কোনো
রিলেশনশিপের জন্য। পরবর্তীতে আমি এমন পর্যায়ে চলে গেছি তাকে ছাড়া আমি কিছু বুঝি না। তো তুমি না করতেছো ঠিক আছে, তো আমার সামনাসামনি না করো, আমার টার্গেট তার সাথে আমি দাঁড়াইয়া তার না শব্দটা শুনি আর তার অনুভূতিটা আমি দেখি যে আসলে সে মন থেকে বলতেছে নাকি আমাকে ইয়ের করার জন্য বলতেছে। পরবর্তীতে সে আমার আম্মা তাকে বলার পরবর্তীতে সে ডাইরেক্ট না করে দেয়, যে জিনিসটা আমি তাকে বলবো সে বলতে পারে না। যাই হোক, তার সাথে আমি আবার আরেকদিন ঘুরতে যাওয়ার চেষ্টা করি। তো ঘুরতে যাব, ঘুরতে যাওয়ার সময় গুরু ওটাও তো ভালোবাসার আরেকটা অময়িক জিনিস, সেদিনকে হলো তার সাথে চাইনিজে খেতে যাব, সেও আমাকে বলতে চায় আমি চাইনিজ খেতে যাব। তখন সেভেন স্টার নামে বোটবাজার একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গেলাম, দুজন খাওয়া দাওয়া করলাম। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার আসলাম। আসার পরবর্তীতে আবার একদিন এয়ারপোর্ট ঘোরা হবে, ঠিক আছে বেরো, সন্ধ্যাবেলা বের হইল। বের হওয়ার পরবর্তীতে সে চলে আসলো, আসার পরে আমরা এয়ারপোর্ট ঘুরলাম, সে ঘুরা অনেক আনন্দ ফিল করতেছে যে এভাবে কি আমরা চিরজীবন ঘুরতে পারবো, আমাকে তুমি যদি আমার পাশে থাকো সম্ভব সবকিছুই, কারণ আমার ভিতরে তোমার নিয়ে কোনো সংকোচ বোধ আমার মনের ভিতরে কোনো কিচ্ছু নাই, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি আজ জীবন সঙ্গী করবো, তুমি আমাকে আমার পাশে থাকবে, ঠিক তো? আচ্ছা ঠিক আছে। যাই হোক, ঘুরে যাওয়ার পরবর্তীতে ওই যে বাড়ির প্রশ্নটা বললাম, ঈদ সামনে চলে আসতেছে, তার মা সবকিছু শুনতে পারলো, আমার সাথেও সে কথাবার্তা বললো। সে বলল যে বাবা আমার মেয়ে তো আমি বিয়ে দেবো না। আমি বিয়ে দেবেন না, কারণটা কি, আমি সমস্যাটা কি? তো অনেক কথাবার্তা বলার পরবর্তীতে আমাকে সেও না করে দিল যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তার ফোন বন্ধ, আমি তার সাথে ফোন করে পাইতেছি না। পরবর্তীতে সে আমি রোজার চলে আসছে, এর ভিতরে রোজার ভিতরে এই জিনিসটা হয়ে গেছে। আমি অফিস থেকে বেরোলাম, দুই দিন তার সাথে যেহেতু আমি কথাবার্তা বলতে পারতেছি না, দুই দিন না খেয়ে রোজা আছি এবং কি আমি ডিউটি করতেছি, কাজ করতেছি। তিন দিনের দিন ইফতারির আগে আমার ছুটি হয়েছে, ছুটি হওয়ার পর আমার টার্গেট আমি তার বাসায় যাব, তার বাসা চিনি আমি, তার বাসায় যাব, তার কথাগুলো আমি সামনাসামনি শুনে চলে আসব, আমার টার্গেট হলো এটাই। তো এর ভিতরে আমার কাছে কিছু টাকা ছিল, আমার পকেটেই ছিল, আমার এতটুকু খেয়াল আছে ছুটির পরে আমি মোবাইলটা আমার কই রাখছি আমার এত খেয়াল নাই, আর ছুটির পর আমি রিক্সায় উঠছি, এটুকু আমার খেয়াল আছে, রিক্সায় আছে এটুকু আমার খেয়াল আছে। রিক্সা দিয়া যখন আমি রিক্সাওয়ালার সাথে এটুকু বললাম যে এই মুহূর্তে তুমি আমাকে এখানে নামায় দাও, তখন ইফতারের সময়, ইফতারের সময়। তখন আমি ভাবতেছি যে ইফতারটা শেষ হোক পরে বাসার ভিতরে ঢুকি, কারণ ইফতারের সময় যাইয়া একটা সমস্যা করার দরকার নাই, যেহেতু তার সাথে আমার একটু পেকা হয়ে গেছে জিনিসটা, তো ইফতারটা শেষ হোক পরবর্তীতে। তো রিক্সাওয়ালারা আমার আমাকে নামাইয়া খালি ওখানে বসায় দিছে, নামাইয়া বসায় দিছে, এইটুকু আমার স্মরণ আছে। পরবর্তীতে কি হয়েছে আমি আর জানি না। তার কিছুক্ষণ পরে আমি তা দেখতে পাচ্ছি আমি একটা চকির উপরে শুয়ে আছি।
আপনি কি অজ্ঞান হয়ে গেছিলেন তাহলে?
হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছিলাম। এর ভিতরে আমি চকিতে, মানে ওই বাসার ভিতরে চকিতে গেলাম কিভাবে, আমার মাথায় পানি কে ঢাললো, কি আসল বিষয় আমি জানতেছি না। এখানে ওই পর্যায়ে এরকম হইতেছে। তখন ওই বাসার বাড়িয়ালা, মানে ওই লিপির বাড়িয়ালা, আখির বাড়িয়ালা, সে বলতেছে, তার নাম, বাড়িতে নাম হলো লিপি আর এখানে নাম হলো আখি। আখি নামটা হইতেছে এই কারণেই, তার ছোট বোনের নাম হলো পাখি, আখি পাখি দুই বোন সেম করে নামটা দেওয়া হয়েছে। তো যাই হোক, সে ওখানে রয়েছে, ওই বাড়িয়ালা বলতেছে অনেক ছেলেবেল লেগে গেছে যে আমাকে ধরে মারধর করবে। ওই বাড়িয়ালা একটা কথাই বলতেছে, এই কেউ আমার বাসায় ঢুকবি না, ছেলেটাকে আমি দেখিনি। আমি তখন এই কথাটা শুনতেছি, আমার মাথায় একজন পানি ঢালতেছে আর ওকে বকতেছে, তুই ছেলেটাকে প্রথমত সম্পর্ক করে এখন না করে দিলি, এখন এই ছেলেটা যদি কিছু হয়ে যায় তোর কি অবস্থা হবে? এই ছেলেটার, তুই তো আরেকজন পাবি, এই ছেলেটা তার মা বাপ তার সন্তানকে হারাবে, এরকম কথাবার্তা আমি শুনতেছি। তো ওই বাড়িয়ালা আসে আমাকে দেখলো, আমি এটুকু শুনতেছি ছেলেটা দেখতে ভদ্র ভালো, উনি এখন দুনিয়াতে নাই, উনি মারা গেছে, উনি এখন আমাকে ওই, তখন আমি ওই কথাটাই শুনতেছি, উনি বলতেছে ছেলেটার পাশে কেউ যাবে না, ছেলেটা ভদ্র আছে, আমি ছেলেটার সাথে কথা বলিনি। পরবর্তীতে সে আমার সাথে কথা বললো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গা। তো ঠিক আছে, তুমি এখানে কোথায় থাকো? আমি কলেজ গেটের পাশাপাশি থাকি। তো এখানে কি করো? বললাম। তোমার বাবা কি করে? বললাম। এখানে আছে কে কে? মা আছে, আর কে আছে? আমার ছোট বোনের হাজব্যান্ড আছে। তো বাসা থেকেও আসতে পারবে? তখন আমার বোনের হাজব্যান্ডের নাম্বারটা ছিল ওখানে, আমি ফোন দিলাম। আমি দেখছি বাবা মাকে যদি আমি এই মুহূর্তে ফোন দিই সমস্যা হয়ে যাবে, যেহেতু আমার বোন নাই, ছোট বোনের জামাই, তো আমার একটু মোটামুটি ফ্রেন্ডের মতন। তো ওকে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরবর্তীতে সে আসলো, আসার পরবর্তীতে সে আমাকে এসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখানে ওই বাড়ি এলাকায় বলে গেল, ঠিক আছে এখন আমরা নিয়ে যেতেছি, পরবর্তীতে একটু সুস্থ হোক আমরা কথাটা মিলিয়ে নেব যে আসলে বিয়েটা কিভাবে কিভাবে করা যায় এই অবস্থাতে, আর মেয়ে যদি রাজি থাকে তাহলে মেয়ের সাথে আমরা তাকে বিয়ে দেবো। আমার বোনে এইভাবে কথাটা বলে আমাকে নিয়ে গেল, আমি চলে গেলাম। পরবর্তীতে এক পর্যায়ে তার সাথে আমার বাবা মা কথা বলল ঠিকই, কিন্তু তার কমিটমেন্টের উপরে নারাজ, আর সেও আমার সাথে তখন কথা বলতেছে না। এদিক দিয়ে এক পর্যায়ে সাত দিন তারপরও আমার সাথে সে কথা বলে না। সাত দিন পরে আমাকে হঠাৎ করে সে ফোন দিল, আমি রাজি আছি তোমাকে বিয়ে করতে।
সাত দিন হবে না,
তার কিছুদিন মানে দুই একদিন কম হবে। হঠাৎ করে এর ভিতরে আমি তার ফোন টোন, মানে একমাত্র সে আমার ওই ফ্রেন্ড নাম তার এখন বলতেছি, তার নামটা হলো ইলিয়াস, সে আমাকে বোঝাইতো দেখ কোন একটা অপশন আসবে, কোন একটা অপশন আসবে। আমার ভিতরে তো হতাশা, যে আমাকে এত ভালোবাসতো পাগলের মতন আর আমি তাকে ভালোবাসতাম পাগলের মতন, সে এখন আমার কাছ থেকে, যে মানুষটা আমাকে এক মিনিট কথা ছাড়া থাকতে পারে না, সেই মানুষ কিভাবে থাকে আমার ভিতরে এই জিনিসটাই। তো পরবর্তীতে সে কিছুদিন পর আমাকে ফোন দিল যে আমি তোমাকে বিয়ে করব, তো তুমি যদি আমার বাবা মা, মায়ের কথা যদি তুমি মানতে পারো সেটা আমার মাকে আগে দেখবা, পরবর্তীতে। আমি বলি ঠিক আছে, তুমি মাকে দেখো, আমার বাবা মাকেও তুমি তাহলে দেখো, কথাবার্তা বলো। তো তাকে আমার বাড়িতে নিয়ে আসলাম, ওই রোজার ভিতরেই নিয়ে আসলাম। আনার পরবর্তীতে সে আমার বাবা মাকেও দেখলো, ইফতারি করলো। মোটামুটি তাদের ভিতরে আমার আব্বাকে সে একটা কথাই বলছে যে আমার বাবার আদর কি জিনিস আমি জানি না, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে চলে গেছে। তখন আমার আব্বা একটা কথাই বলছে, মারে বাবার আদর কি সেটা আমি জানি, জানি না তোমাকে আমি কতটুকু দিতে পারবো, তবে তুমি যদি আমার ছেলের হাত ধরে আসো তো আমি এতটুকু আশাবাদী যে আমার বাবার যে ভালোবাসা সে জিনিসটা, সেই জিনিসটা তুমি পাবা, তুমি যদি আদায় করে নিতে পারো আর আমি তোমাকে সেই জিনিসটা দেবো। কারণ আমার একটা মেয়েটা আমি পরে ঘরে দিয়ে দিচ্ছি, এখন তুমি আমার যদি আমার ছেলের সাথে হাত ধরে আসো, তুমি আমার মেয়ে। ঠিক আছে, যাই হোক, ওদিনকে ইফতার টিফতার করে চলে গেলাম। তার বাসায় আমি তাকে দিয়ে আসলাম। দিয়ে আসার পরবর্তীতে ঈদ সামনে চলে আসতেছে, এদিকে তার মাকে বলতেছে তুমি আমাকে এখানে চলে আসো, বাড়িতে চলে আসো, তোমার ঢাকা থাকা লাগবে না। এখন সেও আমাকে বললো যে এরকম এরকম আমি তো বাড়িতে চলে যাব, তুমি বাড়িতে চলে যাবো, বাড়িতে গেলে তো তোমার মা তোমাকে অন্য জায়গায় বিয়ে দেবে। তো আমি কি কয় তাহলে তুমি বাড়িতে চলো আমার সাথে, তো আমি বাড়িতে যাবো, কেমন খারাপ দেখায়। এর ভিতরে গুরু তাদের বাড়ি যে তার বাড়ি হলো খুলনা, নদীর এই পার হলো গে তা তাদের বাড়ি, নদীর ওই পার হলো আমার খালার বাড়ি, ছোট খালার সেজে খালার বাড়ি, সেজো খালার বাড়ি। তখন আমি তাকে প্রস্তাব দিলাম যে তুমি বাড়িতে যাবার ঠিক আছে, আমিও তোমার সাথে যাব, তো তুমি থাকবো কোথায়, যে আমার খালার বাড়িতে যাই থাকবো, তো ঠিক আছে পরবর্তীতে আসে তোমার আম্মুর সাথে আমি কথা বলবো, এরকম একটা অবস্থাতে আসে। তো এক পর্যায়ে তাকে আমি বললাম আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। সে বলতেছে যে না যেতে হবে, আমি তোমাকে ছাড়া যাবো না। গুরু সেদিনকে আমি আমি স্যালারি পাইয়া ঈদের ছুটি পাইছি, বাড়িতে আমার বাবা মার যে মার্কেট বাজার সদা এগুলো করে দিয়া আমি বাবা মাকে না বলে গুরু একমাত্র শুধু ওই ভালোবাসার টানে, এবং তাকে আমি জীবনসঙ্গী করব বিদায়, তাকে আমি তার সাথে করে সবাইকে না বলে আমার ব্যাগ রেডি করে তার সাথে প্রস্তুত। এখন আমি বাড়িতে যাই, আমার খালার বাড়িতে যে যাবো, আমার খালার বাড়িতে যে থাকবো, আমার খালা চলে আসছে আমাকে না, আমি জানি না যে আমার খালার তখন নাম্বার ছিল না, তবে আমি জানি যে আমার খালার বাড়ি ওখানে আমি গেলে চিনবো। তখন আমি আমার খালার বাড়িতে গিয়েছিলাম শুধু খুলনায় আপনার 96 সালেরও আগে, 94 ভিতরে সম্ভবত আমি গিয়েছিলাম, হ্যাঁ 94 সালে আমার খালার বিয়ে ছিল, তখন আমি গিয়েছিলাম। ওই জায়গাতে আর কখনো যাই নাই, আমার ওই টার্গেট আছে যে আমার খালার বাড়ি আমি চিনবো, খালার বাড়িতে যাই। এদিকে শুনি যে আমার খালা চলে আসছে তার আমার নানু বাড়ি ঈদ করবে এখানে, তো আমি ওখানে যাই থাকবো কেমন। এখন সে বলতেছে না ঠিক আছে আমি ওখানে তুমি আঁকে আমি নিয়ে যাবো আমার বাড়িতে, আমার বাড়িতে থাকবা, তো তোমার বাড়িতে আমি যে থাকবো একটা ছেলে কিভাবে যে থাকে, তো তোমার আমার তো মানে মোবাইলে তো তার সাথে তোমার সাথে তো আমার একমাত্র শুধু সামাজিক স্বীকৃতিটা বাকি আছে, তাছাড়া তো তুমি মনে স্বীকৃতি তো আমি পেয়েই ফেলাইছি, তুমি তো আমার পিছিয়ে ফেলাই যাবে না। তো ঠিক আছে তাদের বাড়িতে গেলাম আমি, যখন এখান থেকে গুরু যখন আমি বাড়িতে ওদের বাড়িতে যাওয়ার জন্য আমি রওনা হলাম, ঈদের 27 রমজানে আমাদের ছুটি হয়েছে, 28 রমজানে ছুটি হয়েছে, 28 রমজানে ছুটি হওয়ার পরে রাত্রে 12টার সময় আমরা গাবতলি থেকে গাড়িতে উঠছি খুলনা যাওয়ার উদ্দেশ্যে দুজন মিলে। ওই গাড়ি যে জ্যাম হয়েছে 26 ঘন্টা সময় লাগছে ওখানে পৌঁছাইতে, এর ভিতরে আমার মোবাইল চার্জ নাই, বাড়ি থেকে ফোন দিতেছে কই আছে কি অবস্থা আছে কোনো খোঁজ খবর নাই, মোবাইল অফ, আমিও জানাইতেছি না, কারণ এখন জানালে আমার রাস্তায় মন মাসে তো নরম হয়ে যেতে পারে, যা হয়েছে হয়েছেই, সামনে তো আমি আগাইতে থাকি। তো যাই হোক ওখানে গেলাম, যাওয়ার পরবর্তীতে দেখি যে তাদের বাসার গেটের সামনে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, আমরা দুজন রিক্সা দিয়ে যাচ্ছি, মোটামুটি তাদের জন্য মার্কেটও করে নিয়েছি। তো যাইতেছি, যাওয়ার পরবর্তীতে আমার শাশুড়িকে আমি দেখলাম, সালাম দিলাম, সে আমাকে নিল তার বাড়িতে গেলাম। তো নতুন অবস্থাতে একটা জামাই তার বাড়িতে শ্বশুর বাড়িতে গেলে যেই জিনিসটা করার দরকার হয় সেম আমাকে ওইরকম ধরনের একটা আপ্যায়ন করা হইতেছে, আমাকে শরবত দিল, মানে আমার সুমন দিব বর্তমান যে সে আমাকে শরবত দিল, তার ভাবি শরবত খেলাম, অনেকে দেখতে আসতেছে দেখলাম। তো তার আম্মা বলতেছে যে এখন ইয়ে করো তুমি ফিরে সব পরবর্তীতে তোমার সাথে
এরকম বলে দিয়েছে যে অলরেডি আখির বিয়ে হয়ে গেছে এরকম কিছু,
হ্যাঁ জি এরকম বলে, মানে অনেক মানুষ তো দেখতে আসছে যে আখির সাথে কে এটা, তো সবাই ও বলতেছে এটা আমার হাজবেন্ড, যেখানে মেয়ে বলে ফেলেছে এটা আমার হাজবেন্ড সেখানে তো ওখানে সাফার করার কোনো মানে আসে না, আর এখন তো সাফার করতে গেলে প্রবলেম। তো ঠিক আছে যাই হোক ওখানে ট্রিট করতেছি, ওখানে রয়েছি। এর ভিতরে আমার শাশুড়ি আমার সাথে মানে আখির আম্মু বলতেছে যে আমার ছেলে মেয়েকে তুমি যদি বিয়ে করো তাহলে 5 লক্ষ টাকা কাপিন দিয়ে বিয়ে করতে হবে। তখন আমি বললাম দেখেন কাবিনটা তো এমনই একটা জিনিস, এখন এমন অবস্থা যে দাঁড়াচ্ছে কাবিন বলতেছেন 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার যোগ্য আমাকে হতে হবে, কাবিনটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে আমি মেনে নিলাম সমস্যা নাই, কিন্তু ইসলাম দৃষ্টিতে কাবিনের ভাগটা কই যায় পড়ছে দেখছেন,
ওটা
তো আমাকে দিতে হবে, ওটাকে আমাকে দিতে হবে, কিন্তু আইন যে আপনি মানে আমাকে বলতেছেন যে 5 লক্ষ টাকা কাবিন দিলে আপনি মেয়েকে বিয়ে করবেন, আজকে আমি আপনাকে আমি একটা এক্সাম্পল দেখাই, 5 লাখ টাকা দিয়ে আপনি আমি মেয়েকে আমি বিয়ে করলাম, করে নিয়ে আমি নিয়ে চলে গেলাম, 2-3 মাস সংসার করলাম, পরবর্তীতে আমি আমার মতন চলে গেলাম, আপনার মেয়ের অবস্থাটাতে কি হলো।
This track was downloaded from fusionbd.com.
তখন সে বলল যে তুমি যদি ওরকম ধরনের কাজকর্ম করো আমি 1,00,000 টাকা খরচ করলে 4,00,000 টাকা আমি পাবো, তখন আমার ভিতরে মানে এমন ধরনের একটা প্রশ্ন আসতেছে, না পারতেছি না বলতে, না পারতেছি হইতে, তখন আমার একটাই টার্গেট যে না সে আমার ভালোবাসা মানুষ, সে যেহেতু আমাকে এত বড় একটা ইয়ে দেওয়া তার বাড়িতে আইনা ফেস করেছে যে আমার হাজবেন্ড, এখন যদি আমি পিছু টাননি এই মেয়েটা সম্মানটা কোথায় দিয়ে দাঁড়াবে?
ফাইনালি কি বিয়ের দিকে ফাইনালি কি মানে আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে বিয়েটা তো ফাইনালি হলো?
হ্যাঁ বিয়েটা ফাইনালি হলো।
কতদিন পর
বিয়েটা হয়েছে গুরু? ওখান থেকে ওদের ওখানে আমার টার্গেট ছিল ওখানে আমরা বিয়ে করব, তো ওখানে আর বিয়ে করা হয় নাই। তো ওর গার্ডেন যে এখানে যে ছিল উনি একজন হাজি মানুষ।
বিয়েটা কি পরে হয়েছে? কতদিন পরে হলো?
বিয়েটা হয়েছে তার 15-16 দিন পরে।
দুই পরিবারের সম্মতিতে?
হ্যাঁ দুই পরিবারের সম্মতিতে।
দুই পরিবারের সম্মতিতে।
আর এই ওর হয়ে পুরাটা জিনিসটা সমাধান করছে, ওনার কথা না বললে নাই, কারণ ওনার মাধ্যমে বিয়েটা হয়েছে। ও ওনাকে নানা ডাকত, ওনার নাম হলো কাদির, কিন্তু ওনাকে কাদির হুজুর নামে ওই এলাকায় সবাই চিনে।
উনি মধ্যস্থতা করিয়ে বিয়ের ব্যবস্থা করেছে।
হ্যাঁ উনি নাতি পরিচয়।
কতদিন হলো বিয়ে?
ওই বিয়ের বয়স বর্তমানে গুরু
ওই বিয়ের বয়স না আপনার বিয়ের বয়স?
হ্যাঁ আমার বিয়ের বয়স।
হ্যাঁ কতদিন হলো?
আমার বিয়ের বয়স আজকে গুরু 2 বছর। আজকে আমাদের আজকের দিনে এই রাতে, আজকের দিনে এই রাতে বিয়ে হয়েছে। জি জি আজকে সেই 12 তারিখ।
আমাদের কি জাজ প্যানেল তাহলে প্ল্যান করে নিয়ে আসছে নাকি হঠাৎ করে মিলে গেছে ব্যাপারটা?
একবারে 12 তারিখ গুরু। আর বিয়েটা এমন অবস্থাতে হয়েছে গুরু, মানে কি বলবো গুরু, ওই বিয়েটা আমাদের এমন পর্যায়ে হয়েছে নাও কোনো মোমবাতি না কোনো লাইটিং, চান্দের আলোতে বিয়ে হয়েছে। আর এমন একটা ছাদে বিয়ে হয়েছে ওই এলাকায় কারেন্ট ছিল না, মানে হঠাৎ প্রবলেম হয়েছে ওইটুকের ভিতরে কারেন্ট ছিল না। তো বিয়েটা হচ্ছে চান্দের আলো চকচকা, তো ওই ছাদে ওই বাড়ির নিচে দোতলা, দোতলা ছাদে বিয়ে হয়েছে, দোতলা সবাই নামাজ পড়ে, ওই ছাদে বিয়ে হয়েছে।
আজকে
2 বছর 2011 সালের এই 12 তারিখে 9 মাস 12 তারিখ এই দিনে বিয়েটা হয়।
এর মধ্যে কোনো সন্তান?
সন্তান এখন আমার একটা মেয়ে।
বয়স কত?
এই আজকে 12 তারিখ না, আজকে 19 তারিখ আসলে 8 মাস শেষ হবে।
নাম কি রেখেছেন?
নাম আমি রাখছি আরফিন। আরফিন এবং কি আমার আম্মা আরফিন বলে, আরফিন বলেও ডাকে, আমি ওকে আনিকা বলে ডাকি।
তো ফাইনালি একসাথে কি থাকেন বাবা মার সাথে?
বর্তমানে সে এর ভিতরে আমার কথা আছে
বাবা মার সাথে শুরু করেছেন
না, শুরু করি নাই। তো যেহেতু বিয়েটা ওই পর্যায়ে যখন গেল ওখানে এসে
বিয়ের কথাটা বললাম এই কারণে যে আপনাকে তো আগে বিয়ের আগে কন্ডিশন দিয়েছিল সে, যে সে আলাদা থাকবে। আর আপনি বলেছিলেন যে আমি তোমার বাবা মাকে ছাড়া আলাদা থাকা সম্ভব না,
সম্ভব না।
1-2 বছর সময় চেয়েছিলেন, এখন কি অবস্থা?
এখন এর ভিতরে গুরু, এর ভিতরে অনেক কথা চলে গেছে, সে আমাকে অনেকবার আমাকে ছেড়ে চলে গেছে 2-3 বার। আর এই সংসার আমি নিজেই নিজেই তাকে বুঝায় শোনায় পুচায় পুচায়
এই 2 বছর
এনে দাঁড় করেছি। কঠিন একটা পর্যায়ে গিয়েছিলাম যখন তার সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরবর্তীতে আমার বাবা মা চলে গেল, চলে আসলো। আমাদের আমার বাবা মার কথা ছিল যে এখন বিয়ে হয়েছে, তোমরা যে এইভাবে চলাফেরা করবো একটা সমস্যা হতে পারে, তো ঠিক আছে তোমাদের বিয়ে দিদি, তো তোমরা আমরা 2.5-3 মাস পরে উঠে নিয়ে আসবো। তো একদিন বিয়ের পরে আমি বিয়ের পরে যেহেতু বিয়ে, সে বলছে তুমি আমার থেকে দূরে থাকবে কেন, আমার কাছেই থাকো। যেহেতু না আমার বোন দূরে থাকে, আমার বাবা মা দূরে থাকে, আমি এখানে একলা থাকি, তুমি আমার কাছে থাকো। তো যাই হোক আমি তার কাছে থাকি, আসা যাওয়া করি, আমার বাবা মা আমি বাসায় আসি না, অভিযোগ ওখান থেকে করি ওখান থেকে। তখন আমার বাবা মা বলে তো খারাপ দেখাইতেছে, তুমি এক কাজ করো ওর নানাকে বলে তুমি ওকে নিয়ে আসো বাসায়, আমার বউ কিসের জন্য দূরে থাকবে, আমার ছেলের বউ কিসের জন্য দূরে থাকবে, ঠিক আছে। আমার মা চলে আসলো, আসে ওই নানা শ্বশুর সাথে কথা বললো। তো নানা শ্বশুর দেখে বললো যে ঠিক আছে আপনি নিয়ে যান ওকে। তো নিয়ে আসলো, নিয়ে আসার পর দিয়া আমার মার সাথে সে অনেক ধরনের কথাবার্তা বলতেছে, আপনি ছেলেকে আমি বিয়ে করছি একসাথে থাকার জন্য না, আপনি ছেলে আমাকে এইভাবে বই করছে যে আমাকে নিয়ে আলাদা থাকবে, আলাদা থাকতে হবে, আমি আসবো সপ্তাহে একদিন মাসে একদিন আমি দেখে দেবো, আপনি ছেলে যদি 10 টাকা ইনকাম করে 5 টাকা আপনার, 5 টাকা আমার। কিন্তু গুরু
এরকম ভাবে?
হ্যাঁ এরকম। কিন্তু গুরু আমি যদি তাকে ছেড়ে যেতাম, ছাড়তাম, আমি আরো আগে ছেড়ে যেতে পারতাম। আমার টার্গেট যে আমি বিয়ে করছি মানুষ ফেলানোর জন্য না, সে বর্তমান যে অবস্থাতে কথাবার্তা যাই বলতেছে দেখি তাকে আমি মানাইতে পারি কিনা। তো যাই হোক আসার পরে দেবতীতে সে আমার কাছ থেকে ওখানে দুদিন পরে দেয়া, সে বলতেছে ওর বোন ওখানে থাকে, ওর বোনকে বিলাই কামড় দিছিল, ফোন করে বললো যে আপু আমাকে বিলাই কামড়েছে তুমি একটু দেখে দাও। তো আমার বলতেছে যে ঠিক আছে আমি আসতেছি। তো আমি অফিস থেকে আসার পর আমাকে বলতেছে পাখির এরকম বিলাই কামড়েছে, আমি এটা দেখতে যাবো। আমি বলতে দেখতে যাবো, আমি ওকে নিয়ে আসি। কয়েক না তোমার নিয়ে আসা লাগবে না, আমি সাথে যাবো দেখতে, ও আসবে না এখানে। তখন আমি বলতেছি আসবে না মানে, তো ঠিক আছে চলো। ও তরকারি পাক করতেছিল, বলতেছে আমি তুমি আব্বাকে বলে নাও। তখন বলতেছে আব্বা আমি এরকম এরকম পাখির বিলাই কামড়েছে, আমি একটু দেখতে যাবো। তখন আব্বা বলতেছে তুমি দেখতে যাবা, তো আমি কি খাওয়া দাওয়া করবো না? ঠিক আছে তুমি যে তরকারি রান্ধে থেকে শেষ করে থিয়ে দাও, চুলা থেকে নামে থিয়ে দাও, তুমি আসলে কলম খাবো। ঠিক আছে ভালো কথা, ও আমার কাছ আমার সাথে, আমি একসাথে নিয়ে আসলাম। আনার পর হচ্ছে সে আসার পরে তার বোনের বাসায় আসার পরে সে বলতেছে যে আমি এখন ওই বাড়িতে যাব না। কেন যাবে না? তুমি আমাকে না কথা দিয়ে আসছো, কেন যাবে না? এই তার ভিতরে একটা তার একটা ফোন আসলো। ফোন আসার পরে অতীতে ফোনের ভিতরে এমনই একটা খারাপ কথা বললো ওকে নিয়ে, আমার ভিতরে খুব খারাপ লাগলো। ওই কথাটা তো শুনছে আমি খুব খারাপ লাগলো, এবং কি তাকে আমি টানতেছি চলো তুমি আব্বাকে কথা দিয়ে আসছো যে আমি এখান থেকে যাওয়ার পরে ভাত খাবা, আব্বাও ভাত খাবে, তুমি তাকে তাহলে কথা দিয়ে আসলে কেন? সে বলতেছে। তো আমি বললাম যাবা না কেন? তাকে হাত ধরে টান মারলাম, আর ওই যে ফোন গুরু সে আমাকে ঝাড়া মারলো। ঝাড়া যখন মারলো আবার এর ওই ফোনের কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো যে আমার স্ত্রী কিসের জন্য আমি এই কথা শুনব। একটা বাজে কমেন্টস আসলো, অন্য ধরনের একটা ছেলে তাকে ফোন দিয়েছিল। তুমি অতীতে কি হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না, অতীতে মানুষের একটা ফার্স্ট থাকতেই পারে। এই জন্য না আমি যে তোমার তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করতেছি তা তো না, কিন্তু এখন কেন এসে জন্য? তো তখন আমি বললাম তোমার মোবাইল ব্যবহার করা লাগবে না, মোবাইলটা তুমি আমার কাছে দিতে, মোবাইল সে দিতেছে না, এবং আমাকে সে ঝাড়া মারলো। তো আমার গুরু সবকিছু সহ্য, আমাকে ঝাড়া মারছে না, ঝাড়া মারার কারণে এই মোবাইলটার কারণে তুমি আমাকে ঝাড়া মারলা? মোবাইলটা তখন আমি আসামার ভেঙে ফেলছেন, তোমার মোবাইল ব্যবহার করা লাগবে না, মোবাইল আমি ভাঙলাম কেন? সে আমার উপরে রাগ করে তোমার সংসার আমি করবো না। যাই হোক ভালো কথা, ওখানে আগের থেকে আর রাত্রেবেলা আমার আসা হইল না। ওই রাত্রেবেলায় আমি ওখানে থাকলাম। থাকার পরবর্তীতে তার সাথে আমি দিনে ওখানে থাকলাম, এর ভিতরে দুজনে চলাফেরা করতেছি। পরবর্তীতে যে নানা শ্বশুর থেকে বিয়ে দিল তার কাছে বললাম, তার কাছে সে ফরওয়ার্ড কথা বলিয়ে ফেলাইল এ ছেলের সংসার আমি করবো না। কি সমস্যা? কারণ আমি এর সংসার করবো না, আমার পক্ষে সম্ভব না। তখন আমাকে সে নানা বলল তুমি এখন কি করবে? তখন আমি বললাম নানা আপনি তো সবই জানেন, সবই তো শুনছেন, এখন যদি আমি যদি দোষী হয়ে থাকি আপনি আমার বিচার করেন? আর সে এই কথার উপরে এসে এই কথা বলতেছে, আমার যদি ভুল হয়ে থাকে আমি আমার ভুল আমাকে দেখাই দেখ আমার কি সমস্যা, সেই কথা বলে কেন? সে বলল কি ঠিক আছে এখন তুমি যাও আমি এটা দেখতেছি। যাক সে পরবর্তীতে আমার সাথে কথাবার্তা বলে না, আমিও তার সাথে কথা বলতে পারতেছি না, ফোন বন্ধ, ফোন তো নাই। পরের দিন সকালবেলা আমি যখন আসলাম আমাকে দেখে সে দরজা লক করে দিল, সে আমাকে থাকতে দেয় না। যাই হোক আমি আবার চলে গেলাম আমার অফিসে, ও সেদিনকে বাড়িতে রওনা দিছে তার মার কাছে, আমি জানি না। রাত্রেবেলা আমি আসলাম আকি কই জানি না, বাড়ি এলেকে জিজ্ঞেস করলাম আকি কই, বাড়ি এলে বলতেছে এই তুমি ভালো না। কেন কি ভালো না, কি সমস্যা আমার? কয় এই তুমি মেয়েটা বিয়ে হয়েছে, মানুষ নতুন বিয়ে হইলে একটু ধৈর্য সহ্যের বাইরে আছে। তো আমি ধৈর্য সহ্যের বাইরে সমস্যাটা কি নানি আমাকে খুলে বলেন, আমার যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে বলেন, ও যদি কিছু বলে থাকে বলেন। তো সমস্যাটা এটাই সে আমাকে বলল যে বিয়ের পরে যে স্বামী স্ত্রীর ভিতরে যে মিলন জিনিসটা ওইটা নিয়ে নাকি সে আমাকে কমেন্টস নানির কাছে কমেন্টস করছে,
সন্তুষ্ট না
যে সে নানির কাছে বলে গেছে আমার পক্ষে সম্ভব না তার চাহিদা মিটানোর। একে বলেন আর একটা বিয়ে করতে আমি এর সংসার করব না, আমি চলে গেলাম। তখন এই কথাটা শুনে আমার তো এত খারাপ লাগলো যে গুরু, যে আমি তো একটা মানুষ, আমি কি পশু? একটা মানুষের একটা জিনিস থেকে গেলে একটা বোঝার তো সময় আছে। তো
এই প্রসঙ্গটা যখন আসলোই তাহলে বিষয়টা নিয়ে একটু কথা না বললেই না, সেটি হচ্ছে যে আমাদের ধর্মে কিন্তু স্পষ্টতে কথাটা আছে যে তোমার স্বামী যদি নপুংসক হয়, তোমার স্বামী যদি জালিম হয়, অত্যাচারী হয়, তাহলে যেভাবে তোমরা একসাথে হয়েছ তোমাদের পুরো অধিকার আছে পরস্পরের সাথে ভালোভাবে আলাদা হয়ে যাও। অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনার সামনেই কিন্তু অনেকে পড়ছেন পড়েন, এবং এই ঘটনাটা অহর্নিশ বহু পরিমাণে হচ্ছে। অনেকে যখন বহির্গামী হয়ে পড়ে এবং পুরুষ বা নারী অন্য কোনো সম্পর্কের সাথে জড়িত হয়ে পড়ে, তখন হয়তো যুক্তি হিসাবে অনেকে দাঁড় করানোর চেষ্টা করে যে আমি আমার স্বামী বা স্ত্রীর সাথে শারীরিক এই সম্পর্কের চাহিদাটা এই বিষয়ে আমি সন্তুষ্ট না, অথবা আপনার মতো যে কমপ্লেনটা করেছে সেই কমপ্লেনটা অনেক ক্ষেত্রে আসতে পারে যে সে যেভাবে এই শারীরিক চাহিদা পূরণ করতে উদ্যত হয় তার এই পরিমাণ আকাঙ্ক্ষা বা তার এই পরিমাণ চাহিদা পূরণ করা আমার পক্ষে সম্ভব না। এই প্রসঙ্গটা অনেকে কমপ্লেন করে, কথাটা খুবই স্পর্শকাতর। আমি জানি যে আমার অনেক প্রি টিনেজার্স লিসনার্স গ্রুপ আছে যারা শুনতেছে অনুষ্ঠানটি। হাইড অ্যান্ড সিক্রেসির মধ্যে থাকার কারণে আমাদের সমাজে কিন্তু এ ধরনের অ্যাবিউজ খুব বেশি হচ্ছে। এই জিনিসগুলো অবশ্য আমাদের জানা উচিত এবং জেনে বুঝেই এই জায়গাগুলো থেকে বিরত থাকা উচিত, তবেই মনে হয় বিরত থাকাটা সঠিকভাবে সম্ভব হবে। তাই প্রসঙ্গটা আমি কভার করার চেষ্টা করছি। শারীরিক সম্পর্ক বা যেটাকে ইন্টারকোর্স বলি আমরা, এই ইন্টারকোর্স যখন একটি ছেলে এবং একটি মেয়ের সাথে হয় যেখানে কোনো সম্পর্কের মানে উপস্থিত থাকে না, সেটা আমাদের সমাজ কোনোভাবে পারমিট করে না যে সমাজ আমরা বিলংস করি, এবং ধর্ম এটাকে ব্যভিচারী বলে, ধর্মের ব্যভিচারী হিসাবে দেখানো হয় এবং এটা পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে ধর্মে। সো এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড যে এই জিনিসটা আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না, কিন্তু এই ব্যাপারটা যখন আমাদের বৈবাহিক জীবনের মধ্যে চলে আসে তখন খুবই এই বিষয়টা নিয়ে খুব স্পর্শকাতর বিষয়, বাট এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে এই বিষয়টা নিয়ে আমাদের এটি নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি। এটা কিন্তু শুধুই একজন এবং আরেকজনের চাহিদা পূরণের ব্যাপার না।
জি,
আমার কাছে মনে হয় এই সেক্সুয়াল ইন্টারকোর্স বা শারীরিক যে চাহিদা স্বামী এবং স্ত্রীর মধ্যে, এটি হচ্ছে ভালোবাসা। তুই মাঝে মাঝে প্রশ্ন করিস না মেঘলা, ভালোবাসা, প্রেম, আরো উচ্চ মর্গের শব্দ হয়তো পাসনা তাই বলতে পারিস না। আমার কাছে মনে হয় যে স্বামী স্ত্রীর মধ্যে যখন শারীরিক দেয়া নেয়ার প্রসঙ্গটা আসে, শারীরিক দুইজনের শারীরিক ইন্দ্রিয় যখন দুইজনকে ইঙ্গিত করে এবং পরস্পর যখন সেই উন্মাদনায় মত্ত হয়, সেই ব্যাপারটা কেমন হওয়া উচিত? যেমন আমরা যদি এভাবে চিন্তা করতে পারি যে স্বামী স্ত্রীর মধ্যে দারুণ ভালোবাসা, দারুণ মহব্বত, পরস্পরের হস্ত ধারণ করল, পরস্পরের কাছাকাছি আসা, পরস্পরকে পরস্পরের জন্য প্রস্তুত করে তোলা, পরস্পরকে শুধুই ভালোবাসা, প্রচণ্ড মহব্বত করা, প্রচণ্ড ভালোবাসায় পরস্পরের একসাথে থাকা, তাদের হয়তো তখনও প্রস্তুতি নাই, এটা এমন রুটিন ওয়ার্কের মতো কিছু না যে প্রস্তুতি নিয়ে আমাকে ওই জগতে যেতে হবে, তাদের হয়তো প্রস্তুতিও থাকবে না, কিন্তু ভালো বাঁচতে বাঁচতে কখন না নিজের অজান্তে নিজের অজ্ঞাতসরে ভালোবাসার চরম মুহূর্তে তারা পৌঁছে যাবে, আর সেটাই না সত্যিকারের ভালো লাগা, সত্যিকারের মহব্বত, সত্যিকারের পাওয়া। ভালোবাসাকে কিন্তু, ভালোবাসা হচ্ছে একটা ভার্চুয়াল জিনিস, কিন্তু ভালোবাসাকে কিন্তু স্পর্শ করা যায়, এইভাবে স্পর্শ করা যায় যদি সত্যি দুজন মিলে একসাথে ওই ফিনিশ লাইনটা, ওই টাচ লাইনটা স্পর্শ করা যায়, এবং এটি এভাবেই হওয়া উচিত, কোনো প্রস্তুতি নিয়ে না। আমাকে এখন আজকে এই তারিখ, আজকে থার্সডে, প্রচুর কাজ শেষ হয়েছে, আজকে ফ্রাইডে অফ ডে, সো আই হ্যাভ টু বি উইথ দ্যাট প্রসেস, এরকম কিছু না। দুইজন পরিপূর্ণভাবে প্রস্তুত, দুইজন দুজনকে ভালোবাসে, মহব্বত করে, টান, ওরা নিজেরাও হয়তো বুঝবে না কখন কোন মুহূর্তে ওই জায়গাতে যাবে, দুইজনের একসাথে চলে যাওয়া, দুইজনকে একসাথে প্রস্তুত করে নেওয়া, এইভাবেই কিন্তু, এইভাবেই ইন্টারকোর্সের মধ্য দিয়ে, শারীরিক চাহিদা আদান প্রদানের মধ্য দিয়ে ভালোবাসাকে মজবুত করা যায়। ওটা কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ না, বরং ভালোবাসাকে মজবুত করার একটা মাধ্যম। কিন্তু যখনই আপনি এটাকে একদম আপনার জৈবিক চাহিদা হিসেবে চিন্তা করবেন যে আমার আজকে একটা নিড, আমাকে এটা ফুলফিল করতে হবে, তখন ওই জিনিসটা আপনি হারিয়ে ফেলবেন। সূক্ষ্ম একটা সীমারেখা আছে ওই দুইটি জিনিসের মধ্যে, একটা হচ্ছে নিজের চাহিদা, আমার এই চাহিদাটা এখন নিবারণ করতে হবে, তাহলে তো আর স্বামী স্ত্রী এই বৈবাহিক সম্পর্কের প্রয়োজন ছিল না রে ভাই। যারা ব্যভিচারী তারা এভাবে নিজের প্রয়োজন মিটাবে, যারা অন্য প্রাণীকুল কিন্তু মানুষের মধ্যে নাই তারা এরকম চাহিদা মিটাবে, যেমন এমন প্রাণীও আছে আফ্রিকান একটা ইঁদুর প্রজাতির একটা ইঁদুর আছে বিশেষ ইঁদুর যারা জন্মই হয় এই কাজটি করবার জন্য, তারা তাদের এই ক্ষমতাও আছে যে দে জাস্ট কন্টিনিউইং দেয়ার ইন্টারকোর্স টিল টুয়েলভ আওয়ার্স টানা, এবং দিনের পর দিন এটা এই জিনিসটার মধ্যে থাকতে থাকতে এক পর্যায়ে তারা মারা যায়। মানুষ তো এরকম কোন প্রাণী না। এটা কিন্তু খুব স্পর্শকাতর এবং ঘটনা নিয়ে প্রচুর ঘটনা ভেতরে ভেতরে ঘটে যাচ্ছে। আমি যে মুহূর্তে কথা বলতেছি তখন এই দেশে এবং সমগ্র বিশ্বে বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে এই ব্যাপারগুলোকে ঘিরে। কেন হচ্ছে জানেন? এই যে সস্তা ওষুধগুলো বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের থেরাপি বাইর হচ্ছে মার্কেটে, এগুলো কিন্তু তখনই হচ্ছে যে ওরা মানুষ মাইন্ডসেটে নিয়ে নিচ্ছে যে আমার নিড বা আমার স্ত্রীর নিড, আমাকে এটা ফুলফিল করতে হবে, আর কত পারলে, আর কত এই জিনিসটার ক্যাপাসিটি বাড়ালে সেই নিডটা আমি ফুলফিল করতে পারবো। এটা নিড না, আমি এই শব্দের সাথে ঘোরতর আপত্তি করি, এটা চাহিদা না। ভালোবাসাকে দিব্য দৃষ্টিতে দেখবার একটা মাধ্যম মাত্র। জরুরি না যে দিন করে দিনক্ষণ হিসাব করে ঘটা করে আজ আপনার নিড তাই নিডটা ফুলফিল করতে হবে। নিড ফুলফিল বললেই কিন্তু অন্য প্রাণীকুল যেভাবে তাদের নিড ফুলফিল করে, আমরা অন্য 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 প্রাণী মানুষের বাইরে যেসব আমরা যেসব প্রাণীদেরকে তাদের চাহিদা পূরণ করতে দেখি, এই রকম একটি ব্যাপার চলে আসে। এটি চাহিদা পূরণের ব্যাপার না, এটি পরস্পরকে মহব্বত টান ভালোবাসায় একেবারে যখন মিলেমিশে একাকার হয়ে যায় দুইজন, তখন একটা জগতে তারা পাড়ি দেয়, সে জগতে যাওয়ার একটা মাধ্যম মাত্র। ভালোবাসাকে ভার্চুয়াল পৃথিবী থেকে নিয়ে এসে সরাসরি একদম স্পর্শ করে দেখবার একটা মাধ্যম মাত্র। ওই রকম যদি শারীরিক দেয়ানে একদিন হয়, সেটি হাজার বছরের চাহিদা পূরণের চাইতেও অনেক বেশি মধুর, অনেক বেশি সুন্দরতম। এটা স্বামী এবং স্ত্রী দুইজনেরই কিন্তু মনে রাখা উচিত বলে আমি মনে করি। আপনি যখন ওই প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছেন, তখন নিঃসন্দেহে আপনি ভাববার প্রয়োজন মনে করেননি যে আপনার চাহিদা পূরণ করতে গিয়ে আপনি আপনার মাত্রাটা ঠিক রাখতে পারছেন কিনা। মাত্রা যদি অতিরিক্ত হয়েই যায়, তাহলে কিন্তু তার মধ্যে এরকম ভাবনা কাজ করতেই পারে যে আমি হয়তো তার চাহিদা পূরণ করবার জন্য যথেষ্ট না। বরং আমাদের ভাবা উচিত, চাহিদা পূরণ করতে আমি যাচ্ছি না, এটা আমার রুটিন ওয়ার্ক না, এটা আমার আমাদের সাইকোলজির মধ্যে ছোটবেলা থেকে বন্ধু বান্ধব আর পারিপার্শ্বিক ঢুকিয়ে দেয় যে তোর বউকে ঠিক রাখবার জন্য এটা একটা কিন্তু বড় মাধ্যম। সো প্রয়োজন হলে ওই বাজারে যেসব ই বিক্রি করতেছে, ওইসব ফেরিওয়ালারা ই করতেছে, এগুলো দরকার হলে ইন্ট্যাক কর, কিন্তু এমন ভাবে ক্ষমতাটা বাড়া তবেই তুই কালপুরুষ এবং সেই পারপাসটা তুই সার্ভ করে। আপনি বলে না, আমি সবার মধ্যেই পুরুষদের মধ্যে বিশেষ করে এটা ঢোকানো থাকি। তাই বিলিয়ন ডলার বিজনেস হয় এইসব ওষুধপাতি বিক্রি করে, যারা রাস্তাঘাটে বিক্রি করছে অথবা বিভিন্ন বড় বড় শপিং মলে বা বিভিন্ন রকমের ওষুধের ফার্মেসিতে বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু সবচাইতে বিক্রিত, সবচাইতে খরচ হচ্ছে এই পারপাসে। কিন্তু আমরা যদি এইভাবে মাইন্ডসেটটাকে সেট করে নিতে পারি যে স্বামী এবং স্ত্রীর ভালোবাসা, মহব্বত, টান, ইশক, এটাতে একদম ভেসে যায় দুইজন, হয়তো বাড়ির ঘরকন্নার কথা বলছে, জানো এই জিনিসটা এরকম করলে ভালো হয়, ভালো বলেছে তো, চমৎকার তো একটা কথা, ধরো শুরুটা এভাবেও হতে পারে, চমৎকার তো একটা বিষয়। তো এই জিনিসটা তুমি আগে তো তুমি বলনি, সেটা তো বলা হয়নি, বাট তুমি এইভাবে ভাবো, আমি তো কোনোদিন ভাবিনি। তুমি আসলে না আসলে আমার জীবনটা আসলে অসম্পূর্ণ থাকতো। আজ আর সত্যি আমি তোমার প্রতি কৃতজ্ঞতা ভরে তোমার হাতটাকে একটু ধরতে চাচ্ছি। বহুদিন তোমাকে পরিপূর্ণভাবে দেখা হয় না, আমি একটু তাকিয়ে দেখি তোমাকে, তোমার কপালে একটা চুমু দিতে চাচ্ছি। চুমু যখন দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে প্রথম বহুদিন পর যেন তোমাকে চুমু দিচ্ছি, যদিও তুমি আমার সামনে সাথে প্রতিদিনই থাকো। ঠিক একইভাবে সেও হয়তো বলছে যে তোমার এইভাবে আমাকে বলা বা এইভাবে আমাকে উপস্থাপন করা আমাকে কিন্তু অন্য এক পৃথিবীতে নিয়ে যায়, ভালো লাগে আমার। নিজেরাও জানে না, কথা বলা, ভালোবাসা, খুনসুটি করা, এই করতে করতে হয়তো ওই পৃথিবীতে তারা গিয়ে পৌঁছেছে। ওই রকম একদিনের ভালো লাগা বহু বছরের শারীরিক চাহিদা পূরণের চাইতে অনেক গুণে উত্তম।
এখানে একটু কথা তো ওর বিষয়ে যেটা
আপনাকে উদ্দেশ্য করে বলা না, এটা ওভারঅল আমি নিজে সহ সবাই ওভারঅল চিন্তা করে বলা যে নিজ চিন্তা করলেই কিন্তু এটা একটা কেমিক্যাল ক্যালকুলেশনের মধ্যে হয়ে যায় যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মেলাতেই হবে, দিয়ে পানি বানাতে হবে। এটা জরুরি না, জরুরি হচ্ছে ভালোবাসায় ভেসে গিয়ে যদি সম্ভব হয় ওই পথটা দেখার, সেটা অনেক বেশি মধুর আর কি।
এখানে কথা বলতেছি ওর সাথে আমার যে জিনিসটা দায়ী হয়েছে ও এই কথা বলে কলম চলে গেছে, এর ভিতরে আমি জানতে পারছি সে ঘুমের ট্যাবলেট খাইছে এবং আগেও খাইত, আগের থেকেও সে ঘুমের ট্যাবলেট খায়। এবং কি তার শারীরিক একটা সমস্যা আছে, প্রায় মেয়েদেরকে এই সমস্যাটা হয়ে থাকে। আর আমি যতটুকু জানি ওই সমস্যাটা যাদেরকে থাকে তাদেরকে যেই স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্কটা হয় এই জিনিসটা অনেক সময় স্বামীকে মানে গ্রহণ করতে পারে না, ইচ্ছু হয় না। আমি আমি যতটুকু শুন জেনেছি মানে যেটা
কি ডাক্তারকে কখনো বলছে যে তার হিমোগ্লোবিন কম বা তার প্রয়োজনের চেয়ে হিমোগ্লোবিন কখনো পরীক্ষা করে দেখিয়েছেন কি?
না দেখিনি, কিন্তু তার ভিতরে আমি ওই অনুভূতিটা পাইছি। কিন্তু আমি যে তার যেহেতু তার সাথে আমার মানে নতুন বিবাহ বিয়ে করছি তার সাথে যে শারীরিক সম্পর্কটা,
সত্যি ফজলুর রহমান যে সব নারীর মধ্যে কিন্তু সমভাবে এই বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বলা যায় যেটা কামোত্তেজনা, সমানভাবে কিন্তু কাজ করে না, এটা কিন্তু মেনে নিয়েই সংসার চালিয়ে যেতে হয় বা চালাতে হয় আর কি।
তো গুরু সে আমাকে না বলে আমাকে আমার কথা বলে আসে, তুমি আমাকে বলো।
সায়েন্স এই জিনিসটাকে কিন্তু প্রুভ করেছে যে বিষয়টা কিন্তু তাই, যে অর্গানিজমে যে কথাটা আমরা বলি সেইটা সমানভাবে সমস্ত নারীর ভিতরে যে কাজ করবে এটি জরুরি না। এবং এটি অনীহা যে কথাটা বললেন এটিও কিন্তু একরকমের রোগ, ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায় জিনিসটা।
তো ও এগুলো পান করত এবং কি সে বাড়িতে যখন চলে গেল আমার ভিতরে তখন এই কাজটা করলো যে তুমি বাড়িতে চলে গেলা এইটু কারণে তুমি আমাকে বললে তো হইতো যে আমার তুমি আমাকে একটু বুঝো।
এগুলো নিয়ে কি কোনো কমেন্টস বা কোনো টেক্সট অলরেডি আমরা পেয়েছি? কিছু দুই একটা টেক্সট নেই তো দেখি কে কি বলছে।
ওকে, যেমন হামিদুল ইসলাম আছেন, লিখেছেন যে গুরু ঠিক কথাই বলেছো তুমি, ভালোবাসা এমন একটা জিনিস যেটা শুধু অনুভব করা যায়। এবং আরেকজন লিখেছেন যে ফজলুর ভাই আপনার জীবনের গল্প শুনে অনেক কিছু শিখলাম, অনেক কিছু শেখার আছে। এবং অশ্রু লিখেছেন গুরু আমি 100% আপনাকে সমর্থন করছি আপনার এই কথাগুলোকে। এবং আরিফ খান লিখেছেন যে এই কথাগুলো শুনে রিয়েলি অনেক খারাপ লাগছে। রিমা ইসলাম লিখেছেন যে গুরু কেন লাইফে এইরকম সমস্যাগুলো হয়। আর ফারিহা তাবাসুম লিখেছেন আগের কিছু আগের প্রবলেমটা নিয়ে, যেমন একটা মেয়ে একটা সংসার গুছিয়ে রাখবে, সবাইকে এক করে সামলে রাখবে, কিভাবে পারে একটা মেয়ে তার নিজের সংসার ছেড়ে অন্য জায়গায় চলে যেতে? সে কিভাবে পারলো না ফজলুর ভাইয়ের প্যারেন্টসকে নিজের প্যারেন্টস হিসেবে ভাবতে? এবং আরো অনেক বন্ধু এই বিষয়টার সাথে একমত পোষণ করেছেন যে গুরু একটু আগে বললেন, যেমন আছেন মাসুম বিল্লাহ, কেরামত আলী আছেন, নাজমুল হায়দার যুক্ত হয়েছেন, এবং ফারুক হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, ওনারা সবাই এই বিষয়টার সাথে 100% এগ্রি এই হিসেবে আমাদেরকে কমেন্ট এবং এসএমএস করেছেন।
এবং কেন হয় সেই প্রসঙ্গটা যেহেতু আসছে সেটা বলে রাখা ভালো, স্বেচ্ছাচারিতা বা ব্যভিচারী বা এই ধরনের কাজের মধ্যে বয়সন্ধির পর থেকে যদি কেউ ইনভলভ থাকে এটি কিন্তু ইনফিনিটি কোনো পাওয়ার না যে স্রষ্টা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এটিও কিন্তু সময়ের সাথে একটা প্রবঞ্চনা করা যেটির ফল তাকে পেতে হয় যখন সময় আসে। এই ব্যাপারগুলো জন্য সবচেয়ে জরুরি হচ্ছে স্ট্রাকচার্ড এবং খুবই শৃঙ্খলিত একটি জীবন, যে শৃঙ্খলিত জীবন একটি মানুষকে তার একেবারে একেবারে যে সময় পর্যন্ত এই এই সক্ষমতা তার সাথে থাকা উচিত সেই সময় পর্যন্ত সক্ষমতা থাকে যদি তার জীবন চালিত হয় অনেক শৃঙ্খলিত।
পরবর্তীতে বাড়িতে চলে গেল, যাওয়ার পর আমি তাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমি বললাম তুমি নানিকে কাছে দাও, সে আমাকে বললো তুমি আমাকে ফোন দিলে কেন? আমি বলছি তোমার সাথে আমি এখন কথা বলতেছি না, তুমি নানুর কাছে দাও। তো নানির কাছে যখন দিল তখন নানিকে বললাম নানি ওকে জিজ্ঞেস করছেন ও কিসের জন্য চলে গেছে, না তো তুমি নাকি বলে তাকে মারধর করছো? তো নাকি মারধর যাইতে ওকে জিজ্ঞেস করেন তো কি সমস্যার কারণে? তখন সে আমাকে বললো তুমি বলো কি সমস্যা। তখন আমি বললাম নানি এই এই কারণ, এই কারণে সে চলে গেছে। তখন আমি ফোনে শুনতে পারতেছি যে এখনই আমি বললাম যে নানি এই সমস্যা, এবং কি তার ভাবিকেও বললাম যে ভাবি এই এই কারণ। নানি তখন সাথে সাথে এই ওকে বলতেছে এই এই কারণে নাত জামাকে তুই চলে আসছিস না, তুই তো একটা পাগল। অনেক মানুষ স্বামীর ভালোবাসা কি জিনিস সেই জিনিস পায় না, অনেক ভালোবাসা পূরণ করতে পারে না, আর তুই পূরণ অবস্থাতে তুই ফালাই আসছিস, কারণটা কি? এই কথা তখন বলছে। তখন আমি নানিকে বললাম নানি ওকে আপনি বুঝান, এখন আপনার সাথে আমি কথা বলতেছি না, আগে ওকে বুঝান। আর আপনার নাতি আপনি জানেন, আপনার নাতি যে এডিক্টেড, আপনার নাতি নেশাখোর আপনি জানেন?
এই যে ঘুমের ওষুধ বললেন কি পরিমাণে খেত, একটা করে খেত কি এরকম?
গুরু যে আপনার আমাদের বাজারে কিংবা দোকানে পাওয়া যায় যে টাইগার, যে এনার্জি যে ইয়াগুলা টাইগার যেটাকে বলে, এই টাইগারের সাথে ভোরে পাঁচটা সাতটা আটটা পর্যন্ত সে খাইত।
এটা তো নেশার পর্যায়ে পড়ে।
আর আমি যতটুকু জানতাম আমার খেয়াল জ্ঞানের থেকে আমি জানি যে যারা ঘুমের ট্যাবলেট অতিরিক্ত খায় তাদেরকে মানে এখন না বলে পারতেছি না মানে সেক্সুয়াল জিনিস যেটা বলে শারীরিক জিনিসটার থেকে কমে আসে।
আচ্ছা আমরা ছিলাম পরে পরবর্তীতে সে ফিরে আসার আর প্ল্যান করলো নাকি?
হ্যাঁ তখন সে
অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে যাচ্ছে
গুরু এখানে তো আমি এখন আসতেছি ঠিক আছে চলে আসতেছি তাড়াতাড়ি ওখান থেকে ফিরে। সে তখন তাকে আমি আবার নিয়ে ওখানে ওই অবস্থাতে রয়েছে আমি তখন আবার ঈদ চলে আসলো ঈদ চলে যখন আসলো তাকে আমি তখন নিয়ে আবার বাড়িতে তাকে নিয়ে আসলাম বুঝে শুনে তার একই কথা সে আলাদা খাবে আর আমার বাবা মার সাথে থাকবে না।
আচ্ছা যদি থাকেও আপনার সাথে কিন্তু আলাদা ভাবে সংসার করবে এটি হচ্ছে
আলাদা ভাবে সংসার আমাদের সাথে সংসার করবে কিন্তু আলাদা থাকবে
ওইটা হয়তো মেনে নিয়ে চলে আসবে কিন্তু একসাথে থাকবে না আলাদা থাকবে।
পরবর্তীতে ওখানে যখন তখন সে আমার কাছে ক্ষমা চাইল যে আমি এর জন্য আমি চলে আসছি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে বুঝতে পারি নাই হয়তো তুমি আমাকে একটু বুঝো আমি কি অমানুষ তুমি তো নেশা খাও করো আমি তো সিগারেট জিনিস সে জিনিসটা আমি জানি না আমি চা কি জিনিস গুরু আমি আমার লাইফে
আপনি সত্যি করে বলেন তো ফজলুর আপনি খেয়াল রাখতেন আপনার খেয়াল থাকা উচিত বা খেয়ালটা রাখা উচিত এটা কি মানতেন?
আমার স্ত্রীর প্রতি তো দায়িত্বটা তো আমারই তার ভালো মন্দ
সেটা সবসময় খেয়ালে থাকতো তো
এটা এটা আমার খেয়াল আমাদের রাখতে হবে। তো পরবর্তীতে আমি গুরু আমি এটা বলিনি আমি নেশা কি জিনিস আমি জানি না পান পর্যন্ত ভুলো যদি বা একদিন খাই আমি একসাথে ভাত খেতে পারি না চা এই যা এখানে আমি আসছি এক কাপ চা খাইছি এবং কি আরেক সপ্তাহে আমি চা খাবো কিনা সন্দেহ জানি না চা জিনিসটা মাঝে মাঝে দেখা হয় কিন্তু সিগারেট ওর কারণে আমি একবার দুই প্যাকেট খাইছি যে যে মানুষ সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। তো যাই হোক সে ওখান থেকে তাকে আমি আবার বুঝে শুনে নিয়ে আসলাম আনার পরবর্তীতে সে এখানে আসে আমার বাবা মা এখানে আসে নাই তো ভালো কথা আসে নাই ওখানে সংসার করতেছে
কয়েক দফা হয়েছে তাই তো
হ্যাঁ কয়েক দফা হয়েছে আমি চলে যাবে ছেড়ে যাবে
একটু শেষটা নিয়ে আসবো বর্তমানে অবস্থাটা কি?
হ্যাঁ লাস্ট ফিনিশিং যখন সে গুরু আমি তাকে এমন টর্চারিং করছিলাম এক পর্যায়ে যেহেতু আমার কাছে মশাই টানা নিয়ে তাকে নিয়ে ঝগড়া হয়েছিল এমন টর্চারিং করছি আমি কখনো মানুষ এভাবে মারিনি আমি চোর ধরছি 2006 সালে সেনাবাহিনী যখন আমি তাকে এমন মারা মারছি আমার এই দুই সাইড ব্যথা হয়ে গেছিল না না আমার লাইফে তাকে আমি মানুষ যদি মেরে থাকি তাকে ওই দিনকেই প্রথম ফার্স্ট আমি মানুষ আমার এই দুই হাত দিয়ে তার আচরণের উপর ভিত্তি করে তখন সে আমার মায়ের ধর খায় আমাকে ডিভোর্স করবে কাজে অফিসে চলে গেছে তার মাকে নিয়ে আসছি কাজে
অফিসে মারছিলেন কি ঘটনা
মারছি সেটা হলো মশারি টানানো নিয়ে সে আমার বাসায় আমার এখানে আসে আবার পরবর্তীতে আমার মা বাবার এখানে নিয়ে আসছি
মশারি টানা নিয়ে ঘটনা
হ্যাঁ শীতের ভিতরে হয়েছে কি আমি ওকে বলতেছি মশারিটা টানাও সে বলতেছে আমি মশারি টানাইতে পারবো না ঠিক আছে আমি টানাই
পরিবারে থাকবো না এই যে টপ অফ মাইন্ডে এই সমস্যাটা সবসময় তার ভিতরে কাজ করছে সে কারণে হয়তো সামান্য ঘটনায় নিয়ে ঝামেলা তৈরি হচ্ছে এটা হয়তো আলাদা থাকলে ব্যাপারটা ঘটতো না ওর মনের মতো করে ব্যাপারটা এরকম তো তাই না?
হ্যাঁ পরবর্তীতে যখন মশারি সে টানাইল আমি নিজে টানাইতেছি শীতের দিন গুরু ল্যাপ কিংবা কম্বল গায়ে দিয়ে থাকা লাগে সে ফ্যান ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে বলতেছে আমি নিচে ঘুমাও তুমি উপরে ঘুমাও মানেটা কি?
আসলে বাড়িতে থাকার জন্য এই কাহিনীগুলো করতেছিল নাকি?
আমি আসলে তার ইয়েতে জানতেছি না তো মশারি সে টানাবে না ভালো কথা আমি মশারি টানাইলাম এখন মশারি ভিতরে সে ঘুমাবে না কইতেছি মশারি খুলে ফেলাও ফ্যান ছেড়ে দি ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাও আরে ভাই কারেন্ট বিলটা তো আমার দেওয়া লাগে যেহেতু আমি ভাড়া থেকে কারেন্ট বিলটা আমার তো দেওয়া লাগে তো শীতের দিনে ল্যাপ মুড়ি দিয়ে ফ্যান ছেড়ে দেয় তার মানেটা কি? তো মশাইটা তুমি টানাবে না আমি টানাই মশাই যখন আমি টানাইলাম সে নিশেষ হবে খেতাও নেবে না ল্যাপও নেবে না বালিশও নেবে না নিশেষের তো তাকে আমি ভালোবাসি গুরু তো ভালোবাসার মানুষটা যদি আমি খাটে শুয়ে থাকি সে যদি নিশেষ হয়ে থাকে কেমনটা লাগে? তখন তাকে আমি একবার দুইবার কোলে করে নিয়ে খাটে শোয় সে নিশে না আমি খাটে শোয় সে নিশে না এক পর্যায়ে সে আমাকে তিনবার সে আমার ধারে মারলো ধারে যখন মারছে গুরু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তখনই তাকে আমি মার শুরু করলাম অতীতে যা কিছু করে গেছে সব কিছু মিলে একদিন গিয়ে আমার তার উপরে আমি প্রচুর মারলাম মারার পর দিয়ে সে আমাকে কোরআন শোয়ে কবত শপথ করছে যে আমি তোর সংসার করব না এই কথা বলে আমার তখন যাই হোক সে আমাকে ডিভোর্স করে তার মাকে বাড়ি থেকে নিয়ে আসলাম শুধু আমি কাজীকে ফোন করে বললাম কাজী সাহেব আমার ভিতর ভুল ত্রুটি যেটুকুই যাই হয়েছে তো আমি তাকে আমি ছাড়তে চাইতেছি না আপনি তাকে একটু বুঝান কাজী অফিসে যাওয়ার আগে বললাম তো ঠিক আছে সে কাজী তাকে আবার বুঝে শুনে দিল দেওয়ার পর সে একটা কথা দিল যে আমি এখন বাড়িতে যাবো, মার সাথে বাড়িতে যাইনি, পরবর্তীতে তার কাছে আসবো। তার বাড়িতে তার মার কাছে চলে গেল, পরবর্তীতে তাকে আমি আবার এখানে আমি রয়েছি, আমি কাজ করতেছি, ফোন আমার মধ্যে কথাবার্তা হইতেছে। এক পর্যায়ে তাকে আমি অনেক, সেও আমার প্রতি আগ্রহ, আমি তার প্রতি আগ্রহ, যে দেখো আগে তখন তোমাকে আমি বুঝি নাই, এখন আমি তোমাকে
বুঝছি। একদম বর্তমান অবস্থাটা বলুন, আমরা শেষ মুহূর্তে একদম।
হ্যাঁ, এটাই শেষ করে আনতেছি। পরবর্তীতে তাকে আমি নিয়ে আসলাম লাস্ট ফিনিশিং, তার বাড়িতে যখন আমি নিয়ে আসলাম, সে আমাকে বলতেছে আমাকে এবার আলাদা রাখতেই হবে। তো আমি ঠিক আছে, আমি তখন দেখলাম আমি যদি সংসার করতে, আমার তো করতেই হবে, আমি যেহেতু পুরুষ মানুষ, বাবা মা আমাকে দেখতে হবে। তো আমার আব্বাকে আমি বললাম, আব্বু আমি আলাদা রুম নিতেছি। This
track was downloaded from fusionbd.com.
ঠিক আছে, আমি আলাদা রুম নিলাম পাশাপাশি, আমি আলাদা পাশাপাশি রুম নিছি এবং ওখানে রয়েছি। যেদিনকে রুম নিয়ে রয়েছি তাকে আমি বললাম যে দেখো আজ এই দুনিয়াতে তোমারও কেউ নাই, আমারও কেউ নাই। এই সংসার করতে যায় দুজনের ভিতরে অনেক ঝড়তফান আসতে পারে, তুমি কখন আমার পাশ থেকে চলে আসবে না, যেহেতু আমি আমার বাবার কাছ থেকে একটা চ্যালেঞ্জ করে আসছি। আমার বাবার সাথে আমি চ্যালেঞ্জ করছি, বাবা আমি সংসার করে দেখব, আমি সংসার করতে পারি কিনা তুমি দেখো। আমার বাবা কাছে, বাবারে তুই মেয়ে নিয়ে পারবি না, আমি বাবা তুমি দেখো আমি পারি কিনা, আমার ধৈর্য যতটুকু আছে আমি অতটুকু দিয়ে আমি চেষ্টা করব। তখন সে গুরু, আমি তাকে নিয়ে আলাদা হয়ে রইলাম এবং ওদিনকে রাতে বললাম যে দেখো এখন আমার আর কেউ না, তুমি যদি আমাকে থেকে যদি চলে যাও আমার আর রাস্তা ছাড়া কোনো পথ নাই। পরবর্তীতে সে যাই হোক তার সাথে সংসার করতেছি, এক পর্যায়ে তার শারীরিক কিছু সমস্যা ছিল, আমাকে বলতেছে যে আমি ডাক্তার বলছে আমি কখনো মা হতে পারবো না। তখন আমার মধ্যে কাজ করতেছে, মা হতে পারবো না, একটা গাছ যদি ফল যদি না দেয় তাহলে তো ওই গাছের কোনো নামই হলো না। তখন সে বলতেছে আমরা একটু ট্রাই করে দেখি, যদি হয় তাহলে পরবর্তীতে নষ্ট হলো। তো ঠিক আছে, অনুমতি দুজনের সাপেক্ষে। তো প্রায় মাসখানিক পার হওয়ার পরে দিয়া সে নিজে নিজেই পরীক্ষা করে দেখলো যে না, পরীক্ষাতে সে সাফল্য। ওদিনকার গুরু আমার সাথে আগে পিছিয়ে যে যে আচরণগুলো করছে, ওদিনকে ট্রাই করার পরে দিয়ে আমি শুয়ে আছি ভোর সকালবেলা, সে ট্রাই করছে নিজেই বাসায়। আমি ওদিনকার মতন তার অনুভূতি, তার যে দৃষ্টি, তার যে মুখের বাণী আমি কখনো দেখিনি, কখনো শুনিও নাই। আমার পায়ে প্রথম ফার্স্ট টাইম কদমুসি করছে, আমাকে কপালে একটা কিস করছে, আমাকে বলতেছে আজকে আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি।
ভালোবাসার মানুষটাকে কি নামে ডাকেন?
আমি তাকে আখি বলেই ডাকি।
আখি প্রেমিক আখি, স্ত্রী আখি, এটা দুইজন দুই মানুষ, এবং মা আখি ওটা কিন্তু অন্য মানুষ।
তো যাই হোক, আমি তাকে আমি এখনো জানি।
দেন ফাইনালি আমি জানলাম, শুনলাম যে 8 মাস অলরেডি বয়স এখন আপনার সন্তানের, এখন কি অবস্থা বয়সের সাথে? এখন বর্তমান অবস্থাটা স্ট্রেট বলুন।
বর্তমান অবস্থাতে তাকে আমি দেড় বছর পরে সে তার বোনের কাছে চলে আসছে এখানে, এর ভিতরে সে অনেক কষ্ট করছে, আমি নিজেও কষ্ট করছি।
আমরা জাস্ট একদম কি অবস্থায় এখন আছে?
সে অবস্থাতে আছে এখন, আগামীকাল তার বোনের বাসা থেকে তার রুম ছেড়ে আমার বাসায় নিয়ে আসছে। নিয়ে আসছি যে সে এখন এই কথার উপরে আছে যে তোমাকে আমি 6 মাস দেখবো, 6 মাস পরে আমার সংসার আমার যদি না করে দিতে পারো, আমি এই বাচ্চা হয়েছে কি হয়েছে, আমি এই বাচ্চা থেকে চলে যাবো। হেঁটে
কতদিন পর নিয়ে আসছেন
এটা? আমার বাসাতে নিয়ে আসছি ফুল দেড় বছর পর, আর এর ভিতরে মানে ঈদের ভিতরে সে আমার বাসায় আসছিল, দুদিন তিন ছিল। আর এর ভিতরে গেল শনিবারে আমার তাকে তার বোনের মার্কেট করে দেওয়ার, মানে একটা মোবাইল কিনবে, আমি মোবাইল কিনে দিয়েছিলাম। এবং আমার আব্বা বলছে নাতিটা অনেকদিন দেখি না, ঈদের সময় দেখছি নিয়ে আসছিলি, তো একটু দেখতে মন চাইতেছিল। তারা তো আমার বাবা এবং আমার মা বলতেছিল। তখন আমি কথা যখন শুনছি তখন তো মার্কেটটা নিয়ে আসছে, আমার বাসার পাশে নিয়ে আসছি, আমি বলছি ঠিক আছে তুমি একটু দেখা করে দাও। ও দেখা করে অবস্থাতেই তিন দিন ছিল। তো তিন দিন যে ছিল, তিন দিনের ভিতরে আমার মেয়ে অসুস্থ ছিল, অসুস্থ ছিল। এবং কি ওদিকে আমার যে মানে
বর্তমান অবস্থা কি মনে হচ্ছে যে সম্পর্কটা সামনে কন্টিনিউ করতে পারবে না, কি মনে হচ্ছে আপনার?
আমার ভিতরে এখন এই জিনিসটাই আসছে যে এ যখন যে কোনো সময় আমার এই বাচ্চা থুয়ে চলে যাবে,
একদম ঢুকে গেছে জিনিস আপনার ভিতরে?
হ্যাঁ, আমার ভিতরে ঢুকে গেছে। এবং কি তার আচরণের ভিতরে আমি পাইতেছি, সে আমাকে ওপেন বলেও আমাকে বলেও
দেখি। তো আমরা তাকেই বরং এখানে নিয়ে আসার ব্যবস্থা করি। আমরা অনেক কষ্ট করে চেষ্টা করেছি যে আকিকে এখানে নিয়ে আসা যায় কিনা স্টুডিওতে, এবং ফাইনালি আমরা সক্ষম হয়েছি। বন্ধুরা, এখন আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে ফজলুরের ওয়াইফ আকি, দেখা যাক সে কি বলে, এবং সেই সাথে আমরা চেষ্টা করে দেখব এইটার একটা সুষ্ঠ এবং স্থায়ী সমাধানের দিকে আমরা সবাই মিলে একসাথে যেতে পারি কিনা। যদিও ফজলুর হয়তো নিরাশ হয়ে পড়েছে দিনের পর দিন এ ধরনের সমস্যার কারণে, ফজলুরের বক্তব্য অনুযায়ী আখি চাচ্ছে না যে তার সাথে তার সম্পর্কটা কন্টিনিউ করবে, যদিও তাদের ঘর আলো করে যে মেয়েটি এসেছে তার নাম আরফিন, এবং আরফিনকে রেখেও হয়তো তাকে চলে যেতে হতে পারে, এবং এটি ফজলুরের মধ্যে একেবারে বদ্ধমূল ভাবে ঢুকে গেছে, একেবারে বদ্ধমূল ভাবে ঢুকে গেছে। তো এটি একটি বিষয়, এই জায়গা থেকে কোনোভাবেই ফজলুর বের হতে পারছে না। তার ধারণা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার সংসার, এত সাধের সংসার নষ্ট হয়ে যেতে পারে। আমরা এখন কথা বলতে যাচ্ছি সেই মানুষটির সাথে যার নাম আখি, যে ফজলুর রহমানের স্ত্রী। এবং আখি যখন আমার স্টুডিওতে ঢুকছে তখন আখিকে দেখবার চেষ্টা করছি, এবং ঠিকই বলেছে ফজলুর, আখির গায়ের রং আসলেই মানে ভালো লাগা যে রঙগুলো আছে সেরকমই, এবং ওর যে তিলের কথা বলছে সে তিলটা আসলে খুব চমৎকার ভাবে চোখে পড়ে, এটি যথার্থই বলেছে। আমরা এখন আখির সাথে কথা বলবো। আখি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, আপনি এসেছেন এবং আমরা চেয়েছিলাম যে আপনি আসুন এবং ফাইনালি এসেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আখির প্রসঙ্গে যে কথাগুলো ফজলুর বলেছিল একেবারেই বাড়িয়ে বলেনি, আখির একটা বর্ণনা মেঘলে তুই একটু দিয়ে দে।
ওকে, গুরু যেটা বলছিলেন গায়ের কালারটা নিয়ে, কমপ্লেক্সনটা নিয়ে, খুবই সুইট একটা কালার, যেটা আমার ড্রিম অ্যাকচুয়ালি।
তোর ড্রিম হওয়ার প্রয়োজন না মেঘলা, তুই তোর জায়গাতে অবশ্যই সুন্দর।
থ্যাংক ইউ। অ্যান্ড খুব সুন্দর একটা পিঙ্ক কালার এর সালোয়ার কামিজ পরেছে, সালোয়ারটা ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন, দুই হাতে দুইটা বালা আছে, অ্যান্ড নোজ পিন পরেনি, বাট সুন্দর করে চোখটা টানা আইলাইনার দিয়ে, অ্যান্ড খুব ব্রুটা খুব মোটা,
চুলের কথা বলছিল। আমরা চুলের ফ্যাশনটা এখন অবশ্য বুঝতে পারছি না, তবে এটা বুঝছি যে প্রচন্ড ঘন চুল, যে চুলটা ডেন্সিটি অনেক বেশি এরকম মনে হচ্ছে। সব মিলিয়ে হাইটের কথা তুই বলিস না, হাইটটা আসলে ফজলুর ভালোবাসার কারণে অন্ধ বা কানা হয়নি, বাড়িয়েও বলেনি, স্বাভাবিক হাইটের তুলনায় অবশ্যই অনেক ভালো একটি হাইট। আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার আখি আমাদের স্টুডিওতে। আখি, এতক্ষণ আমরা কথা বলছিলাম, আপনার হাজবেন্ড ফজলুরের সাথে, এবং ফজলুর আপনার প্রসঙ্গে যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বলছে, আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বিষয়টা এরকম।
আমার বিষয়ে, আমার হাজবেন্ড যে কথাগুলো বলছে, এখানে অনেক কথা ভুল বলছে, ঠিক আছে, আমার স্বামী আমার কথা হয়তো আপনাদের কাছে কিছু বাড়াইয়া বলছে, আবার কিছুটা মানে ভুল বলছে আমার মনে হয়। আমার এক পক্ষ থেকে কথা বললে পরে মনে হয় যে তার কথাই তার সবকিছু ঠিক, রাইট, আর যদি দুই পক্ষের কথা শুনেন তাহলে মনে হবে যে না, এখানে একটা সমাধান আসবে, কথা দুজনের উভয় পক্ষের কথা নিতে হবে।
জি প্লিজ বলুন, এই কারণে তো আপনি এসেছেন এবং আপনার কথা শোনার জন্য আপনাকে নিয়ে এসেছি, প্লিজ বলুন।
আমি বলতে চাচ্ছি, এর সাথে আমার যখন প্রথম সম্পর্ক হয়েছে, সম্পর্ক হওয়ার মাধ্যমে বিয়ে হয়েছে, তখন আমি এর জানাইছি আমার অবজেকশন, যে আমি তাকে কিভাবে তার সংসার করব, কিভাবে করব না, সে আমার জানা শোনাই বিয়ে করছে। বিয়ে করার পরবর্তীতে
সেটা কিন্তু সে বলেছে যে বিয়ের আগেই আপনি বলেছিলেন এই কথাটা,
সে এর ব্যতিক্রম করছে, সে সেটা করে নাই, ঠিক আছে। সে সাথে আমার যখন বিয়ে হয়েছে, তখন বিয়ের আগেই সে অসুস্থ হয়ে আমাদের বাড়িতে গেছে, আমাদের যে আমি যেখানে মানে বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়িওয়ালা আমায় এইভাবে বুঝাইছে, তার পিছের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কি তুমি ভুলে যাও, তোমার জন্য যে একটা মানুষ জীবন দিয়ে দিবে, তোমায় এতটাই ভালোবাসে, তাহলে তুমি যখন যাই যাবা তার কাছে, সে সেটাই তোমায় দিবে, কারণ তোমায় এতটাই ভালোবাসে। তখন আমি মন থেকে বুঝছি যে আমায় যখন এতটাই ভালোবাসে, আমি কাছে যাই দাবি করব, সে আমার পূরণ করবে এই জিনিসটা। আমার বাড়ির থেকে আমি মানে গার্মেন্টসে চাকরি করছি, যখন অর্থের দিক থেকে অনেক কষ্টের দিক থেকে আমি আসছি এই ঢাকায়, আসার পরবর্তীতে আমি যে আমার স্বামী জানাইছে যে আমি নেশা করি, ঘুমের ট্যাবলেট খাই, আমার অনেক কষ্ট আছে, কষ্টের কারণে আমি এগুলা খাইছি,
তার পরবর্তীতে এর সাথে যখন সম্পর্ক হয়েছে আমি তখন খাইনি, আমি অনেক আঘাত পেয়ে এই জিনিসটা করছি, কুমের ট্যাবলেটটা আমি খাইছি শুধু কষ্ট ভুলার কারণে, বুঝছেন? কষ্ট পাইতে পাইতে এমন পর্যায়ে চলে গেছি, পরবর্তীতে এর সাথে যখন বিয়ে হয়েছে তখন আমি এর বলছি যে আমি একটু সুখ চাই, আমি টাকা পয়সা সুখ চাই না, অন্য কোনো কিছু সুখ চাই না, আমি শুধু একটু মনের সুখ চাই, আমি তোমায় ভালোবাসে বিয়ে করছি, তুমি আমার আমার একটু মনের সুখ দিবা, আমার এছাড়া আর কোনো কিছু তোমার কাছে চাহিদা নাই। কিন্তু এ আমার সাথে যেভাবে আচরণ করছে, যেভাবে সংসার করছে, পরবর্তীতে আমি এর কাছ থেকে ভালোবাসার জিনিসটা কিছুই পাই নাই। প্রথম যেভাবে
আচরণ আর যে ব্যাপারটা বলেন সেটা একটু বলেন তো, কি ধরনের আচরণ?
মানে প্রথম আমার এর সাথে বিয়ে হয়েছে যখন, সে 15 দিন মনে করেন গেছে, 15-20 দিন ভালো, তার বাড়িতে নিয়ে গেছে, আমি এর বিয়ের আগেই জানাইছি দেখো আমি সেপারেট থাকবো, আমি চাকরি করব, আমার বাড়িতে দেনা আছে, আমি এই দেনা দিব, আমার বাড়িতে আমি চাকরি করব।
সেই ব্যাপারটা অবশ্য আমরা জেনেছি, আর কি আর কি আচরণের সমস্যা?
আচরণ যে স্বামী স্ত্রী থাকলে যে
যে কথাটা ও বলছিল যে যা প্রয়োজন তার চাইতে বেশি বাড়াবাড়ি রকমের ওই বিষয়টার জন্য চাহিদা করা, যেটা একটি তার পার্টনার সাপোর্ট দিতে পারছে কিনা, তার শরীরে কুলোচ্ছে কিনা, সে ব্যাপারটা তোয়াক্কা না করেও তার যেহেতু প্রয়োজনের মাত্রাটা অনেক বেশি, সেই কারণে সে ব্যাপারটা দিনের পর দিন কন্টিনিউ করা, এই জন্য আপনার শরীর আপনার মন দিনকে দিন ভেঙে পড়ছিল, তাই কি?
জি।
আর
এই কারণে আরো মানে মনের দিক থেকে আমি
এটার বাইরে আর কি
এটার বাইরে আমি যেভাবে এর সাথে আমি চাইছি সংসার করতে, সে এভাবে আমারে রাখতে পারতেছে না।
রাখতে পারতেছে না বলতে, ওই বাড়িতে আপনি বলেছিলেন যে আমি আলাদা থাকবো, সেটা রাখতে পারেনি। আর কি অন্যায় করতো আপনার সাথে?
সে আর অন্যায় করতো এই যে আমার প্রথম আমি ওই বাড়ি থেকে আসছি আমার বোনের কাছে, সে তখন আমার মোবাইল ভেঙে ফেলাইছে, ঠিক আছে,
সেটাও বলেছে সে।
মোবাইলে আমার বিয়ের আগে হয়তো মোবাইলের রং নাম্বারে আসতো, সে আমার দোষারোপ করছে খারাপ কথা বলে, তোমার মোবাইলে কেন বাইরের নাম্বারে ফোন আসবে, সে ওইটা নিয়ে সন্দেহ করছে। এমনকি আমার নানা মানে যার মাধ্যমে বিয়ে হয়েছে, হ্যাঁ, তার কাছেও সে অবজেকশন জানাইছে যে ওর মোবাইলে ফোন আসছে। তখন নানা এইভাবে বুঝাইছে যে তোমার স্ত্রী দেখতে শুনতে ভালো, ঠিক আছে, যে কোনো ছেলে তোমার পছন্দ করতে পারে, হয়তো মোবাইলে কারো কাছ থেকে নাম্বার নিছে বা যেভাবে হোক দেখছে।
আপনার কথা হচ্ছে সে আমাকে এত ভালোবাসে, সে আমাকে সন্দেহ করলো কেন? হ্যাঁ, এটা একটা ভ্যালিড কারণ হতে পারে, আপনার কারণগুলো ভ্যালিড, বলেন।
আর আমি তাকে যদি ভালোই যদি না বাসতাম তাকে, তাহলে আমি তাকে বিয়ে করলাম কেন?
এবং সেটাও কিন্তু ফজলুল বলেছে যে আপনাকে সন্দেহ করেছিল এবং এটা নিয়ে আপনাকে উচ্চবাচ্য করেছিল, সেটাও স্বীকার করেছে কিন্তু। আর বলেন
এটা তারপরে ওর
আপনি যেগুলো বলছেন সেগুলো কিন্তু ফজলুল নিজেও বলেছে, সে আপনি আলাদা বাড়ি থাকতে চেয়েছিলেন বিয়ের আগেই বলেছেন, যেদিন আপনার এয়ারপোর্ট দেখা করতে যান সেদিনই বলেছিলেন, সেটাও সে স্বীকার করেছে আমি এটা করতে পারিনি। তারপরে যে শারীরিক যে চাহিদার কথা উঠলো সেটাও সে বলেছে, যেটি একটা ব্যাপার ছিল। আরেকটি আপনি বললেন যে আপনাকে সন্দেহ করে কথা বলা, সেটাও সে বলেছে। এখন এর বাইরে আর কি অন্যায় করেছে সে বলেন?
এর বাইরে আর কোন সমস্যা নাই, এই তিনটাই।
তাহলে তো এই বিষয়গুলো একই, আপনি যেটা ফজলুর বললেন সেটা আপনিও স্বীকার করলেন, আপনার অনুপস্থিতিতে ফজলুর কিন্তু বাড়িয়ে বা কমিয়ে কিছু বলেন, এই কথাগুলো আপনার উপস্থিতিতেও বলছে, আপনার অনুপস্থিতিতে ফজলুর এই কথাগুলো বলেছে আমাদেরকে। আর কিছু বলুন।
আর কিছু এখন মনে করেন,
এখন কি চাচ্ছেন আপনি?
আমি চাচ্ছি, আমি এর কাছ থেকে আমি 1.5 বছর মানে আলাদা ছিলাম,
একদম আলাদা,
হ্যাঁ একদম। আমি বাড়িতে ছিলাম, বাবু 1 মাস পেটে আসার পরে আমি বাড়িতে গেছি, হয়তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে রাগারেগি হয়, আমি বাড়িতে যাওয়ার পরেও এ আমার কাছে গেছে বাড়িতে। আর আমার আম্মা আমার আব্বা নাই, আমার আম্মা চাকরি করে কিন্তু আমার আম্মার পক্ষে আমাকে চালানো সম্ভব না, এর জন্য আমি ঢাকায় আসা। পরবর্তীতে এর সাথে বিয়ে হয়েছে, আমি বাড়িতে গেছি, আমার আর্থিক অবস্থা সবই জানে, জানি না শুনে সে আমার সাথে অনেক অন্যায় করছে, কারণ বাবুটা তার সন্তান আমার পেটে, আমি এই অবস্থায় অসুস্থ অবস্থায় আমি বাড়িতে রয়েছি, আমার জন্য সে টাকা পয়সা বা কোনো কিছু সে আমায় পাঠায় নাই এই 1.5 বছরে, এর জন্য তার থেকে আমি অনেক দূরে ছিলাম।
1.5 বছর কি যাইতেও না সে বাসাতে?
বাড়িতে আমি যাওয়ার পরে একবার মাত্র গেছে।
আর টাকা পয়সা অন্য কোনো সাহায্য ধরনের কিছু ছিল না?
ঈদের সময় গিয়েছিল, তখন আমায় 3,000 টাকা দিয়ে আসছে, তার পরবর্তীতে 2,000 টাকা দিছিল। আর
বাচ্চা আপনার মানে আপনি গর্ভবতী হওয়ার কতদিন পর বাসায় গেলেন?
1.5 মাস পর
থেকে সেভাবে সে আপনার কোনো খোঁজ খবর নাই?
না, মানে খোঁজ খবর নিছে মোবাইলে, সে আমার খোঁজ খবর নিছে, কেমন আছে, ভালো আছে।
খোঁজ খবর বলতে আমি ওটা বুঝাইনি, স্বামী হিসেবে যে দায়িত্ব সেটা পালন করে,
সেই দায়িত্ব পালন করেনি,
এটা নিয়ে আপনার বিশাল একটা চাপা ক্ষোভ আছে ভিতরে। এখন কি হবে? 1.5 বছর তার মানে অলমোস্ট আপনার সাথে ওর কানেকশন নাই,
না
একরকম নাই বলা যায়, স্বামী হিসেবে যে দায়িত্ব সেগুলো একরকম নাই 1.5 বছর।
হ্যাঁ, পরবর্তীতে এখন আমি যে আমার মায়ের কাছে আর কতদিন থাকবো, বাচ্চাটা নিয়ে আমি অসহায়, কারণ আমার আব্বা নাই, আমার দেখার মতো কোনো গার্জিয়ান নাই। পরে আমার বাচ্চাটা নিয়ে আমি বোনের কাছে চলে আসছি ঢাকায়, যে আমি বাচ্চা নিয়ে যাই হোক আমি কিছু একটা করে খাবো। পরবর্তীতে এর সাথে আমার আমার বোনের কাছে ছিল, আমি ছিলাম যখন এই আমার কাছে গিয়েছে, আমায় অনেক বুঝাইছে আখি যা হয়ে গেছে আমি ভুল করছি।
আখি একটা জিনিস একটু মাঝখানে জেনে নেই তো, সেটি হচ্ছে যে আপনি যে আলাদা থাকার সিদ্ধান্ত প্রথম থেকে নিচ্ছিলেন এর পিছনে একটা বড় কারণ আপনি বললেন, সেটা হচ্ছে আমাদের প্রচন্ড দেনা আছে, আমার ফ্যামিলিকে দেখবারও কেউ নাই, যেহেতু আমার বাবা নাই, মা কোন রকমে কিছু চাকরি করে যেটা পায় সেটা দিয়ে চলে, আমার এই দেনাগুলো শোধ করবার জন্য আমার চাকরি করা প্রয়োজন, এবং চাকরি করে হলেও আলাদা থেকে চাকরি করবো এবং চাকরি করে আমি আমার দেনাটা শোধ করবো, এটি ছিল আপনার প্ল্যানিং তাই তো? এবং এটি নিয়ে যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় সে কারণে আপনি বিয়ের আগেই কথাটা পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন ফজলুকে, কিন্তু বিয়ের পরেও যখন এই ঘটনাটার ব্যত্যয় ঘটল, সে যেভাবে চেয়েছিলেন সেটা হলো না, সেটি আপনাকে দারুণভাবে কষ্ট দিয়েছে। আমরা মোটা দাগে হয়তো শুনলে এটা চিন্তা করি যে বাবা মাকে দেখতে চাচ্ছে ফজলুর, সেই কারণে বউকে সাথে রাখতে চাচ্ছে বাবা মার সাথে, এটা তো খুব ভালো চাওয়া, এটা হয়তো মোটা দাগে চিন্তা করলে আমরা এরকমই ভাববো এবং ফজলুরের প্রশ্নে হয়তো আমাদের সিম্পেথিটা যাবে, কিন্তু মুদ্রার অপর পিঠকে নিয়ে যদি আবার আমরা ক্যালকুলেশন করি একটু লিবারেল ভাবে, একটু মুক্ত মনের হয়ে, যে যে মেয়েটি ফজলুকে বিয়ে করেছিল সে মেয়েটি কিন্তু তার অকপটে তার অক্ষমতার কথা জানিয়েছিল যে আমার ওইখানে থাকাটা হয়তো সম্ভবপর হবে না, এমন না যে বিয়ের পরে সে ঘটনাটা ঘটাচ্ছে, বিয়ের আগেই সে বলেছিল, এবং তার পেছনে একটা রিজন ছিল, সেই রিজনটা এরকম যে তার প্রচুর দেনা আছে বাসাতে, যেই দেনাটা শোধ করবার দায় দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ তাকে চাকরি করে হোক বা স্বামীর সংসারে থেকে চাকরি করে হোক সে টাকাটা শোধ করার ব্যবস্থা কিন্তু তাকেই করতে হবে, যেটা যদি তাকে একেবারেই গৃহিণী হয়ে সে ফজলুলের বাড়িতে থাকে সেটি তার পক্ষে করা সম্ভব হবে না, এটাই তো ব্যাপার তাই তো? এটি তো বলার চেষ্টা করছেন আপনি আখি?
জি
গুরু, এখানে আমি কথা বলি, ও যে বলল যে ওর মা ঋণ আছে, ওর মা কি অবস্থাতে আছে সেটা আমি জানি, তো ওর বোন একটা ও একটা, তো ওর ভাই যে আছে থেকেও নাই,
আমি এই প্রসঙ্গগুলো এত এখন আর না যাই, কেউ নাই বা কে আছে
কিছু এখানে, গুরু আমি কথাটা বলি, তাকে আমি বলছি তুমি আমার ঘরে বউ হিসেবে আসছো, বউ হিসেবে যে মর্যাদা যতটুকু পাওয়ার তুমি তত তোমার পাওয়ার দরকার আছে আমি তোমাকে ততটুকু দেবো।
তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, ওগুলো প্রসঙ্গে পরে আসবো। বেটিরে কেমন ভালোবাসেন?
মানে আমার সন্তানকে? আমার সন্তানকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি, একটা বাবা যেভাবে বাসার দরকার আমি ততটুকু ভালোবাসি।
না, একটা বাবা যেভাবে ভালোবাসার দরকার, তা আমার তো ঘুমতো না রে ভাই
গুরু,
আমার আমার ছেলে যখন তার মায়ের পেটে ছিল,
এই যে সন্তানটা দুনিয়ার মুখ দেখছে একমাত্র শুধু আমার ইয়ের থেকে, যে সন্তানটা আমার
আল্লাহ দেখানোর চেষ্টা করেছে তাই দেখেছেন।
হ্যাঁ,
দেড় বছর প্রচন্ড টান আর মহব্বত যদি থেকে থাকে, যে মহব্বত কারে কয় জানেন, মহব্বত সেটা কি বলে, যে মহব্বতে, যে মহব্বতে আপনি আপনার বাবাকে একরকম ফাঁকি দিয়ে মোবাইল বন্ধ করে চলে গেছিলেন সুদূর খুলনাতে, এটাকে বলে মহব্বত, এটারে বলে টান, যেখানে কোনো ক্যালকুলেশন চলে না। আর ছেলের সাথে সন্তানের যে ভালোবাসা সেটা তো স্পিরিচুয়াল টান, তার সাথে আধ্যাত্মিক একটা যোগাযোগ আছে। এটা কেমন ধরনের মহব্বত যে প্রায় দেড় বছর সময়কাল, স্পেশালি এক থেকে দেড় মাস, যেদিন আপনি দেখলেন আখির চোখে মুখে প্রথমবারের মতো এই ধরনের ভালো লাগা দেখলেন, আপনাকে কদমবুচি করলো, আপনার কপালে চুমু দিল, বলল যে সে আপনার সন্তানের গর্বিত মা হতে চলেছে, আর সেই আপনি এত ভালোবাসেন বউকে, আপনার অনাগত সন্তানকে এত বেশি ভালোবাসেন যে শুধুমাত্র ফোনের মধ্য দিয়েই আপনার দায়িত্ব পূরণ করার চেষ্টা করলেন, সমস্ত কিছু ভুলে গিয়ে, সমস্ত রাগ বিরাগ, সমস্ত প্রয়োজন অপ্রয়োজনকে পায়ে ঠেলে দিয়ে তার পাশে যাওয়ার, তাকে অর্থনৈতিকভাবে, আপনি তো জানেন যে প্রচন্ড নিডি ফ্যামিলি তারাও, সেও তো আপনার সাথে বৈবাহিক সম্পর্কে আসার আগে গার্মেন্টসে চাকরি করত, গার্মেন্টসে কোন নিড থেকে সে চাকরি করে মানুষ সবাই জানি আমরা, তো সেই সেই জায়গাতে আপনি যদি বাবা হিসেবে সে দায় দায়িত্ব না নেন, বহু রকমের খরচ আছে, তার চেক আপের ব্যাপার, তাকে ভালো খাওয়া দাওয়ার ব্যাপার, তার ট্রিটমেন্টের ব্যাপার, বহু রকমের ব্যাপার আছে, সেই খরচটা কে চালিয়ে নিবে এই অভাবে সংসারে, সেটা ভাবার প্রয়োজন মনে করেননি
গুরু? এখানে আমি কথা বলি, তার এই সমস্যাটা আমার স্ত্রীকে আমাকে তো দেখতে হবে, আমার প্রশ্ন সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি যা বাবা মার কে ছেড়ে আমি চলে আসছি, সে আমাকে কিসের জন্য চলে গেল,
সেই হিসাবের খতিয়ান নিয়ে বসলেন?
না না গুরু, আমি ওই কথা বলতেছি না, সে চলে গেল। দ্বিতীয় কথা, সে চলে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করে এই সন্তানকে আমি নষ্ট করে ফেলে দেব, এই সন্তানকে আমি নষ্ট করে ফেলে দেব, তুমি ডাক্তারকে অনুমতি দাও। তখন আমি বললাম যে দেখো এই সন্তানটা তুমি নষ্ট করো না।
এই ক্ষোভে যাননি, এই অভিমানে?
না, আমার ভিতরে কোনো অভিমান না গুরু।
কারণ বলুন, কোন কারণে?
আমি যাই নাই, সেটা হলো আমার ব্যর্থ। সেই ব্যর্থটা হইতেছে গিয়ে আমার সংসার আমাকে দেখতে হয়, এবং কি তাকে বিয়ে করার পরবর্তী
সংসার আপনাকে দেখতে হয়, তাই সুযোগ হয়নি?
সুযোগ হয়েছে। আমি, সে আমাকে একটা প্রশ্ন করছিল, তোমাকে তো আমি একটা সন্তান দেবো।
তার কথা বাদ দেন।
হ্যাঁ গুরু,
আমি যেটা বলছি প্রশ্নের সরাসরি উত্তর দিন।
আমি এখানে বলতেছি গুরু, আপনার কথাটা উত্তর দিতেছি। সে আমাকে বলতেছে আমি তোমাকে একটা সন্তান দেবো, তুমি আমাকে কি দেবে? তখন আমি বললাম তুমি আমাকে একটা সন্তান দেবো, আমি তোমাকে কি দেবো? তো ঠিক আছে, তোমাকে আমি একটা অলংকার দেবো, যাও।
সে অলংকার বানানো নিয়ে ব্যস্ত ছিলেন?
হ্যাঁ গুরু, এখানে আমি কথা বলতেছি, তাকে আমি বলছিলাম
ওই অলংকার বানানো নিয়ে ব্যস্ত ছিলেন।
হ্যাঁ গুরু, এই জায়গায় আমি কথাটা বলতেছি,
স্ট্রেট আনসার।
হ্যাঁ স্ট্রেট আমি আনসার দিতেছি।
অলংকার বানাচ্ছিলেন নিজে, খনিতে ঢুকে প্রথমে সোনা বাইর করলেন, তারপরে স্বর্ণকারের দোকানে গিয়ে ওইটাকে গলালেন, দেন গহনা বানালেন, এরকম?
হ্যাঁ গুরু, আমি তার আমি কথাটা বলি,
স্ট্রেট বলেন, এক বাক্যে বলেন কি করছিলেন
গুরু?
সোনা ওই গহনা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন?
হ্যাঁ না, আমি কথাটা আমি একটু বলতে দেন। সে বললো যে
ওই কথা শুনেছি, আপনি কি করছেন?
আমি করতেছি, এবং সে বলছে যে তুমি ডেলিভারির সময় আমার পাশে থাকবা। এবং কি আমাদের
তো ডেলিভারি কথা, আমি পুরো 10 মাস হিসাব নিয়ে বসেছি এখন, 1 মাসের 1.5 মাসের মধ্যে চলে গেল, তো বাকি 7 মাস কি করছিলেন?
তার ওই অলংকারটা বানানোর জন্য এবং কি তার যে খরচ খরচার জন্য, মানে ডেলিভারির সময় যেটা প্রয়োজন
সেটার জন্য খরচ, টাকার
প্রয়োজন, এবং কি 7 মাসের জন্য যে আমি একটা খরচ করতেছি, আমাদের দেশগ্রামে করে 7 মাসের সময় একটা অনুষ্ঠান, ওটা করার জন্য আমি ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এর ভিতরে আমার বাবার একটু প্রবলেম হয়েছে।
কি প্রবলেম?
টাকা পয়সার ব্যাপার নিয়ে একজন একটা আমার বাবার কাছে কিছু
তাই যাইতে পারেননি।
হ্যাঁ এই জায়গায় বলতেছি, তো আমার বাবাকে খারাপ কথা বললে, মানে কথাবার্তা বলছে, তখন আমার ভিতরে একটা কাজ করলো, আমার কাছে টাকা থাকতে আমার বাবা কিছুজন আরেকজনের কথা শুনবে। তো আমার কাছে প্রায় লাখখানিক টাকা ছিল, এবং কি আমার বড় একটা ভাইয়ের সাথে কমিটমেন্ট করে আমি টোটালে 180,000 টাকা মিট করি।
হ্যাঁ হ্যাঁ গুরু, ফিরিস্তি বাদ দেন, আপনি কি নিয়ে ব্যস্ত ছিলেন?
আমি
টাকা পয়সা নিয়ে,
হ্যাঁ ব্যস্ত যে আমি ওখানে যাইতে হবে।
থামেন, 7 মাসের প্রস্তুতি, একটা অনুষ্ঠান হয় গ্রাম দেশে, যেটা তারপরে তাকে একটা অলংকার দিব, সেটা বাবার টাকা পয়সার প্রবলেম হয়েছে, তাকে সাহায্য করা, এই নিয়ে ব্যস্ত ছিলেন, তাই আসতে পারেননি?
না না, এই আমি নিয়ে প্রস্তুতি, টোটালি আমি টাকাটা আমি রেডি করছি,
এই কারণে সময়টা হয়নি।
না না গুরু,
তাহলে
রেডি করছি, রেডি করে নিয়ে আমি তাকে বলতেছি আমি অমুক দিন আসতেছি।
তখন কি হলো?
তখন আমি এদিকে অলংকারের জন্য আমি অর্ডার দিয়ে ফেলাইছি।
এটা কয় মাসের মাথায় হচ্ছে কাহিনী?
এটা 6 মাসের মানে শেষ পর্যায়ে, ঠিক না?
6 মাসে, 7 মাসের শুরু,
7 মাস শুরু।
বাকি 5 মাস কি করছিলেন? 1.5 মাস থেকে 5 মাস পর্যন্ত
এই যে এই সমস্যাটা, এই
1.5 মাস থেকে 5 মাস পর্যন্ত প্রস্তুতি চলছিল?
না না গুরু, 7 মাসের মানে যখন আমি যাবো,
7 মাসে তো যাবেন, বাকি 5.5 মাসে যাওয়ার সময় হলো না কেন?
আমি ওই পিছনে ওই যে টাকাটা দিয়ে আমি তাকে ওখানে
1.5 মাস থেকে 7 মাস, এই যে 5.5 মাস ওর কাছে যাওয়ার সময় হলো না কেন?
আমার ওই টাকাটা তখন আমার কাছ থেকে চিন্তা করে নিয়ে গেছে, এমনই পর্যায়ে যায়।
আচ্ছা এই কেমন মিথ্যা কথা কেমন বলে আখি, বলেন তো উত্তর দেন, ওই যে মাইক্রোফোনে বলেন, স্বামী আপনার মিথ্যা কথা কেমন বলে?
আমার স্বামী, আমি তার সংসার করতেছি সত্যি কথা, কিন্তু আমি তাকে এক দণ্ড আমি বিশ্বাস করি না।
প্রচুর মিথ্যা বলে নাকি?
সে মিথ্যা এখন যা বলতাছে সত্যি বলতাছে, কিন্তু এর ভিতরেও কিছুটা মিথ্যা আছে।
অনুষ্ঠান শেষ, প্রায় শেষ প্রান্তে চলে এসেছে, অনুষ্ঠান শেষ করে নিয়ে আসি।
তারপরে গুরু আমি আর একটা কথা বলি, মানুষ বলে একটা কথা বলে যে ভালোবাসা যদি অভাব যদি সামনে এসে দাঁড়ায়, ভালোবাসা জান্নাত থেকে পলায়। এর আমার ভিতরে যে ভালোবাসা জিনিসটা ছিল, শুধু এই অর্থের কারণে আমি যদি মনে করি যে এই জিনিসটা নাই বা চলে গেছে, কারণ এর পুরো ফুল ফ্যামিলি এর দেখতে হয়, ঠিক আছে, কিন্তু যে ফুল ফ্যামিলি দেখতে হবে সেখানে আমাকে তো বাদ দিতে পারবে না, আমি তো আছি, কিন্তু আমি এর সাথে এর কাছ থেকে দূরে আছি, তার সন্তান আমার গর্ভে আছে, আমি কষ্ট করলে তার সন্তান কষ্ট করতেছে, এটা তো তার মাথায় রাখতে হবে। সে যদি এক প্লেট খায়,
আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে শুধু আসি ফজলুল, সেটি হচ্ছে যে কোন যুক্তিতে কোন বুদ্ধিতে বা কোন কোন অজুহাতে আমার যে আমার সন্তান যে পৃথিবীর মুখ দেখবে খুব কয়েক মাসের মধ্যে, তার কাছে না যাওয়া যে ব্যাপারটা, সেই যুক্তিকে এড়িয়ে যাওয়া যায়? অবশ্যই যায় না ফজলুল।
তখনকার ওখানে আমি বাবা ছিলাম গুরু,
সব সবকিছুকে মেনে নিয়ে বলছি, সবকিছু যদি সত্যি ধরে নিই আপনার, সব সত্যি ধরে নিলাম যে তার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ভালো কিছু করার প্রচেষ্টা করছিলেন, বাবার ফ্যামিলি দেখতে হয় সেটাও আমরা জানি, সবকিছু মেনে নিয়েও যদি বলি তারপরেও শুধু খালি হাতেই একদম ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি পরেই আমার বাচ্চা সন্তান সম্ভব আমার বউ কেমন আছে একদিন সরাসরি গিয়ে কথা বলে আসি, পাঁচ দিন সাত দিন এখন দশ দিন পর পর তার সাথে গিয়ে দেখা করে আসি, এইটা করবার প্রয়োজন তো চরমভাবে থাকে। কারণ ওই সময়টাতে একটা মেয়ের জন্য তার ওই স্বামীর চাইতে বেশি ইম্পর্টেন্ট আর কিছু থাকতে পারে না। সশরীরে তাকে খুব দারুণ ভাবে চায় ওই মানুষটি, ওকে ছাড়া কাউকে প্রতি নির্ভরও করতে পছন্দ করে না। এমনও হয়েছে আমার ক্ষেত্রে যে আমি হয়তো ট্রেনে আছি, প্রোগ্রাম করে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না পৌঁছেছি ওর বাড়ির লোকজন তাকে ক্লিনিকে নিতে পারেনি, আমি যে এমন কিছু অলৌকিক কিছু ঘটিয়ে দেবো তা কিন্তু না। এটা হচ্ছে স্বামী স্ত্রীর একটা কেমিস্ট্রি তৈরি হয়ে যায়, উপর থেকে হয়তো তৈরি হয়, অন্তত ওই সময়টাতে স্বামীকে ছাড়া আর কিছু বুঝতে চায় না স্ত্রীরা, এটি হয়তো লিখো এরকমই হয়তো হয়ে আসছে। তো এইটাকে কি অ্যাভয়েড করার, এটাকে এই জিনিসটাকে কোন অজুহাত বা কোন একটা যুক্তি দিয়ে পাশ কাটানোর কোন সুযোগ আছে ফজলুর?
না গুরু,
সত্যি কথা বলার জন্য যদি সত্যি এসে থাকেন আমার স্টুডিওকে, যদি সত্যি আপনি কলঙ্কিত না করতে চান, আমার হট সিটকে যদি কলঙ্কিত না করতে চান, তাহলে অবশ্যই বলেন যে এটা আসলে অন্যায় হয়েছে। যাই করেন তাই করেন, কিন্তু শ্বশুরে আপনি ফজলুর, আরেকজন গেলে কিন্তু হবে না, আপনাকেই যাইতে হবে যেহেতু স্বামী আপনি, যেহেতু আপনার সন্তানের বাবা আপনি, আর যে ভবিষ্যৎ আরিফিন আসছে পৃথিবীতে তার বাবা আপনি, আপনাকেই যাওয়া লাগবে। এটা দিয়ে এই গ্যাপটা কাউকে দিয়ে ফুলফিল হবে না, এটা আপনার অবশ্যই যাওয়া উচিত ছিল, এটা কি মানেন?
হ্যাঁ গুরু, আমি মানি, এটা স্বীকার করি। তাকেও আমি বলি, দেখো আমি অনেক, তাকে আমি অনেকবার ক্ষমা চাইছি যে এর জন্য তুমি আমাকে ক্ষমা করো আর আমাকে একটু সুযোগ দাও। আর সবচেয়ে গুরু একটাই প্রশ্ন, একটা পুরুষের কাছে,
আমি বহুত কথাই শুনেছি,
একটা শুনেন, একটা পুরুষের কাছে তার ঘর ঠিক, তার সবকিছু ঠিক, আমার স্ত্রী আমার কাছে ঠিক না, আমি সংসার কিভাবে, আমি কিভাবে ইনকাম করব, কিভাবে আমি পরিশ্রম করব?
আমরা আপনার কাছে আবার
আমাকে এই সুযোগটা সে দেন,
অনুষ্ঠান শেষ করব, আমরা অনুষ্ঠান শেষ মুহূর্তে আপনার কাছে একটু জানি আর কি চাচ্ছেন আপনি।
আমি এখন চাচ্ছি যে আমার স্বামী যে অবস্থায় পরিস্থিতিতে আছে, আমি আসছি আমার শ্বশুর বাড়ি, তিন দিন চার দিন থাকছি, দেখছি আমার শ্বশুর শাশুড়িরাও ভালো নাই, সেও ভালো নাই আর্থিক দিক থেকে, পরবর্তীতে সে আমার যতটাই কষ্ট দিছে দুঃখ দিছে, আমি মাইনে নিছি, মাইনে নিয়ে আমি আমার বাচ্চা নিয়ে তার কাছে আমি চলে আসছি। আসার পরেও আমি তাকে বলছি যে তুমি আমার যত কষ্ট আঘাত দিছো আমি সহ্য করছি, আমি এই যে আমার কাছ থেকে সময় নিছে ছয়টা মাস, যে তুমি ছয়টা মাস সময় দাও, আমার যে পরিস্থিতি আছে যাই আছে তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার এই ছয় মাসের ভিতরে সব সমাধান করতে পারবো, সব দেনাপানা অনেক আছে এটা দিয়ে আমি শোধ কইরা, তুমি যেভাবে থাকতে চাচ্ছ, তুমি যেভাবে সুখ চাও আমি ওইভাবে সুখ তোমায় দিব, ওইভাবে আমি তোমায় রাখবো। আমি এটা আমায় বলছে, আমি এটা মাইনে নিয়ে ওর ঘরে আমি চলে আসছি, আমার যত দুঃখ কষ্ট আমি ভুলে গেছি। পরবর্তীতে আমি এই কথাই বলছি যে এই ছয়টা মাসে সময় নিছো, আমি ছয়টা মাস সময় দেব, কিন্তু এই ছয়টা মাসের ভিতরে তুমি যদি এর ব্যতিক্রম করো, আমি তুমি আমার এই দুইটা বছরে আমি তোমার কাছে সামান্য সুখ চাইছি, সুখের জায়গায় তুমি দুঃখই দিছো, আমি আর দুঃখ সহ্য করতে পারবো না, তাহলে তোমার সন্তান না আমি তোমায় দিয়া আমার মনে আমি চলবো।
পারবেন তো?
আল্লাহ আছে, যদি পারি, না বললে তো নাই।
আরিফিন কে একটু নিয়ে আসো তো, কেউ দেখি আর কি কেমন পারে।
গুরু
পরে কথা বলি, আরিফিন কে একটু নিয়ে আসি। আজব তো এই, মানে
আর একটা কথা বলি গুরু শুনেন, আমার একটা কষ্ট যে আমার একটা সন্তান আল্লাহ দিছে, তার সন্তান, তার জন্মের, তার ওর যত সন্তান দুনিয়ার মুখ দেখছে, কোন বাবা যে বাচ্চা হয়েছে দুনিয়ার মুখে আসছে শুনে মানে যত আঘাত যত কষ্ট ভুলে সন্তানের মুখ দেখার জন্য হয়তো একবার অন্তত বাড়ি যাবে, কিন্তু বাচ্চাটার ৬ মাস বয়স হয়েছে কিন্তু একবারও সে যায়নি, এটাই আমার কাছে বড় কষ্ট বড় দুঃখ।
আমি যাই না কি কারণে সেটা তোমাকে আমি বলছি তো, কিসের কারণে আমি যাইতে পারি না গুরু? আমি প্রতি মাসে ইনকাম করি, টাকা যথেষ্ট করে আপনাদের দোয়া আমি বেতন পাই, আমার এমন অবস্থা দাঁড়াইছে আমি কি বলবো গুরু? এখন এই অনেরা থেকে আমাকে কথাটা বলতে হইতেছে, আমি ওর সাথে বিয়ে হয়েছে যে পর্যন্ত, তার বিয়ের আগে থেকে সে শুধু আমাকে একটা শার্ট গিফট করছিল, এর পরবর্তীতে আমি কোনো কাপড় চোপড় কিনি না, আমি সেম আগের কাপড় চোপড় আমি এখনো চলতেছি, মাঝখানে শুধু আমি
একটা, আপনাকে একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে সত্যি আপনার হয়তো একটি প্রয়োজন আছে, আপনি বলছেন যে আপনাকে আলাদা থাকতে হবে, আগে বলেছেন বিয়ের আগে নিজের কাছে ক্লিয়ার থাকার জন্য, বিয়ের পরেও স্বাভাবিকভাবে থাকতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন যে নিজে জব করবেন ও পাশাপাশি প্রয়োজনে দিয়ে নিজের বাসার যে খরচ বা দেনা আছে সেই দেনাগুলো পূরণ করার ব্যবস্থা করবেন, এগুলো ঠিক আছে। কিন্তু আমার একটি ছোট্ট যে বিষয়টি বলার, যে কোনো একটা কারণে বা কোনো একটা প্রয়োজনের জন্য কোনো মানুষ, সব মানুষ যদি এইভাবে বাবা মার কাছ থেকে চলে যাওয়া শুরু করে, বাবা মাদের কি হবে? এবং আপনার মতো করে আজকের তারিখে যদি সবাই ভাবনা শুরু করে দেয়, তো এই বাবা মাদের জন্য তো প্রচুর পরিমাণে বৃদ্ধাশ্রম করা দরকার আর কি, এই মানুষগুলোর জায়গা কোথায় হবে?
This track was downloaded from fusionbd.com.
আমি এই প্রশ্নের উত্তরে দিব যে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি বলছি এইভাবেই যে আমি সেপারেট থাকবো, আপনাদের ছেলে, আপনি আমার সন্তানটা যত কষ্ট করে আমি দুনিয়া আনছি, আপনার ছেলেরাও আপনি সেভাবে করে দুনিয়া আনছেন, আপনারও হক যতটুক আমার হক ততটুক, ঠিক আছে, সে ইনকাম করবে, আপনার টাকা পয়সা যা আপনাদের দরকার তাই দিবে, পরবর্তীতে সে যে যদি থাকে সেটা নিয়ে আমায় দেখ, দুই বেলা যদি আমি না খাওয়া থাকি তারপরও মানে আমি একত্রে থেকে, আমি নির্ভেজাল মানুষ, মানে এক জায়গায় থেকে যে একটা সমস্যা হবে আমি সমস্যাটা চাই না, আমি মানে শান্তি পক্ষটা চাই, মানে সংসার থাকলে আমার শ্বশুর শাশুড়ি একটা কথা বলবে।
আপনাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা হয়নি যে কারণে কারণেই হোক স্বামী স্ত্রীর সাথে, আপনার আপনার সাথে আপনার শ্বশুর শাশুড়ির সেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়নি, তাই তো? এবং এটির জন্য আমি বুঝছি, এটা খুব বুঝতে বেশি বুদ্ধির প্রয়োজন হয় না, ফজলু কিছু বলার দরকার নাই, তোমার
এখানে আমার একটু বলতে
কিছুই বলার দরকার নাই, এটা বুঝতে, আরে ভাই এভাবে কথা বললে কথা আগাবে না, এটা বুঝতে খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না, যেহেতু আপনি মন থেকেই কখনো চাননি যে স্বামী স্ত্রী এই শ্বশুর শাশুড়ির সাথে আপনি একসাথে সংসার, আপনার সংসারটা শ্বশুর শাশুড়ির সাথেই চালিয়ে নেবেন, এটা বিয়ের আগে থেকে যেহেতু মন থেকে মেনে নিতে পারেননি, খুব সঙ্গত কারণে আপনার ভালো লাগবে না, আপনার ওখানে ঝামেলা হবে, এটাই স্বাভাবিক, কারণ মন থেকে তো আপনি প্রথম থেকেই মেনে নেননি, প্রথম থেকেই তো আপনি চানিনি এই জিনিসটা করতে, সেটি ভালো লাগার তো প্রশ্নই আসে না, কারণ ভালো লাগানোর চেষ্টাই তো আপনি করেননি, মানুষ একটি জিনিসের সাথে, এটাই তো বলতে চাচ্ছিলেন, এটাই তো কারণ, এর পিছনে মূল কারণ কিন্তু এটি যে কেন হয়নি, কারণ আপনার বাবা মা ফজলুর যত চেষ্টাই করুক এই সমস্যার সমাধান কিন্তু আসবে না, কারণ একটা মানুষ খাপ খাইয়ে তখন নিতে পারে যখন খাপ খাওয়ানোর ইচ্ছা থাকে তার, আকাঙ্ক্ষা থাকে তার, কিন্তু একটা মানুষের ড্রিমের মধ্যে যদি সবসময় থাকে আমার আলাদা সংসার হবে, আলাদা পরিবার হবে, আলাদা ঘটিবাটি হবে, আলাদা ঘর হবে, যেখানে যেটা হবে পুরোটা আমার একান্ত নিজের, এবং কেন জানি মেয়েদের মধ্যে মজ্জাগত এই চাহিদাটা থাকে, মজ্জাগতভাবে আকাঙ্ক্ষাটা থাকে, জন্মসূত্রে আকাঙ্ক্ষাটা নিয়ে আসে, অনেক ডাইনামিক মেয়ে আছে যারা এটাকে কম্প্রোমাইজ করে সুন্দরভাবে চালিয়ে নিতে পারে, এদেরকে দেখে আমরা তখন আশ্বস্ত হয়ে ভাবি যে আমার সংসারটাও যদি এরকম হতো, এটা ওরা ফরচুনেট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক মেয়ে এই জিনিসটা স্যাক্রিফাইস করতে পারে না, কারণ এটি হচ্ছে তাদের মজ্জাগত চাওয়া, এটি হচ্ছে তারা জন্মসূত্রে চাওয়াটাকে নিয়ে আসে যে আমার আলাদা সংসার হবে, আলাদা ঘর হবে, আমার ঘরের বারান্দাটা এইরকম হবে, বারান্দার উপরে এইরকম একটা ই ঝুলবে, এখানে খেলনা থাকবে, আমার বাবু এখানে এসে বসবে, আমাকে গিটার বাজিয়ে শোনাবে, যখন আমার স্বামী ফিরে আসবে তখন তাকে আমি এই করব, এই প্ল্যানিংগুলোর সাথে বাবা মাকে কোনোভাবে নিতে পারে না তারা, শ্বশুর শাশুড়িকে কিনেভাবে কোনোভাবে নিতে পারে না, এই 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 ক্যারেক্টারগুলো ঠিক যায় না, তখন তাদের এই স্বপ্নের মধ্যে কখনোই থাকে না, এই কারণে বাস্তবে যখন এই জিনিসটা হয় স্বপ্নের সাথে বাস্তবের একটা চরম সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি হয়, তখনই ঝামেলাগুলো সৃষ্টি হয়। তার মধ্যে অনেক নারী আছে, আমরা আসলে ব্লেসড জাতি হিসাবে যে বাংলাদেশে প্রচুর নারী আছে এরকম, যারা এত বেশি ডায়নামিক, এত বেশি মনের দিক থেকে ঔদার্য দেখাতে পারেন, তারা তাদের মধ্যে মজ্জাগত স্বপ্ন থাকলেও তারা আবার চিন্তা করেন যে সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যেই ভালো থাকা, ওটা দেখে আবার আমরা হিংসা করি, আপনার মতো ফজলুর রহমান বা আমার মতো অনেকে আমরা হয়তো চিন্তা করি তখন যে আমার পরিবারটা কেন এরকম হচ্ছে না, এরকম ভাবে ভাববার কোনো কারণ নাই, যার যার ঘটনা যার যার জীবন তার মতো করেই চালিয়ে নিতে হবে, আর আপনার সাথে কোনো হিপোক্রেসি কিছু হয়নি, সে একেবারে ওপেন প্রথম থেকে আজ পর্যন্ত এবং এই মুহূর্তেও বলছে যেটা যে আমি এটাই তো চেয়েছিলাম বলেই তো এসেছি, সেই কারণে আমাকে এই জীবনটা দিতে হবে বলেই আমার দাবি, এবং আপনিও নীতিগতভাবে রাজি হয়েছেন সেই জীবনটা দিবেন, তাই তো?
জি, কিন্তু এখানে গুরু আমি একটা কথা বলি, ওর সাথে আমি আলাদা সংসার করলে ওর সাথে আমার প্রবলেম হবে, সেই প্রবলেমটা কি, প্রতিটা নারীর দায়িত্ব বলতে একটা কথা আছে স্বামীর প্রতি, আমরা পুরুষ মানুষ সারাদিন আমরা বাড়িতে থাকতে পারি না, আমাদের শর্টে বলতেছি সকালবেলা সে উঠে
যায় ওর মধ্যে একটু আলস্য কাজ করে,
এটাই হলো তার
উদ্দেশ্য। আপনি আপনি আপনার কথা কিন্তু সব বলা হয়ে গেছে, আর নতুন করে কোনো কথা ঢুকায়েন না, আপনি মেয়েটার দিকে তাকান, আখির দিকে, আখি আমার দিকে একটু তাকান তো, আখির অ্যানিমিয়া প্রবলেম আছে বলে আমার প্রেডিকশন, আমি ডাক্তার না। অ্যানিমিয়া বলতে আমি আসলে হয়তো ভুল বলতেছি টার্মোলজিটা, ওর মধ্যে হিমোগ্লোবিনের কিন্তু যথেষ্ট অভাব আছে। ওকে যে ফর্সা বলছেন না আপনারা, যে ফর্সা সৌন্দর্য বলতেছেন, সেই ফর্সা লুকটা কি এখন আছে ফজলুর, যেটি বিয়ের আগে দেখেছিলেন?
না,
এখন কিন্তু 60% ওর শরীর থেকে উধাও হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে ফ্যাকাশে একটা ফর্সা, যেটি হচ্ছে কষ্ট থাকা থেকে আসে, কষ্ট লাগা থেকে, অযত্ন থেকে, খাদ্যাভাসের প্রবলেম থেকে, পরিপূর্ণ খাবার মানে পুষ্টি বলতে যা বোঝায় সেগুলো থেকে। আমার ধারণা ওর হিমোগ্লোবিনের লেভেল 8 নিচে। এবং আপনার মাথা কি ঘোরায় টোরায় মাঝে মাঝে?
হ্যাঁ,
জোরে কথা বলেন।
সবসময়ের জন্যই অসুস্থ থাকি মাথা,
মানে সবসময় মাথা ঘোরায় কি আপনার? এরকম ঝিমঝিম করে এই টাইপের কিছু হয়?
জি।
এইরকম যদি অবস্থা চলতে থাকে ও চাইলেও পারবে না। আপনার প্রথম যে কাজটা করা হবে, আপনি কথা বলবেন না, আমি যা বলতেছি শুনে নিন। প্রথম যে কাজটা করা হবে সেটি চোখে নিয়ে আপনি একটা ভালো মেডিসিনের ডাক্তারকে দেখান, যাকে ক্রস চেক করবে, যে প্রাইমারি যে টেস্টগুলো, অ্যাটলিস্ট হিমোগ্লোবিন টেস্টটা প্রথমেই দেখবে, জোর হিমোগ্লোবিন লেভেলটা কত আছে। আমাদের মেয়েদের কিন্তু হিমোগ্লোবিন লেভেল ন্যাচারালি কমই থাকে, কারণ ওরা যে পরিমাণ পরিশ্রম করে সারাদিন, সে পরিমাণে কিন্তু ওদের ফুড হ্যাবিট, সেভাবে ফুড নেয় না বা সেভাবে রেস্ট পায় না, এদের হিমোগ্লোবিন লেভেল তুলনামূলকভাবে কমই থাকে। এবং এটা যদি অ্যালার্মিং লেভেলে থাকে, 8 বা তারও নিচে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো যার এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং মানসিক কষ্ট তো আছেই, যেভাবে স্বপ্ন দেখছে সেভাবে আপনাকে সে পাচ্ছে না, এইসব কারণেই কিন্তু ওর চাইলেও ওই যে আলস্যের কথা বলছেন, যেভাবে কন্ট্রিবিউট করার কথা সংসারে কন্ট্রিবিউট করতে পারছে না, সেটি একটি সমস্যা, একটি প্রতিকূল অবস্থা। হয়তো মানসিক যোগটাও কম, তাই বলছেন আপনি, সেই মানসিক যোগটাও কিন্তু চলে আসবে যখন শারীরিক সক্ষমতা ফিরে পাবে সে। এই ব্যাপারগুলো আপনি
নিজে করতেছেন,
এই ব্যাপারগুলো
নিজেই করতেছেন,
এই ব্যাপারগুলো একটু এনশিওর করতে হবে। তার আগে আমি যেটা বললাম,
জি জি,
একদম ভেরি ফাইন মর্নিং, যে কোনো দিন কালকেই প্রয়োজনে চলে যান, একটু তাকে ইনভেস্টিগেট করে দেখেন যে শারীরিক ভাবে সে সক্ষম অবস্থায় আছে কিনা। স্বামী হিসেবে এটা আপনার দায়িত্ব।
হ্যাঁ, আমার দায়িত্ব এটা গুরু, আমাকে এই সুযোগ সে দেয় না, তার যে শারীরিক যে সমস্যাটা আমাকে করার জন্য সে সুযোগ দেয় নাই।
আমি অনুষ্ঠান শেষ করব বন্ধু। একদিকে যে মানুষটির কথা আমরা শুনলাম এতক্ষণ, ফজলুর রহমান, সে চাচ্ছে তার বাবা মা ভালো থাকুক। ফজলুর, দুনিয়া যায় যায় বলুক, যে যেভাবেই চিন্তা করুক, তুমি ভাই বড় একটা জিগার নিয়ে আসছো পৃথিবীতে। বাবা মাকে যে ভালোবাসা, এই যে মহব্বত আর শ্রদ্ধা করা, এটা সারা জীবন চালিয়ে যাবে। যত রকমের হিড্রেন্স আসুক না কেন, যত সমস্যাই হোক না কেন বন্ধু, তবে এটি জরুরি না যে পাশে থেকেই করতে হবে। পাশে থেকে করতে পারলে ভালো, ছোট ভাই একটা আছে আমি যতদূর জানি, সেও হয়তো চালিয়ে নিতে পারবে, মানে অন্তত দেখভালের কাজটা চালিয়ে নিতে পারবে। কিন্তু খরচের যে ব্যাপারটা, তাদের বাকি যা জিনিসগুলো প্রয়োজন পড়ে, সেটি সার্বক্ষণিক যেন তাদেরকে যোগান দেওয়া যায়, সে ব্যবস্থা তুমি চালিয়ে যাও বন্ধু। এবং আমার বিশ্বাস তুমি পারবে এটা কন্টিনিউ করতে, 110% তুমি পারবে।
গুরু, আমি যদি এখান থেকে আমি যাই, তাহলে আমার সমস্যা সেটা আমার বাবা যে দোকানটা চালাইতেছে সেই দোকানটা আমার, এবং কি আমার বাবার কোন সম্পদ নিয়ে সেখানে আসে না, আমি যা কিছু করছি আমার উপার্জনের টাকা দিয়ে আমার বাবাকে।
আমরা এইসব হয়তো ডিটেলস এখন আর যেতে পারছি না সময়ের স্বল্পতার জন্য। আপনি বলছিলেন যে আলাদা আলাদা সংসার দিবেন, যেহেতু আপনি তার সাথে
কথা বলছেন
এবং ওইটা নিয়ে মেনে নিয়েছেন বিধায়, তার প্রেক্ষিতে কথাগুলো বলছি আমি, সেগুলোর প্রেক্ষিতে কথাগুলো বলছি, যেহেতু আপনি অলরেডি কমিটেড যে তাকে নিয়ে আলাদা ভাবে আপনি সংসার শুরু করবেন এবং 6 মাসের মধ্যে এই কাজটি আপনি শুরু করবেন। প্রয়োজনে আপনি নির্দিষ্ট দূরত্বে, যে দূরত্ব থেকে খুব চাইলেই বাবার কাছাকাছি যাওয়া যায়, মায়ের কাছে যাওয়া যায়, সেরকম জায়গায় থেকেও আপনি কিন্তু তাকে তার মতো করে সংসার দিতে পারেন। জরুরি না সে সংসার দেওয়ার জন্য ঢাকায় যেতে আসতে হবে, বারো দূর দূরান্তে যেতে হবে, নির্দিষ্ট একটা দূরত্বে থেকে, যাতে করে আপনার তাদের টেক কেয়ার করতে পারেন। এবং যে সমস্যাগুলো বলছেন, যে দোকান বেহাত হয়ে যাওয়া বা দোকানের পরিচর্যা করতে না পারা, সেই সমস্যাগুলো যেন না হয়, কিন্তু প্যারালালি দুইটি কাজই কিন্তু একসাথে চালিয়ে নেওয়া সম্ভব হবে। ওর সাথে আলাদা সংসার জীবন শুরু করা এবং সেই সাথে বাবা মাকেও আপনার টেক কেয়ার করা, দুইটাই প্যারালালি চালানো সম্ভব। এটা তো সম্ভব, আপনার জায়গা থেকেই সম্ভব।
এখন মোটামুটি আমি যে অবস্থাতে আছি, আমার ও যদি আমার পাশে থাকে, ঠিক মতো যদি থাকে, আমার বাবা মার সাথে থাকে, আমার এখানে আমি আরেকটা কথা বলি, ও আমার মা ওকে বলছে যে বৌমা তোমার সংসার তোমার মতন তুমি নিজে করে না, তুমি যেহেতু বলতেছো তোমার সংসার তুমি এখানে থাকে তোমার মতন তুমি করে নিয়ে তোমরা সুখে থাকো আমি দেখি, এই কথা আমার মা তাকে বলছে। কিন্তু সে এমন ভাবে থাকতে চাইতেছে সে নিজেই অসুস্থ হয়ে যাবে, আমার সে তো সুস্থ থাকবেই না, আমাকেও অসুস্থ করে ফেলাবে, সে নিজে ঠিক মতন খাবে না, এক যাই থাকুক না কেন, নুন থাকুক আর ফ্যান থাকুক, যাই থাকুক সে খাবে না টাইম টু টাইম। দ্বিতীয়ত, সকালবেলা উঠে যে একটা মানুষের কাজকর্ম করা দরকার সেই জিনিসটা সে করবে না।
এখানে গুরু আমি একটা কথা বলি,
তার এই জিনিসটা গুলা ওর এই জিনিসটা, তাকে আমি বলি তুমি আগে ফজরের নামাজটা পড়বা, ফজরের নামাজ পড়ে তুমি কাজকাম করবা, তুমি পরে তোমার শরীরের যেই যেটা মানে তোমার ঘুমের যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা তুমি মিটাইবা, সমস্যা নাই। কি এমন সমস্যা তুমি সকালবেলা উঠে রাঁধতে পারবে না, সে সকালবেলা উঠে রাঁধতে পারবে না, আলাদা থাকলেও তাকে নিয়ে আমার সমস্যা হবে, সকালবেলা উঠে সে আমাকে নিয়ে রাঁধতে খাওয়াতে পারবে না, এমন অবস্থায় অফিসের কাছে রুম নিতে হবে।
এখন আমি গুরু এখানে আমি একটা কথা বলি, আমার শরীর ঠিক, আপনি যে কথাটা বলছেন আমার শরীর সবসময়ের জন্য আমি অসুস্থ থাকি, আমার যদি
শরীরটা
যদি অসুস্থ, এই যে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটার বয়সে 8-9 মাসে চলে,
আলাদা থাকবেন কিভাবে? আপনাদের পুরো ঘটনা শোনার সময় আমার নাই, 5 মিনিট সময় আছে, আলাদা থাকবেন তাহলে কিভাবে?
আলাদা থাকবো কিভাবে? সে আমায় এই যে 6 মাস সময় নিছে, এই 6 মাসের ভিতরে সে আমায় ট্রিটমেন্ট করলে, ওষুধ আমি ওষুধ পানি পাইলে, ভালো খাবার দাবার পাইলে আমার ঠিক হবে, শরীর ঠিক হইলে পরে তো আমি সবটাই আমি করতে পারবো। কিন্তু আমি যে বলে যে ঘুমাও তুমি,
আপনারা কোঅপারেট না করলে অনুষ্ঠান আমি শেষ করতে পারবো না। এইভাবে কিন্তু আমরা অবশ্যই একটা সলিউশনে আসতেই পারি, যেহেতু একদিকে ফজলুর বলছে যে আলাদা ভাবে থাকলেই তো সমাধান হচ্ছে না, কারণ সে তো সেই সাপোর্টটা আমাকে দিতে পারবে না, আর আপনি বলছেন যে আমার শারীরিক যদি সক্ষমতা ফিরে পায়, শারীরিক যদি সক্ষমতা ফিরে পায়, আমি কথা দিচ্ছি ফজলুর যেভাবে চিন্তা করে, যেভাবে স্বপ্ন দেখে তার বউকে ঘিরে, ঠিক সেই সাপোর্টটাই আমি তাকে দিতে পারবো আলাদা সংসারে গিয়ে, ঠিক কেনা বে? ঠিক, দেখা যাক, একটা বারের মতো সুযোগ আরেকবার দেখা যাক দিয়ে যে সত্যি সে পারছে কিনা। যদি না পারেন তাহলে কোন রকমের বাক্য ব্যয় ছাড়াই সংসারটাকে টিকিয়ে রাখার স্বার্থে, আরিফিনকে ভালোভাবে বাঁচিয়ে রাখার স্বার্থে আপনার কি উচিত হবে না শ্বশুর শাশুড়ির এই সংসারে ফিরে আসা? আপনি কি বলেন?
প্রথমে তো গুরু বলছি আমি যে আমি কষ্ট পাইতে পেতে এই পর্যন্ত আসছি।
আমি আপনাকে কি বোঝাতে পেরেছি কথাটা, যে যেটা আপনি বলছেন সেইভাবে সে তার মতো চেষ্টা করলো, ফাইনালি আপনি শারীরিকভাবে ডাক্তারের অবজারভেশনে গিয়ে ডাক্তারও বললো যে না এখন শারীরিক সে সক্ষমতা তার ফিরে এসেছে, এবং আপনাকে নিয়ে আপনার কথা অনুযায়ী যেভাবে বিয়ের আগ থেকে বলে এসেছেন আপনি প্রয়োজনে ফজলুর তারই বাড়ির নির্দিষ্ট কোন দূরত্বে আলাদাভাবে আপনাকে নিয়ে সংসার শুরু করলো, যাতে করে সে তার ফ্যামিলির দেখাশোনা করতে পারে, দোকানের খোঁজ খবর রাখতে পারে, এট দ্য সেম টাইম আপনার স্বপ্ন যেটা সে স্বপ্ন পূরণ করতে পারে। এত কিছু কষ্টের ব্যবস্থা সে করলো, বিনিময়ে আপনি কি দিবেন? যেভাবে স্বপ্ন দেখে তার বউকে ঘিরে, সেই বউটা হয়ে কি তার কাছে আসতে পারবেন, নাকি তখন গিয়ে যে আশঙ্কাগুলো করছে ফজলুর সে আশঙ্কাগুলো ঘটবে? আর যদি ঘটে তাহলে কি কোন রকমের বাক্য ব্যয় ছাড়া, কোন রকমের জেদ, কোন রকমের ক্ষোভ, কোন রকমের অভিমান ছাড়াই শুধুমাত্র আরিফিনের দিকে চেয়ে থেকে, আরিফিনের দিকে চিন্তা করে আপনার স্বপ্ন যাই থাকুক না কেন, আপনি শ্বশুর শাশুড়ির সাথে সহাবস্থান করে একসাথে জীবনটাকে নির্বাহ করার চেষ্টা করবেন? সম্ভব?
সম্ভব মেয়ে মুখের দিক চাইয়ে সম্ভব বলেই এই যে অসম্ভব 1.5 বছর
এইটা আমরা শুনেছি, এটার জন্য যেভাবে কথা বলা উচিত তার সাথে আমরা কিন্তু বলেছি আর কি, আপনার পক্ষ থেকেই সে কথাগুলো এসেছে।
আমার সাথে যে 6 মাসের যে কথা বলে আমায় নিছে, আমি এখন সে আমার সাথে যাই করছে, আমি বিশ্বাস করছি যে আমার 6 মাসের,
আমি এই কথাটা নিয়ে নিই আপনার কাছ থেকে, আপনি আমার কথা বুঝেননি আর কি? অবশ্যই বুঝেছেন আমার কথা, আমি খুব পরিষ্কার ভাবে আপনাকে বলছি, আপনার কথার বাইরে কিন্তু আমি আর ফজলুর কেউই যায়নি, ঠিক না ফজলুর? আপনি যে স্বপ্ন দেখছেন, আপনি যা করেছেন সবকিছুতে আপনাকে আপনারা সাপোর্ট করেছি, আপনি কোন একটি কষ্ট ভুলবার জন্য যে দিনের পর দিন ওষুধ খেয়েছেন সেটা নিয়েও কথা বলিনি, কিন্তু এটা অন্যায়, এটা গর্হিত, এটা ক্ষমাযোগ্য না। আমার এখানে অনেকে আছে স্টুডিওতে এমন ভাবে হয়তো এক্সাইটেড হয়ে গেছে সব ব্যাপার নিয়ে, সে হয়তো পালানোর পথ খুঁজে পায়নি, মেয়ে হয়ে দিনের পর দিন কোনো একটা কষ্ট ভোলার জন্য এরকম অনৈতিক পথ বেছে নিয়েছিলেন, বলিনি সব নিয়ে কথা, যে মানুষটি এমনি বহু কষ্টের ভিতর দিয়ে গেছে তাকে এসব প্রসঙ্গ নিয়ে নাড়াঘাটা না করি। এখন সমাপ্তি টানছি, সমাপ্তির সময় কথা সেটি দিবেন যে কথাটা আপনি রাখতে পারবেন, কারণ এই যে কথাগুলো বলেন না সে কথাগুলো দেশ বিদেশের প্রায় 30-35 লাখ মানুষ একসাথে শোনে। এতগুলো মানুষের সাথে গাদ্দারি করার মানে হচ্ছে নিজের জীবনটাকে অভিশপ্ত করে দেয়া, এতগুলো মানুষের সাথে যা গাদ্দারি করে অভিশপ্ত জীবন কাটানোর চাইতে
না কাটানো অনেক বেশি শ্রেয়তর। তাই যদি সম্ভব হয় তবে কথা দিয়েন, আদারওয়াইজ কথা দিয়েন না। আপনি হয়তো আপনার সমাজে দাঁড়িয়ে কথা দিতে পারেন, আপনার বাবা মার সামনে কথা দিতে পারেন, তার চাইতে কিন্তু অনেক বড় ব্যাপার ফজলুর, যে এতগুলো মানুষের সাথে বসে এতগুলো মানুষকে হাজির নাজির জেনে আপনি এই 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 কথাটা এখন দিতে যাচ্ছেন। আমি আরেকবার কথাটা আমি রিক্যাপ করি, আরেকবার বলি আপনার বোঝার স্বার্থে, ফজলুর ফজলুরের জায়গা থেকে চেষ্টা করবে যে বাড়ি থেকে নির্দিষ্ট দূরত্বে, যেখান থেকে বাড়ির খোঁজখবর সে নিতে পারে, এরকম একটি দূরত্বে আলাদাভাবে আপনার মনের মতো করে সংসার গোছানোর এটি চেষ্টা করবে সে। তার আগে এই যে ছয় মাস সময়, এই ট্রানজিশন টাইমের মধ্যে সে প্রয়োজনীয় ডাক্তার দেখিয়ে আপনার শারীরিক সক্ষমতা পুরো মাত্রায় ফিরে আসে সেই ব্যবস্থা করবে। এর জন্য যত রকমের উদ্যোগ নেওয়া উচিত ফজলু নিবে। ডাক্তার যেদিন গ্রিন সিগন্যাল দিবে যে না তার শারীরিক সক্ষমতা এখন ঠিক আছে, আমরা যে জিনিসগুলো চিন্তা করেছিলাম সেই জিনিসটা সে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে, যদি সে অসুস্থ থাকে প্রশ্নই আসে না আলাদাভাবে যাওয়ার, তাকে তো আগে ট্রিটমেন্ট করে ঠিক করতে হবে। ট্রিটমেন্ট করে সে ফাইনালি ঠিক হলো, তারপরে আপনাকে নিয়ে সে নির্দিষ্ট দূরত্বে একটি নতুন করে সংসার সাজাবে, যে সংসারের স্বপ্ন আপনি বহুদিন ধরে দেখে এসেছেন। সেই সংসারে গিয়ে ফজলু এবার বিনিময়ে আপনার কাছ থেকে শুধু এতটুকু জিনিস চাইবে, এবং অবশ্য আপনি তো আগেই কথা দিয়ে রেখেছেন যে ফজলু তার বাবা মাকে দেখবে, ব্যাপারে আপনার কোনো আপত্তি নাই, এবং আপনি পুরো কন্ট্রিবিউট করবে, ফজলু তার বাবা মাকে টেক কেয়ার করবে, তার দোকান সামলাবে, যা করা লাগে করবে। আপনি বিনিময়ে যেটি দিবেন সেটি হচ্ছে ফজলু যে ধরনের স্বপ্ন দেখে তার বউকে ঘিরে, তার সংসারকে ঘিরে, নিঃসন্দেহে ওটা না খেয়ে অপুষ্টিতে ভোগুক আমার বন্ধু, সেটা তো আমি আবার চাই না, সেই জায়গাটা আপনি পরিপূর্ণভাবে উজাড় করে দিবেন আপনার জায়গা থেকে। যদি আপনি সেটি না পারেন তখন অবশ্যই ফজলুরের জন্য এবং আপনার কন্যা সন্তান আরিফিনের জন্য কায়মনোবাক্যে কোন রকমের বাক্য ব্যয় না করেই একদম নিজের জীবনের স্বার্থে আবার চলে আসবেন শ্বশুর শাশুড়ির সাথে, এবং চেষ্টা করবেন মন থেকেই যে আমার স্বামী তো চেষ্টা করেছিল, আমি তো এই জিনিসটা আসলে ওইভাবে দিতে পারছি না, তাহলে আমি আমার স্বামীর মতো করে আমার সন্তানকে ভালো রাখার জন্য মন থেকে চেষ্টা করবেন যে কিভাবে একসাথে থাকা যায়, কিভাবে একসাথে থেকে ভালো থাকা যায়। এটাই তো, আপনি রাজি হলেন?
হ্যাঁ,
কথা দিলেন?
কথা দিলাম।
জোরে বলুন, কথা দিলেন?
হ্যাঁ, কথা দিচ্ছি।
এবং আমরা তো ফলো আপ প্রোগ্রাম করি, কোনোদিন যদি শুনি যে ধরনের কথা দিয়ে আপনি এই ধরনের বরখেলাপ করেছেন তাহলে কি হবে? কিছুই হবে না, আমরা কোনো প্যারালাল আদালত চালাই না, আপনাকে পানিশমেন্ট দিতে পারবো, আপনার আপনার কোনো বিচার করতে পারবো। কিন্তু জেনে রাখেন, যেখানে মানুষ একজন মানুষের দীর্ঘ নিঃশ্বাস সহ্য করতে পারে না, যে আপনি ট্যাবলেট খাইছেন আমি না শুনে না বুঝে বলে দিতে পারি, কোনো না কোনো ঘটনা দীর্ঘ নিঃশ্বাসের কারণে আপনাকে দিনের পর দিন ট্যাবলেট খেতে হয়েছে, ঠিক না? ঠিক
ঠিক।
কিন্তু আপনার ঘটনাও আমি শুনিনি, শুনেছি
না,
আপনার কোনো কথা জেনেছি
না,
আপনার এর জন্য আমি হয়তো এই চেয়ারে বসি, আপনার মুখে দেখে আমি বলতে আমার পক্ষে সম্ভবপর হয়েছে যে কোনো না কোনো ঘটনার দীর্ঘ নিঃশ্বাসের ফল হচ্ছে ওই টাইগারের সঙ্গে মিশিয়ে 7-8টা করে ট্যাবলেট খাইতেন আপনি। একটা ঘটনা একজন মানুষের দীর্ঘ নিঃশ্বাস সহ্য করা যায় না, 30-35 লাখ মানুষের দীর্ঘ নিঃশ্বাস পড়বে যদি এদের সাথে গাদ্দারি করেন। এটাকে মাথায় রেখে কথা দিলেন যে কোন রকমের বাক্য ব্যয় ছাড়াই আপনি তার সংসারে আসবেন, এবং চেষ্টা করবেন, শুধু আসলে হবে না, মাইন্ডসেট নিয়ে আসবেন যে আমার স্বামী যে আমাকে কথা দিয়েছিল সংসার বানানোর, সে সংসার তোমাকে দিয়েছে, আমার পক্ষে তো সম্ভবপর হয়ে উঠল না।
আমার পক্ষ থেকে যদি সম্ভব না হয় সে যেটা বলবে সেটাই আমি মানব,
এবং তখন মেনে নেবেন এটি মনে করে যে আমার স্বামী আমার মতো করে চেষ্টা করেছিল, আমি তো পারিনি, সো এখন আমি চেষ্টা করি তার মতো করে বাঁচবার। এবং এই মাইন্ডসেট নিয়ে যদি না আসেন তাহলে কিন্তু শ্বশুর শাশুড়িকে দজ্জালই মনে হবে, আর যদি ওই মাইন্ডসেট নিয়ে আসেন তাহলে সহাবস্থান সম্ভব, আপনি মেনে নিবেন তখন, ঠিক কিনা? দেখা যাক, আমরা সে অপেক্ষা থাকলাম। তাহলে তাই যদি হয় ফজলুর, তাহলে তার কোন রকমের দুশ্চিন্তা টেনশন বা ভয় থাকার কথা না, আমরা শুধু ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো, আর কোনো নেগেটিভ কথা নাই তাহলে। এটাই তো আপাতত একটা সিদ্ধান্তের দিকে তো গেলাম,
এখানে আমি একটু
আর কোনো নেগেটিভ,
এতগুলো মানুষের সামনে সে যে কথাটা দিয়েছে, আমি এখন আশাবাদী অনেক সে কথাটা দিছে, এই কথাটার জন্য সে রাখে, এবং কি আমি চেষ্টা করবো তার মতন করে তার সংসার।
আপনাকে যদি এই কাজটা যদি না করতে পারেন তাহলে তো আপনি স্বামী হিসাবে, পুরুষ হিসাবে, মানুষ হিসাবে ব্যর্থ।
গুরু, সে যদি আমার পাশে থাকে আমি 100 বার সম্ভব এগুলো আমি পারবো।
এখন কি আস্থা কিছুটা পাচ্ছেন যে না আমার সংসার এভাবে ভেঙে যাবে না, আমার 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 ফাইনালি আরিফিনের পাশে আমাদের থাকা সারা জীবন সম্ভবপর হবে?
জি গুরু।
হ্যাঁ
জি,
আরিফিনকে দুইজন আমার সাথে একটু একসাথে দাঁড়িয়ে কোলে নিয়ে দেখান তো। আরিফিন কোথায়? আরিফিনকে একটু ডাক দাও, একটু একটু একটু, কতদিন পরে, কতদিন ভালোভাবে কথা বলা হয় না পরস্পরের সাথে। হ্যাঁ, আগের মতো করে কতদিন কথা বলো না বুঝলি?
কালকে নিয়ে আসছে আমার বাসায়।
বাট কথা বলা হয় না কতদিন, ওরকম প্রেমের কথা রোমান্সের কথা?
এই দেড় বছর ধরতে গেল।
দেড় বছর? আরে বলো তো ভাই, প্রথম প্রথম কিভাবে কথা বলতা বলো দেখি।
গুরু ওকে সামনে আমি কথা বলি,
হ্যাঁ
ওকে আমি যখন দেখতাম ওর কপালে একটা কিস করতো।
আরে কিস করতা নি ভাই? তোমরা তো স্বামী স্ত্রী, আমাদের সামনে কিস করা কি ঠিক হবে? আচ্ছা তাহলে একটা ফ্লাইং কিস দিয়ে দাও তাকে উদ্দেশ্য করে, তাকাও আমি একটু দেখি না, শুধু কি কষ্টই করবো, ভালো লাগা কিছু দেখবো না, একটা ফ্লাইং কিস
দিয়ে দিলাম গুরু।
ইন রিটার্ন তুমি একটা দিয়ে দাও। এই যে আমার সামনে, আমার কোলে এখন বসে আছে সেই চাঁদের টুকরা। চোখ তো মাশাআল্লাহ, চোখটা তো অনেক বড় বড় হবে। আচ্ছা মা, মাকে মনে হয় চাচ্ছে, মাকে একটু দুজন পাশাপাশি যাও না, দুজন পাশাপাশি যাও। সাইদ যদি সম্ভব হয় ছবিটা তুলে আপলোড করে দিও। এবং এইভাবে আমরা চাই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ একসাথে থাকুক, ভালোবাসা একসাথে থাকুক। এবং সবচেয়ে বড় কথা কি, বলির পাঠা হয় যেভাবে আপনি ফজলুর বলছিলেন, আপনি সবসময় চেষ্টা করবেন, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ আপনার বাবা মার জীবনে যে এক্সাম্পলটা, এটি কিন্তু কখনো ভুলে যাওয়ার মতো না, যে একটু ভালোবাসা পাওয়ার জন্য কাঙালের মতো তাকিয়ে থাকতো আপনার বাবা, তার মায়ের সাথে দেখা করার জন্য পেত না, ইভেন দো সেই কবরে জড়িয়ে থেকে তাকে চেষ্টা করতে হয়েছে, কবরে জড়িয়ে থেকে চেষ্টা করতে হয়েছে, তার মায়ের দিকে তাকিয়ে থেকেছে, এই শানকিতে করে, শানকি বলি আমরা গ্রাম অঞ্চলে যেটাতে হাঁস মুরগিকে খাবার দেয়, সেটিতে করে খাবার আপনার বাবার জন্য সেই ঈশের নিচ দিয়ে পাঠিয়েছে। বাবা মা, বাবার সাথে মায়ের সাথে সন্তান দেখা করবে, সেখানে এত ঝামেলার ভিতর দিয়ে যেতে হবে, সেই দিনটা কখনো আরিফিনকে দিয়েন না। এর জন্য আপনি আপনার জীবনের সর্বোচ্চ প্রচেষ্টাটা করবেন, সর্বোচ্চ প্রচেষ্টাটা করবেন, ঠিক আছে, সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। আমরা অনুষ্ঠান শেষ করব বন্ধু, একদম শেষ মুহূর্তে চলে এসেছি, কিছু টেক্স মেঘলা নিয়ে নাও, অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, এখন ব্যস্ত আমাদের আরিফিন দ্য প্রিন্সেস কে নিয়ে, দ্য প্রিন্সেস আরিফিন কে নিয়ে ব্যস্ত বাবা এবং মা দুইজন মিলেই, এবং আসলে একজনকে দিয়ে তো থামানো সম্ভব না, দুইজনই দাঁড়ান, এখন আর অনুষ্ঠান করার দরকার নেই, দুইজনই দাঁড়ান, দাঁড়িয়ে যার জন্য এত আয়োজন, যার জন্য এত প্রচেষ্টা, মাশাআল্লাহ মেয়ে কিন্তু অনেক সুন্দর হবে, ফজলুল অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ, ওই কালারটা মায়েরই পাইছে, তুমি তাই বলে কালো না, আমার কাছে উজ্জ্বল সামলাই মনে হয়, কালারটা মায়েরই পাইছে, হ্যাঁ দিয়ে দেবে তুলো, এবং সব মিলিয়ে না না থাক থাক ওই থাক ওই থাক, অনেক সুন্দর একটি দৃশ্য। এই পিকচারটা কখনোই কমপ্লিট হয় না আঁকি, বাবা থাকলে মা নাই, মা থাকলেও বাবা নাই, কখনো এই পিকচারটা কমপ্লিট হয় না, জীবনের প্রায় অর্ধেকের বেশি সময় পার করে এসেছ, আর কিভাবে নতুন করে ভালো থাকা যায় যদি এভাবে ভালো না থাকতে পারো, আর সম্ভব কখনো সম্ভব না, সর্বোচ্চ প্রচেষ্টা করো। তুমি হয়তো চলে গেলে হঠাৎ, তুমি কাউকে নিয়ে নতুনভাবে শুরু করলে, তারও দেখবে যে বহু রকমের অসম্পূর্ণতা আছে, আছে না তাই না, বহু রকমের অসম্পূর্ণতা, সে হয়তো আর এক কোনো প্রবলেম নিয়ে আসবে, অথবা আখি তোমাকে ছেড়ে দিল, নতুন কারো হাত ধরলো, তারও বহু রকমের অসম্পূর্ণতা আছে, কতবার নতুন করে ঘর তৈরি করা যায়। এইটাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা দুই থেকে তিনটি ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করে দিচ্ছি, এবং শেষ মুহূর্তে বিদায় চাচ্ছি, প্রতিজ্ঞার কথা যেন মনে থাকে, এবং ফাইনালি কি হ্যাপি, তো আমি দেখি ফজলুর কাছ থেকে একটু শুনি, ফজলুর ফাইনালি কি মনে হচ্ছে?
আমি প্রাণব ভালোবাসার বাংলাদেশকে সবাইকে ধন্যবাদ জানাই, আমার সংসার নতুন করে আবার একটি সুযোগ পেয়েছে, আমি সুযোগ পাইছি, আমি তার এই সময়টা যেন ভিতরে তাকে তার সংশোধন দিতে পারি, এমনকি গুরু আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই, আপনি আমাকে জন্য দোয়া করবেন।
জি আমি অবশ্যই দোয়া করি। আখি শেষ মুহূর্তে কেমন লাগছে সব মিলিয়ে, অন্তত কি মনে হচ্ছে যে কিছুটা নির্ভর, যে একটা সিদ্ধান্তের দিকে আমরা যেতে পেরেছি, এবং অবশ্যই আপনি যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট রাখবেন, ফাইনালি সব মিলিয়ে একটু বলুন।
জি আমি হ্যাপি, আমি আপনার কথায় আমি খুব খুশি, আর যদি আমার স্বামী আমার কাছে যে কথা দিছে বা আমি তার কাছে যে কথা দিছি এই কথা রাখতে পারি, তাহলে আমরা দুজন আর আমার সন্তান নিয়ে খুবই খুশি আর হ্যাপি থাকবো। ওকে গুরু একটা ফোন কল আছে, আমরা ফোন কলটা নিয়ে নিচ্ছি।
হ্যালো, সালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম গুরু, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি গুরু, ভালো আছেন?
জি ভালো আছি। কে কোথেকে বলছিলেন?
জি গুরু, আমি কয়েকটা কথা বলবো, ওই জন্য আমি আগের বছর তো আপনাকে পরিচয়টা দিই।
জি প্লিজ বলুন। তো
গুরু, উনি যে বললেন উনি ফ্যামিলি থেকে আলাদা থাকবে, আসলে ওনার এই ডিসিশনটা আসলে খুব ভালো না। তার কারণ হলো, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখছি, উনি যখন আলাদা চলে যাবে তখন ওনার একটা ছেলে, ওনার স্বামী থাকবে বাহিরে চাকরি করবে, উনি কিন্তু ঘরের মধ্যে একা এই ছেলেটিকে নিয়ে অনেক কষ্টে থাকবে, তখন কোনো কিছু গুছাইতে পারবে না। কারণ আমরাও তো সংসার করতেছি, আমাদের আমাইও একটা চাকরি করি, যখন বাসা একা থাকে দেখা গেছে বাসার থেকে ওই ঠিক মতো খাবারটা ঠিক মতো হচ্ছে না, তখন নিজেকে হেল্প করে বাকি খাবারের ব্যবস্থা করতে হয় ছেলেকে, এটা করা যাবে না। তখন যদি শ্বশুর শাশুড়ি কাছে থাকে তাহলে সেক্ষেত্রে এটা অনেক লাঘব হয়, দেখা যায় যে জিনিসগুলি শাশুড়ি একটু হেল্প করতে পারে, বা এটা যদি মাইন্ড না নেওয়া যায় তাহলে এটা ঠিক হয়। আর যখন আলাদা একটা বাচ্চা থাকবে তখন দেখা যাবে যে তার শ্বশুরকে যদি সে কোনো কিছু দিতে চায়,
এই কথা কিন্তু একেবারে সত্য, একেবারেই সত্য। জি অবশ্যই সত্যি কথা, একদম সঠিক কথা, এবং আমি ব্যক্তিগতভাবে আপনার এই কথার সাথে 1000 times একমত, কারণ আমি নিজে এটা চাই না, নিজে এটা পছন্দ করি না। কিন্তু এখানে পরিস্থিতি কিছুটা ভিন্ন এই কারণে যে প্রথম থেকে এই রকম কমিটমেন্টের ভেতর দিয়ে কিন্তু তারা দুইজন গেছে যে এরকম ভাবে না থাকলে আমি বৈবাহিক সম্পর্কে যেতে পারবো না বা যাবো না। কিন্তু আমরা মানসিকভাবে কিন্তু আপনার সাথে একদম একমত, আমি নিজেও সাপোর্ট করি না এই জিনিসটা, কিন্তু তারপরেও এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে এই কারণে, অ্যাট লিস্ট এটিকে ঘিরে যদি সংসারটা নষ্ট হয়ে যায় তাহলে এদের কতটুকু ক্ষতি হবে সেটা তো হয়তো তারা বুঝবে। আমার আরিফিন এই যে 8 মাসের বাচ্চাটি, এর জীবন যে বেড়ে ওঠা, এর জীবনটা বিষময় হয়ে যাবে, এটার জন্য সে তো কোনোভাবে রেসপন্সিবল না। তাহলে একটা ঘটনাকে ঘিরে এই ঘটনার সূত্রপাত আমি কোনোভাবেই দেখতে চাচ্ছি না। আর যেহেতু এই কমিটমেন্টটা করে এসেছে প্রথম থেকে ফজলুর, এবং আমরা ফজলুরের সাথে সেইভাবে সিদ্ধান্ত নিয়েছি যে ফজলুর তার বাড়ি থেকে নির্দিষ্ট একটি দূরত্বে থাকবে, যে জায়গা থেকে সে তার পরিবারকে অবশ্যই সে পরিবারের দেখভাল করতে পারবে ভালোভাবে, এবং তখন সেভাবে যেভাবে সংসারের দায়িত্বের কথা বলছে সেই দায়িত্ব যদি পালন করতে না পারে তাহলে কোন রকমের বাক্য ব্যয় ছাড়াই সে অবশ্যই সহাবস্থান করার চেষ্টা করবে। শেষবারের মতো একটি সুযোগ তাকে দিতে চাচ্ছে ফজলুরের পক্ষ থেকে। এটি হচ্ছে ওভারঅল আমাদের প্ল্যানিং যেটি দুইজন মেনে নিয়েছে। আর একটি ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।
হ্যালো,
জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ফোনটা ড্রপ হয়েছে, আমরা অনুষ্ঠান শেষ করব। দ্য লাস্ট ফোন কল।
ওকে, আমি এর মধ্যে কিছু টেক্সট পড়তে থাকি। যেমন তানিয়া ঢাকা থেকে লিখেছেন, গুরু এন্ডিংটা অসম্ভব ভালো লেগেছে। এন্ড আরিফ খান লিখেছেন, গুড লাক ফর ফজলুর ভাই এন্ড আখি আপু এন্ড আরফিন। ওকে, নীল তোরি লিখেছেন, গুরু লাভ ইউ, হোয়াট ইজ সলিউশন, যতদিন আপনি আছেন ততদিন মানুষ কোনোদিন ভালোবাসার মানুষকে হারাবে না। এক্স্যাক্টলি। এবং উনিও আমাদের সাথে জয়েন করেছেন, এবং জয়েন করেছেন টাইগার হাফেজ জঙ্গল মোল্লা।
টাইগার হাফেজ, অনেক অনেক ধন্যবাদ জয়েন করবার জন্য। একটা ভালো মানুষের মধ্যে একজন, আমি যে কোনো ভালো কাজের মধ্যে তাকে কন্ট্রিবিউট করতে যা দেখি, এবং আমি চাই যে এইভাবে যেন সবাই ভালো কাজের সাথে থাকে।
ওকে, তো বন্ধু আপনি কিন্তু এখনো আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুক তো 24/7 খোলা আছে, সো আপনি যখন তখন কমেন্ট করতে পারেন আমাদের পোস্টে। সো সেই ক্ষেত্রে অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। এবং একটু পরেই যে ছবিটা আমরা তুলে নিলাম সেটা আপলোড করা হবে, সো আপনি দেখতেই পারবেন রিসেন্ট অ্যাক্টিভিটিতে। অ্যান্ড SMS তো করছেন এবং করতেই থাকবেন 16260 এই নম্বরে। অ্যান্ড আমি চলে যাচ্ছি গুরু হেতেশামের কাছে,
আমি বিদায় নিচ্ছি। একদম শেষ মুহূর্তে আজও 15 মিনিট সময় অতিক্রান্ত, আসলে এসব বিষয়গুলো নিয়ে বসলে সময়ের খেয়াল থাকে না। বন্ধুরা মন খারাপ করবেন না, যে ফোন কলটি এসেছিল সেটি আমি বুঝি যে কোন মানে কষ্ট থেকে, কষ্টের জায়গা থেকে কথাগুলো হয়। মন খারাপ করবেন না, কারণ সব সময় বাস্তবতার সাথে স্বপ্ন একসাথে সুরে বাজে না, তখন বাস্তবতার স্বার্থেই কিছু সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। এটির নামই হচ্ছে জীবন। জীবনকে সামনের দিকে চালিয়ে নেওয়ার জন্য জীবনের সাথে মাঝে মাঝে কিছু সমঝোতা করার প্রয়োজন পড়ে, যে কারণে আমরা এই ধরনের সিদ্ধান্তের দিকে গেলাম, যেটার কারণে আমরা হয়তো স্বপ্ন দেখতে পারি। যেমন আজকে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে ফজলুল আশ্বস্ত হয়েছে যে তাই তো, এভাবে তো সমাধান হতে পারে, এবং এতগুলো মানুষকে কথা দিয়েছে যখন আঁকি, তাহলে ফাইনালি আমি বিশ্বাস করতেই পারি যে এই কাজটি অবশ্যই হবে। এবং আমাদেরকে কথা দেওয়া চাইতে বড় কথা যে স্বামী স্ত্রী পরস্পরকে আমাদেরকে সামনে রেখে কথা দিয়েছে, এবং আঁকিও বলেছে যে আমি আমার মতো স্বপ্নের সেই সংসার একবার দেখতে চাই, যদি মনে হয় যে আমি অক্ষম, কোনোভাবেই আমি কুলিয়ে উঠতে পারছি না, তাহলে কোন রকম বাক্য ব্যয় ছাড়াই যেভাবে আমার স্বামী রাখে সেভাবেই থাকার চেষ্টা করব, সেখানে আমার তরফ থেকে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এ দারুণ একটি সমাপ্তি নিয়ে যাচ্ছি। এটি আসলে ছিল আমাদের স্বপ্ন, যাই হোক না কেন আমরা তো সবসময় চাই যে একসাথে থাকতে, বাবা মাকে সেইভাবে কেয়ারিং করতে, এবং সে অপশনটা ওপেন আছে, আমরা বারবার বলেছি। এবং ফজলু সেই ধরনেরই ছেলে আমার কাছে মনে হয়েছে, যাকে আমি শ্রদ্ধা করেছি চরমভাবে, এই কারণে যে বাবা মার শ্রদ্ধাটাকে সে সবার উপরে রেখেছে, এবং সে বলেছে যে নির্দিষ্ট একটি দূরত্বে থাকবো যাতে করে আমি চাইলে বাবা মার কাছে চলে আসতে পারি চটজলদি, এবং প্রতিদিন তাদের খোঁজখবর রাখা, এবং প্রতি মাসে তাদের সাংসারিক সেই খরচ, সেই দায়ভার বহন করা, সেটি আমি সাইমনটোনাসলি কন্টিনিউ করব। অনুষ্ঠান শেষ করছে বন্ধু,
এন্ড গুরু বলতে চাই যে নতুন ছবি আপলোড করা হয়েছে এবং অনেক কমেন্ট আসছে এবং লাইক করছেন অলরেডি সব ফ্রেন্ডসরা,
এবং সবকিছুই সম্ভব হলো। আমার কাছে মনে হয় যে একটা দারুণ এন্ডিং নিয়ে যাচ্ছি, আর আমার ভালো লাগছে এই কারণে যে কান্নাকাটি যদি যখন করবে পরবর্তী তারিফিন, এই চোখের পানি মোছানোর জন্য দুইজন মানুষের পাশে থাকবে, এটি হচ্ছে আমার জন্য সবচাইতে ভালো লাগার। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। ভালোবাসায় শুধু মানুষকে ভালো লাগা নিয়ে আসতে পারে, ঘৃণা বা মানুষের মধ্যে দ্বন্দ্ব রেষারেষি কখনোই ভালো কিছু আনতে পারে না। কথাটা যতই সস্তা মনে হোক না কেন, যতই সহজলভ্য মনে হোক না কেন, সত্যিকার অর্থে জীবন লুকিয়ে আছে এর মধ্যেই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সামনের সপ্তাহে কথা হবে, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি বন্ধু।
হ্যাপি এন্ডিং নিয়ে চলে গেল সবাই, এবং খুবই খুবই ভালো লাগার একটা বিষয় যে সবসময় প্ল্যাটফর্ম থেকে সবাই খুব ভালো মনেই ফিরে যান, কখনো হতাশ হন না। সো রিয়েলি এটা খুবই খুবই একটা চমৎকার একটা ব্যাপার, এবং সব বন্ধুরা এটাতে খুব সুন্দরভাবে রেসপন্স করেন এবং অ্যাপ্রিসিয়েট করেন। আর বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, শুনছিলেন আমাদেরকে, যারা শুনছিলেন কোনোভাবেই কানেক্টেড ছিলেন না তাদেরকে, এবং যারা সব মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড ছিলেন সবাইকে, এবং দেশ বিদেশের মধ্যে যারা শুনছিলেন আমাদেরকে, এতক্ষণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে। এবং যেতে যেতে আবারও একটা ইনফরমেশন জানিয়ে দিই যে 3G লাইসেন্স পেয়ে গেল গ্রামীণ ফোন, আর এই দিনটির জন্যই তো আমরা সবাই অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে, তাই না? এবার 3G সবার আগে দ্রুত ছড়িয়ে পড়বে সারা দেশে, আর সবচেয়ে শক্তিশালী ইন্টারনেট এক্সপিরিয়েন্স এর মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে আরেক ধাপ। এক্স্যাক্টলি, বাংলাদেশ সব সময় সব দিক দিয়ে এগিয়ে যাবে এক ধাপ করে, সব সময় সবকিছুতে এগিয়ে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং যেখানে আমাদের বন্ধুরা আছেন, এভাবে আমাদেরকে হেল্প করেন এবং রেসপন্স করেন, সব ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করেন, সেখানে এগিয়ে যেতে বেশি সময় তো আর লাগার কথাই নয়, তাই না? অ্যান্ড বন্ধু, আর আবারও বলছি যে নতুন যে ফটোগ্রাফ আমরা তুললাম স্টুডিও থেকে, ফজলুর ভাই এবং আখি আপুর এবং তাদের সন্তান আরফিনের, সেই নতুন ফটোগ্রাফটা আপলোড করা হয়েছে ফেসবুকে, এবং ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আমাদের এই পেজটিতে আপনি সংযুক্ত হন বন্ধু, এবং লাইক দিয়ে সংযুক্ত হতে পারেন, এবং আমাদের সাথে থাকতে পারেন 24/7, এবং এইটাই কিন্তু আপনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা। আর যেসব বন্ধুরা আমাদের এই প্ল্যাটফর্মটিতে আসতে চান, শেয়ার করতে চান তারই জীবনের কথা, এবং অনেক বন্ধুই সেটা চান, আমাদের এই সব যেসব বন্ধুরা আমাদের এই প্ল্যাটফর্মটিতে তাদের জীবনের গল্প বলে গেছেন, সেই সব গল্প শুনে ইন্সপায়ার্ড হয়ে অনেক বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, এবং অনেকে অনেক তাদের জীবনের কথা বলতে চান এবং কনফেস করতে চান অনেকে। সো তাদের জন্য বলছি বন্ধু, আপনি আমাদেরকে মেসেজ করুন। মেসেজের নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 6260 এই নম্বরটিতে। আর আপনি ইচ্ছে করলে আমাদের ঢাকা এফ এম এর অফিসে ডিরেক্ট এসে কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th floor, গুলশান 1, এবং নাভানা টাওয়ার এর 15 তলায় হচ্ছে ঢাকা এফ এম এর অফিস, একদমই ইজি লোকেশন। সো বন্ধু, চলে তো যেতেই হবে, চলে যাব, তবে আগামী সপ্তাহে আবারও কথা হবে ইনশাল্লাহ। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা। This track was downloaded from FusionBD.com.